This track was downloaded from FusionBD.com.
আজ রবিবার রাত 10:30 রবিবার রাত 10:30 মানে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন অন্ধকারের গল্প শুনছেন ঢাকা এফএম 90.4 আমি জুয়েল আছি আপনার সঙ্গে এবং আজকের অন্ধকারের গল্পের যে বিষয়টি সেটা যদি আপনি একটু আগে ভাগে জানতে চান তাহলে ভিজিট করুন আমাদের ফেসবুকে যে ফ্যান পেজ সেটা অ্যাড্রেস হচ্ছে facebook.com/ঢাকা FM 90.4 তাদের জন্য যারা আমাদের ফেসবুকের যারা বন্ধু তাদের জন্য আমরা স্পেশালি একটু আগে ভাগে জানিয়ে দিয়েছি যে আজকের অন্ধকারের গল্পের বিষয়টি কি গত পর্ব ছিল পথ শিশুদের যে মাদুকা শক্ত হয়ে পড়ার বিষয়টি আমরা সেই এপিসোডটি করবার পর অনেক সাড়া পেয়েছি এবং অনেকে যারা মিস করেছেন তারা জানতে চেয়েছেন যে এপিসোডটি তিনি আবারও কি করে শুনতে পাবেন। আচ্ছা, এটা আপনি পাবেন আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.dhakafm904.com। আর আমাদের ফ্যান পেজে যারা জয়েন করতে চান আমাদের ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল যে ফ্যান পেজ সেটাতে যদি আপনি জয়েন করতে চান সেটা অ্যাড্রেস জানিয়ে দিই www.facebook.com/dhakafm90.4। এছাড়াও অন্ধকারের গল্পের একটি ফ্যান পেজ রয়েছে সেটার অ্যাড্রেস হচ্ছে facebook.com/og90.4। দুটি পেজ আপনার জন্য, যে কোনো একটি পেজে আপনি অবশ্যই জয়েন করবেন। স্পেশালি সবচেয়ে বেশি যেটার জন্য রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফ্যান পেজে জয়েন করবেন, কারণ সব ধরনের আপডেটস কিন্তু আমরা সেখানে দিয়ে রাখি। কখন কোন প্রোগ্রামটি আপনার জন্য রয়েছে, কখন কোন প্রোগ্রামটি হবে, কোনটি হবে না, সব প্রোগ্রামই হয়, কখনো এমনটি হয় না যে হচ্ছে না, মানে সবকিছুই আমরা আপডেটস করি কিন্তু আপনাদের জন্য আমাদের ফ্যান পেজে দেবার ব্যবস্থা করি। আর আজকের অতিথি কে তার ছবি যদি দেখতে চান ভিজিট করুন আমাদের ফ্যান পেজটি facebook.com/dhakafm90.4। অন্ধকারের গল্পে যারা স্টুডিওতে এসে তাদের অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায়ের কিছু ঘটনা অজানা কোন গল্প শেয়ার করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কিভাবে জানিয়ে দিই, আমাদেরকে SMS এ যোগাযোগ করতে পারেন। SMS পাঠিয়ে সেক্ষেত্রে লিখতে হবে OG স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বার, এটা লিখে আমাদেরকে SMS করুন। SMS টি পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। অন্ধকারের গল্পে টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে, জানতে চাইবে আপনার অন্ধকার অধ্যায়ের ঘটনাটি। তারপর তারা যদি মনে করেন তাহলে আপনাকে ইনভাইট করবে আমাদের স্টুডিওতে এসে বলবার জন্য, একেবারে সবার সামনে লাইভ অন এয়ার আপনি সেটা বলতে পারেন। এছাড়াও আপনি আপনার গল্পটি ইমেইলে পাঠাতে পারেন, ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে og@dhakafm904.com। আর অন্ধকার গল্পের যে ফ্যান পেজ সেটা ইনবক্সে আপনি আপনার গল্পটি শেয়ার করতে পারেন। ওকে, তিন তিনটি মাধ্যম আপনার জন্য আমরা জানিয়ে দিলাম, চেষ্টা করবেন যদি থাকে আপনার কিছু এমন শেয়ার করবার মতো অবশ্যই শেয়ার করতে। ওকে, আরেকটা খবর আপনার কাছে এই মুহূর্তে আমি পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে ILTS মেলা শুরু হতে যাচ্ছে কালি সাইফুরসের পান্থপথ ব্রাঞ্চে। এই মেলায় সাধারণ ছাত্র হয়েও কিভাবে ILTS এ 7 অথবা 7+ পাওয়া যায় সেই বিষয়ে সরাসরি পরামর্শ দিতে পারবেন এবং আপনি সবকিছু পেয়ে যাবেন সেখানে। সেই বিষয়ে যদি কোনো পরামর্শ আপনার প্রয়োজন হয় সেটা আপনি আমাদের দেশের সেরা বিশেষজ্ঞ টিচারদের কাছ থেকে পেয়ে যেতে পারেন। আরো বিস্তারিত জানতে ফোন করুন 01713432096। আমি জুয়েল আপনার সঙ্গে। ফেসবুকে যারা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অলরেডি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে কমেন্ট করা শুরু করেছেন। ফেসবুক স্ট্যাটাসটা ছিল এমন যে অন্ধকারের গল্পের আজকের বিষয়টি কি। আচ্ছা, আজকের বিষয়টি আমি একটু ছোট করে জানিয়ে দিই। আজকের বিষয়টি হচ্ছে ভাগ্যে চাকা ঘোরাতে আমরা সব সময় কত কি করি, তাই না? অনেকে দেশে বাইরে যান, প্রবাসে থাকেন বছরের পর বছর, তারা সেখানে কাজ করেন, পরিশ্রম করেন। এক প্রকার পরিশ্রম করতেই পরিবারের সবাইকে ভালো রাখতে, সবাইকে হাসি মুখে রাখতে সবাই অনেক কষ্ট করেন দেশের বাইরে গিয়ে। প্রবাসী যেসব বন্ধুরা রয়েছেন তাদের পরিশ্রমের কারণেই আমাদের দেশের আজকে এত এত টাকা পয়সা, তাই না? রেমিটেন্স এত বেশি। আমাদের পরিবার যারা, তাদের যেসব পরিবারের মানুষরা রয়েছেন তারা অ্যাটলিস্ট এই মুহূর্তে ভালো আছেন। অনেকে এই স্বপ্ন দেখে যান কিন্তু সবাই হয়তো বা পৌঁছতে পারেন না। এবং আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের একটা বোনে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখানে ক্রীতদাস হিসেবে তাদেরকে কাজ করতে বাধ্য করা হয়েছে, বাংলাদেশি কিছু শ্রমিক ভাইদেরকে যারা দেশের বাইরে যাচ্ছিলেন, মালয়েশিয়াতে বিভিন্ন দেশে যাচ্ছিলেন কাজ করবার জন্য। তাদেরকে এইভাবেই তাদেরকে ট্রলারে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে একটা বনে ছেড়ে দেওয়া হয়েছে। খুবই নির্মম এবং মর্মান্তিক এই ঘটনাটি আমরা জেনেছি। তবে আজকের ঘটনাটি সেটা না, কিন্তু খুব কাছাকাছি সেই ঘটনার মতোই। আজকের যিনি অতিথি তার নাম হচ্ছে শাকিল। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই শাকিল উপস্থিত হবে। শাকিল সবকিছু জানাবে কিভাবে কি ঘটেছিল তার সঙ্গে। শাকিলের স্বপ্ন ছিল স্বপ্নের দেশ গ্রিসে যাওয়ার, এবং গ্রিসে যাবার পথে তাকে কি কি ফেস করতে হয়েছে, সে কি সত্যি যেতে পেরেছিল কিনা এবং ফিরে আসলো বা কিভাবে, সবকিছু আজকে আমরা জানব শাকিলের কাছ থেকে। শাকিলকে দেখতে ভিজিট করুন আমাদের ফ্যান পেজ www.dhakafm904.com। আমি জুয়েল আপনার সঙ্গে ছোট্ট একটা বিরতিতে যাব এবং ফিরে এসে শুনব আজকের প্রতিবেদনটি। অন্ধকার গল্পের প্রতি এপিসোডেই এপিসোডের যে বিষয়টি থাকে তার উপর ভিত্তি করে একটা প্রতিবেদন থাকে, সেই প্রতিবেদনটি দিয়ে আমরা শুরু করব আজকের অন্ধকার গল্প। আশা করছি তখন আমাদের আজকের অতিথি শাকিল তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হবেন। তার আগে জানাই ILTS মেলা শুরু হতে যাচ্ছে আলী সাইফুরসের পান্থপথ ব্রাঞ্চে। এই মেলায় সাধারণ ছাত্র হয়েও কিভাবে ILTS 7 অথবা 7 প্লাস পাওয়া যায় সে বিষয়ে সরাসরি পরামর্শ নিতে পারবেন দেশ সেরা বিশেষজ্ঞ টিচারদের কাছ থেকে। বিস্তারিত জানতে ফোন করুন 01713432096। এরপর যে গানটি সেটা হচ্ছে আর্কের এই দূর পরবাসে। দারুণ এই গানটি শুনে ফিরে আসছি এবং আশা করছি তখন আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের অতিথি শাকিল। শুনব তার বিদেশ যাওয়ার ঘটনা নিয়ে কি কি ঘটেছিল তার সঙ্গে। আমার মনে হচ্ছে যে খুব লোমহর্ষক একটি ঘটনা ওয়েট করছে আমাদের সবার জন্য। আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, এছাড়া ফেসবুকে facebook.com/dhakafm90.4 এ।
এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। আড্ডা মুখর প্রহর তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। সেখানে হয়তো সবাই ব্যস্ত মেলে না সময়ে সেখানেই ফিরে যেতে চায় ফেরারি এই একাকি জীবন ভালো লাগে না আমার। বিষণ্ন দিনের শেষে বিষণ্ন রাতের শেষে এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। পড়ে যায় কখনো পুরনো তোমাকে প্রতি
প্রতি কষ্ট রাখা দিনের ফাঁকে মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে প্রতিটি কষ্ট রাখা দিনের ফাঁকে হয়তো বদলে গেছো হয়ে গেছো চেনা তুমি তবু তোমাকে ফিরে পেতে চাই একাকি জীবন ভালো লাগে না আমার বিষণ্ণ দিনের শেষে বিষণ্ণ রাতের শেষে ঢাকা এফএম
স্টাডি অ্যাব্রড ইংলিশ লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যারিয়ার রিলেটেড শপ সবকিছু জানতে শুনুন সাইফার্স ক্যারিয়ার শো Cypher's Career Show every Monday at 10:30 p.m. till 11:30 p.m. only on Dhaka FM 90.4.
দারুণ একটি গান শুনে আবারও ফিরে আসলাম। চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। আমি জুয়েল আপনার সঙ্গে 10:42 এই মুহূর্তে সময়। অনেকেই লিখেছেন এসএমএস, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেকেই লিখেছেন যে এই প্রোগ্রামটি প্রশংসাযোগ্য, এটি আমাদের সামনে সমাজের অবস্থাটা তুলে ধরে। আচ্ছা, বিভিন্ন অবস্থা তুলে ধরবার চেষ্টা করি আসলে আমরা, অসঙ্গতি খুব একটা না, অন্ধকারের যে বিষয়গুলি যেগুলি খুব একটা তুলে ধরা হয় না চেষ্টা করি সেগুলি তুলে আনতে, ভেতরের খবরটি তুলে আনতে। আজকে এমন একটি গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং সেই ঘটনাটি যার, তিনি হচ্ছেন শাকিল। শাকিল আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত। আমরা শাকিলের সঙ্গে একটু পরেই পরিচিত হব। আমাদেরকে যারা লিখবেন তাদেরকে জানিয়ে দিন নাম্বারটি 16260 এবং শাকিলকে যারা দেখতে চান তার ছবি আমরা ফেসবুকে পোস্ট করেছি, চাইলে ভিজিট করতে পারেন facebook.com/dhakafm90.4, যেটা আমাদের অফিসিয়াল ফ্যান পেজ dhakafm90.4। এবং অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ রয়েছে সেটার অ্যাড্রেসটাও জানিয়ে দিই, facebook.com/og90.4। যেকোনো একটি পেজে গিয়ে আপনি আপনার মতামত, আপনার যে কোনো মন্তব্য আপনি সেখানে করতে পারেন। ওকে, আর আজকে অতিথিকে কি নিয়ে আজকের অন্ধকারের গল্প সেটাও আপনি জেনে নিতে পারেন সেখান থেকে। ওকে, আজকের প্রতিবেদনে আমরা যাব, তবে তার আগে সেই খবরটি আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে আইএলটিএস এর মেলা শুরু হতে যাচ্ছে কালই সাইফার্স এর পান্থপথ ব্রাঞ্চে, এবং এই মেলায় সাধারণ ছাত্র হয়েও কিভাবে আইএলটিএস এর 7 ও 7+ পাওয়া যায় সেই বিষয়ে সরাসরি পরামর্শ নিতে পারবেন দেশ সেরা বিশেষজ্ঞ টিচারদের কাছ থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন, ফোন করুন বিস্তারিত জানতে একটা নাম্বারে, নাম্বারটি হচ্ছে 01713432096। আজকে বলেছিলাম যে আজকের এপিসোডের উপর ভিত্তি করে যে প্রতিবেদন যেটা তৈরি করেছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, আমরা শুনে আসি সেই প্রতিবেদনটি। এবং এই প্রতিবেদন শুনে ফিরে আসবার পরে স্বাগত জানাবো আমাদের আজকের অতিথি শাকিলকে। সো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
বিদেশে গিয়ে অনেক টাকা আয় করে দেশে টাকা পাঠাবে, যাতে দেশে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সহ পরিবারের লোকজন সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে। এই স্বপ্ন নিয়েই সকল শ্রমিক বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যায়। এইসব দেশের মধ্যে অন্যতম একটি দেশ হল দুবাই। কিন্তু দুবাই গিয়ে দেখা যায় শ্রমিকরা আর সেখানে থাকতে চায় না, তারা সেখান থেকে পাড়ি জমায় অন্য দেশে। কিন্তু কেন তারা সেখান থেকে অন্য দেশে পাড়ি জমায়? দুবাই থেকে বিভিন্ন দেশ হয়ে গ্রিসে যাওয়া এমনই একজন শ্রমিক হলেন শাহরিয়ার শাকিল। তিনি বলেন,
যে গ্রিসে যারা আছে না দালাল হিসাবে, ওদের কিছু লোক থাকে দুবাইতে, এরা মানুষকে বিভিন্ন ইন্সপায়ার করেছে, দেখেন ওইখানে এরকম ভালো কাজ পাওয়া যায়, আপনার টাকা দেওয়া লাগবে না। ফার্স্টে ওরা বলে কি, আপনার কোনো টাকাই লাগবে না, আপনি যাবেন গিয়ে পৌঁছাবেন, পৌঁছানোর পর কাজ করে আপনার টাকা দিবেন। তো সাধারণ দুবাই আমরা মানুষ সবার মাঝে লোভ আছে, কেউ সংবরণ করতে পারে, কেউ পারে না। তো ওই কারণে দেখা যায় যে হ্যাঁ, চিন্তা করে যাকে ওইখানে গেলাম টাকা বিষয়ে দেখা যাচ্ছে, বলে যে আপনারা বলতেছে যে 1 লাখ টাকা বেতন পাবেন, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি ওইখানে যায় কাজ করে টাকা দিবেন। তো সেক্ষেত্রে ভাই এইগুলো দিয়ে মানুষকে ইন্সপায়ার করে তারপরে আর কি লোকগুলো নিয়ে যায়। কারণ দুবাইয়ের অবস্থা তেমন ভালো না, দুবাইতে আপনার কাজ করলে বড় দেখা গেছে 20,000-25,000 টাকা স্যালারি আসতেছে, তো চিন্তা করেন যে চাকরি ওইখানে গেলে আমি 1,00,000 টাকার মতো বেতন দেবো, তাই তাই যাইতেছে আর কি।
দালালরা বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেক টাকা আয় করার লোভ দেখিয়ে দুবাইয়ে অবস্থানরত শ্রমিকদেরকে গ্রিসে যাওয়ার জন্য প্রলুব্ধ করে, আর যারা সরল মনে তাদের কথা বিশ্বাস করে বেশি টাকা আয় করার আশায় দালাল চক্রের ফাঁদে পা দেয় তাদের জীবনেই নেমে আসে অন্ধকার। দালালরা দুবাই থেকে গ্রিসে নেওয়ার জন্য 4টি দেশ ব্যবহার করে থাকে। দুবাই থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে দালালদের আসল রূপ। দালাল চক্রের মাধ্যমে গ্রিসে যেতে চাওয়া এমনই একজন মোহাম্মদ শরীফুল ইসলাম, তিনি বলেন, দালাল চক্র প্রথমে দুবাই থেকে আমাদেরকে ওমানে নিয়ে যায়। কিভাবে যান জানতে চাইলে তিনি বলেন, ছোট একটা গাড়িতে করে আমাদেরকে গাদাগাদি করে উঠানো হয়, সেখান থেকে যাই ইরানে, কিন্তু ইরানে ঢোকার পর আমাদেরকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে 3,00,000 টাকা আদায় করে, আর টাকা দিতে যারা পারে না তাদেরকে বিক্রি করে দেয় পাকিস্তানের মাফিয়াদের কাছে। যাদেরকে পাকিস্তানে বিক্রি করে দেওয়া হয় তারা কল্পনাও করতে পারেন না কি ভয়ানক পরিণাম অপেক্ষা করছে তাদের জন্য। নির্যাতন সয়ে মুক্তিপণের টাকা দিয়ে শেষ পর্যন্ত যারা গ্রিসে ঢুকতে পারে তাদের সবার ভাগ্য কিন্তু সুপ্রসন্ন নয়। সেখানে গিয়ে দেখা যায় অনেকেই কাজ পায় না, আর কাজ না পাওয়ার কারণে অনেকেই গ্রিসে মানবেতর জীবনযাপন করে, না খেয়ে না দিয়ে অনেক কষ্ট সইতে না পেরে শেষ পর্যন্ত দেখা যায় তাদের অনেকেই গ্রিসে ক্যাম্পে ধরা দেয়। ক্যাম্প হচ্ছে এমন একটা জায়গা যেখানে থাকা খাওয়ার সমস্যা হয় না, শুধুমাত্র বন্দি থাকতে হয়। 6 মাস বন্দি থাকার পর অনেকেই দেশে ফিরে আসে। আমাদের আজকের অতিথি শাহরিয়ার শাকিল তেমনই একজন। তার কাছ থেকে প্রতারক দালাল চক্র থেকে শুরু করে মুক্তিপণ আদায়ের পদ্ধতি, এমনকি কিভাবে দালালরা বন্দি শ্রমিকদেরকে নির্যাতন করত তার বিবরণ সহ অজানা আরো অনেক কিছু জানব।
তো এই ছিল আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছেন অন্ধকার গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, এবং আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি আজকের যিনি অতিথি শাকিল আজকে কোন গল্পটি আমাদেরকে বলতে এসেছে। প্রতিবেদনে আমরা ভয়ঙ্কর কিছু ব্যাপার শুনেছি অলরেডি, এবং আমি তো অলরেডি অনেক এক্সাইটেড, কজ অনেক থ্রিলিং কিছু ঘটনা আমরা তার কাছ থেকে শুনব, যেটা আসলে হয়তো আমরা মাঝে মধ্যে সিনেমাতে দেখতে পাই। এমন কিছু ঘটনা আজকে ফেস করে শাকিল এই মুহূর্তে আমাদের স্টুডিওতে, আমরা তার সঙ্গে একটু কথা বলি। শাকিল কেমন আছেন?
জি ভালো।
কেমন লাগছে আমার স্টুডিওতে এসে?
হ্যাঁ ভালো লাগছে।
আচ্ছা, আমরা জেনেছি যে আপনি গ্রিসে যেতে গিয়ে কিছু ঝামেলা ফেস করেছিলেন এবং অনেক ধরনের বিপদ সংকুল যে পথ সেটা পাড়ি দিয়েছেন, বাকিটুকু এখন বলবো না, বাকিটুকু আস্তে আস্তে আপনার কাছ থেকে শুনবো। তো আপনার মানে আপনার বাসাটা কোথায়?
আমার বাসা যাত্রাবাড়ি।
যাত্রাবাড়িতে আপনি যখন প্রথম দেশ ছেড়ে গ্রিসের উদ্দেশ্যে যান, তার আগে তো কোথায় আপনি দুবাই গিয়েছিলেন?
হ্যাঁ, ফার্স্ট টাইম দুবাই
গিয়েছিলাম, সেটা আমরা শুনবো গল্পের একটা সময়, হয়তো বা সবকিছু আমরা জানতে পারবো। সেটা কবে কথা, প্রথম দেশ ছেড়ে দেশে বাইরে?
2011-এর জুনের 19 তারিখ আমি দুবাই ফার্স্ট।
আচ্ছা আচ্ছা, অলমোস্ট 3 বছর হয়ে গেছে এমন একটা সময়। আচ্ছা, তার আগে দিনগুলি সম্বন্ধে আমরা একটু জানতে চাই, আপনি কোথায় পড়তেন?
জি, আমি শাকিল, যাত্রাবাড়িতে থাকি, আর আমি পড়ালেখা করেছি, স্কুল শেষ করেছি নারিন্দা গভর্নমেন্ট থেকে।
আচ্ছা আচ্ছা,
এসসি কমপ্লিট করছি ওখানে, আর এইচএসসি কমপ্লিট করছি সিটি রয়্যাল কলেজ।
আচ্ছা আচ্ছা,
আর আমি বিবিএ করেছি ইওটা থেকে, শঙ্কর ইওটার থেকে।
জি
হ্যাঁ, এই তো আর
এটুকুই। কেমন ছিল দেশ ছেড়ে? আপনি খুব দ্রুত, আমার মনে হয় আপনাকে দেখে মনে হচ্ছে যে খুব অল্প সময়ে খুব দ্রুত এই ডিসিশনটি নিয়েছেন যে দেশের বাইরে গিয়ে কিছু একটা করতে হবে। দেশে তো কিছু করা পসিবল ছিল কি?
হ্যাঁ, দেশে কিছু করা পসিবল ছিল। অ্যাকচুয়ালি আমার বাড়িতে হচ্ছে আমি আর আমার বাবা মা, আমার 4 বোন আর আমি একাই।
আচ্ছা,
4 বোন আমি একা। তো আমার যখন আমি যখন পড়ালেখা করছিলাম, তো তখন দেখা যাচ্ছে কিছু কারণ আমার মানে ইচ্ছা ছিল যে আমার ভালো আমার মানে একটা ভালো জায়গায় পৌঁছাইতে হবে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিল, দেখে গেছি, তো আমার চিন্তা ছিল যে না, আমার তার চাইতে ভালো হতে হবে। তো এই তারণা থেকে আমি বাসায় একসময় বললাম বিবিএ করার সময় যে মা, আমি তো বাইরে চলে যাবো। বাট বাড়ি থেকে ফার্স্ট টাইম দিতে চাচ্ছিল না, তো অনেক বোঝানোর পর,
আফটার অল একটাই ছেলে, বাবা মায়ের ঘর ছাড়া তো করতে চান না তারা।
আর আমার মানে আমাদের টোটাল কেউই বাইরে যাওয়ার বাইরে নেই। ফার্স্ট আমি আমাদের ফ্যামিলি থেকে মানে আমাদের ফ্যামিলি বলতে বাবা চাচা সবার মধ্যে আমি ফার্স্ট বাইরে যাই।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ফ্যামিলির মধ্যে কেউ এর আগে যায়নি? মামা চাচাদের মধ্যে?
মামা আছে আমার, দুই মামা আপনার, এক মামা, দোনো মামাই, একজন গেছে 96 একজন 98।
আচ্ছা আচ্ছা।
ওনারা কানাডাতে সিটিজেনশিপ ওইখানে ছিল। মামারা আমাকে 2004 এ নেওয়ার জন্য প্রচুরই করছে, আমাকে বলছে, বাট মা ছাড়েনি। আর আমারও যাওয়ার ছিল না, আমার কখনো ইচ্ছে ছিল না যে আমি বাইরে যাব। সাজাতে হবে, তো ওই উদ্দেশ্য নিয়ে আমি ই করলাম যে বাইরে যাবো। তো বাবা মা প্রথম রাজি না, তো অনেক বোঝানোর পর তারা রাজি হলো, আচ্ছা ঠিক আছে যা। তো আমার এখানে এক ফ্রেন্ড ছিল, ওর দুলাভাই থাকতো দুবাইতে।
আচ্ছা।
তো ওর সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করার পর ওর দুলাভাই বলতেছে, আচ্ছা দুবাই আসতে পারো, দুবাই ভালো ভিসা আছে।
আচ্ছা
আচ্ছা, কিসের? উনি বললো যে তুমি যেহেতু পড়ালেখা করছো, তুমি আসো, তোমাকে আমরা চকলেট ফ্যাক্টরির একটা ভিসা দিতেছি। আচ্ছা ঠিক আছে।
কি কাজ ছিল?
উনি বলছে চকলেট ফ্যাক্টরির অফিসিয়াল কাজ।
অফিসিয়াল জব?
হ্যাঁ। তো অফিসিয়াল জব, তো আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, কারণ লেবার হিসাবে গিয়া আমার মনে হয় না আমি করতে পারতাম। উনি বলার পর, আচ্ছা ঠিক আছে। তো আমাদের যখন ভিসার কপি পাঠাইলো, তো আমাদের তো এই সম্বন্ধে কোনো ধারণা নাই, তো কোনো জায়গায় কোনো খোঁজ খবরও নেওয়া হয় নাই। তো আচ্ছা ঠিক আছে, আমি টিকিট টিকিট কাটলাম। কাটার পর এই 2011 জুনের 19 তারিখ আমার ফ্লাইট ছিল। তো আমি গেলাম দুবাই। দুবাই যাওয়ার পর উনি বললো কোম্পানি, বাট আমাকে যখন নিতে আসলো, ওনাদের লোক ছিল একজন ম্যানেজার আর কি, ওনার কোম্পানির ম্যানেজার, উনি নিতে আসলো। গেলাম, যাওয়ার পর দেখি ছোট্ট দুইটা রুম, ওই রুমের মধ্যে ঢুকাইটা বললো যে এটাই ফ্যাক্টরি। আচ্ছা এটা ফ্যাক্টরি। আচ্ছা যাক, আমরা প্রথম দিকে গেলাম, যাওয়ার পরে আমরা তো তেমন ই করিনি। তো পাঁচ দিন আমি চার দিন পাঁচ দিন রেস্টে ছিলাম। হ্যাঁ, যাওয়ার পর পাঁচ দিন রেস্টে থাকার পর যে আচ্ছা ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলো যে কাজে কি কালকের থেকে যাবেন। আচ্ছা বললাম যে ঠিক আছে, পাঠান।
ওকে, আপনি পৌঁছে গেলেন দুবাই।
জি।
আবার একটু পেছনের দিকে ফিরে আসি, খুব দ্রুত আমরা গল্পের দিকে ঢুকে গেছি। দুবাই যাবার জন্য আপনার কি ওই বন্ধুটি ছাড়া আর কোনো ওয়ে ছিল না? আর দুবাই ছাড়া মানে দেশে বাইরে গিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কি আপনার বন্ধুর ওই দুলাভাই ছাড়া আর কোনো মাধ্যম ছিল না যার মাধ্যমে আপনি দেশে বাইরে গিয়ে কাজ করতে পারেন?
হ্যাঁ, মাধ্যম ছিল। তখন একটা আমাদের এলাকার এক বড় ভাই আছে, উনি আপনার বাইরের লোক পাঠায়। ওনার সাথে কন্ট্যাক্ট ছিল যে জার্মান যেতে পারো, বাট জার্মান যেতে হলে দেখা যাবে যে আরো 6 মাস আমার স্টে করতে হবে বাংলাদেশে। বাট আমি চাচ্ছিলাম যত দ্রুত পারি আমি চলে যাই।
আচ্ছা।
আমার দেশে ওই সময়টাতে দেশে ভালো লাগতেছিল না।
অ্যাম্বিশন?
হ্যাঁ, অ্যাম্বিশন, আমি যাবই, যত দ্রুত পারি আমি যাবো। তো এই কারণে আমি যাই না, আমার কারণ ওইখানে 6 মাস স্টে থাকতে হবে আরো দেশে, তারপর যেতে হবে। কারণ ওনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে, যদি 9 লাখ টাকার কন্ট্যাক্ট, জার্মান চলে যেতে পারবো। তো আমি বললাম ঠিক আছে, জার্মান আমি যাবো না। এটা যেহেতু আমি যে দুবাই গেছি, আমার টোটাল মাত্র 15 থেকে 17 দিন লাগছে কাগজপত্র সব রেডি হতে,
মানে কথা বলবার থেকে শুরু করে 15 থেকে 17 দিন।
পাসপোর্ট আমার আগে মেক করা ছিল, পাসপোর্ট ছিল। তো 15 থেকে 17 দিনের মধ্যে আমি দুবাইয়ের ওই ভিসাটা পাওয়া যাবো। তাই আমি বললাম ঠিক আছে।
কত টাকা লাগলো দুবাই যেতে?
2.5 লাখ।
2.5 লাখ টাকা লাগলো। আচ্ছা, তো সব দিক দিয়ে দুবাই যাওয়াটা আপনার জন্য পজিটিভই ছিল, ভালো ডিসিশন ছিল। ওখানে 9 লাখ টাকা জার্মানি, আরো 6 মাস পরে, সো খুবই অল্প, অর্ধেকের অর্ধেক টাকা দিয়ে আপনি দুবাই যেতে পারছেন। এবং যাবার আগে আপনি জেনেছেন যে একটা চকলেট ফ্যাক্টরিতে আপনার কাজ, এবং ডেস্ক জব, সেটা শ্রমিক পর্যায়ের কোনো কাজ না। আচ্ছা, তারপর আপনি গেলেন 15 থেকে 17 দিনের মধ্যে আপনি গেলেন, বাসায় তো জানিয়েছিলেন যে?
হ্যাঁ, বাসার থেকে তো তারা ম্যানেজ করছে,
কিভাবে কি কাজ সবকিছু, বাবা মা খোঁজ খবর নিয়ে। খোঁজ খবরটা আসলে কিভাবে নিয়েছে?
খোঁজ খবরটা বলতে দেখা গেছে যে, খোঁজ খবর বলতে ওইখানে তো আমার কেউ নাই, ওইখানে তো আর খোঁজ খবর নেওয়া যায় না। তো এখানে দেখা গেছে ফ্রেন্ডের দুলাভাই হিসেবে বিশ্বাস করে আর কি, বিশ্বাসের উপর, পুরোটাই ছিল বিশ্বাসের উপর, আর কিছুই না। কারণ খোঁজ খবর নেওয়ার মতো কোনো ওয়ে ছিল না।
রাইট।
কারণ যদি কেউ থাকতো এখানে, তাহলে খোঁজ খবর নেওয়া যায়।
ওই দুলাভাইয়ের কথার উপর ভিত্তি করে আপনি চলে গেলেন?
জি।
আচ্ছা, গিয়ে তারপরে রেস্ট নিলেন 2-3 দিন?
হ্যাঁ, 4-5 দিন ছিলাম।
বাইরে প্রথমবারের মতো যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা আপনার কেমন ছিল?
সেটা
বিদায় থেকে, বাসা থেকে যখন বের হলেন, তখনকার থেকে আমরা যদি একটু শুনতে চাই।
আমি যখন বাসার থেকে বের হই, তখন পর্যন্ত আমার খারাপ লাগছে না, আমার ভালো লাগছে যে আমি বাইরে যাব। বাট যখন এয়ারপোর্ট পৌঁছালাম, ইমিগ্রেশনে ঢুকার আগে আপুরা আমু যখন নাকি মানে তারা এত কান্নাকাটি করলো, যে তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। বাট তারপরে তখন আমি কাঁদিনি, আমি এমনিতে খুব শক্ত ধরনের একটা ছেলে, আমি কান্নাকাটি খুব কমই করি। তো তারপরে যাই হোক আমি গেলাম, যাওয়ার পর যখন ওইখানে পৌঁছানোর পর যখন কোম্পানিতে, যেটা কোম্পানির রুম বললাম, কোম্পানির রুমে ঢুকার পর তারা আমাকে যখন মোবাইলটা দিল, তখন আম্মুকে আমি ফোন করার পর 3-4 ফোন দিছি, বাট আমি একবারও কথা বলতে পারিনি। মা কেমন আছো শুধু এইটুকুই বলতে পারছি, আর কোনো কথা বলতে পারছিলাম। তখন খুব খারাপ লাগতেছিল যে আমি কোথায় আসলাম, কারণ আমি যে রুমে আমি যে রুমটাতে গিয়ে ঢুকছি, এর চাইতে আমি এখানে যে থাকি, আমি বাংলাদেশে, ওর চাইতে বহুত ভালো রুম। ওইখানে যাওয়ার পর ওই তখন খুব খারাপ লাগতেছে যে আমি কোথায় আসলাম। আমি টানা 15 গেছে আমার, ওই 5 পরে তো কাজে গেছি, যে কাজ করছি কাজ ছাড়া। আমি 15 ওইখানে, আমাদের দুই রুমের সাথে একটা কিচেন ছিল, তো ওই কিচেনে আমি 15 গেছে আমার শুধু মনে হয় কিচেনে। আমি দেখা গেছে যে কিচেনে বসে বসে কাঁদতাম, কারণ রুমে দেখা গেছে রুমে আরো লোক আছে, তারা কাজে যায়, তো তাদের ঘুমে ডিস্টার্ব হবে বা ডিস্টার্ব হতে, সেই কারণে আমি দেখা গেছে কিচেনেই 15 শুধু আমার কাঁদতে কাঁদতে গেছে। পরবর্তী থেকে আস্তে আস্তে ঠিক হয়ে গেছি।
আচ্ছা, তো যখন গেলেন তখন আপনার স্যালারি সম্বন্ধে আপনি কি জানলেন, যে সেখানে কাজ করলে কত টাকা পাওয়া
যায়? স্যালারি সে ফার্স্ট টাইম বলছিল যে আপনার খরচ টরচ বাদ দিয়ে 25-30,000 টাকা টিকবে,
বাসায় থাকতেন, রুমেই থাকতাম, বাইরে বেরোতেন?
বাইরে বের হইতাম বলতে দেখা গেছে খুব কম। ওইখানে আমার সাথে কুষ্টিয়ার একটা ছেলে ছিল, জামাল নাম, ওনার সাথে, উনি একটু আমার আগে গেছেন, উনি আমার 3-4 আগে আর কি ওইখানে গেছেন, তো ওনার সাথে মাঝে মাঝে একটু বিকালবেলা বের হইতাম। আমাদের ডিউটি ছিল নাইট ডিউটি, তো উনি 7:00-7 ডিউটি করতে হইতো, তো দেখা গেছে 4:30-4:30 ঘুম থেকে উঠলে ওই 5টার দিকে বেরোয় 1-1.5 ঘন্টা আমরা একটু ঘুরে টুরে উনি চলে যেত। আমি যে রুমে ছিলাম আমরা ওইখানে ছিলাম 12
একটা রুমে।
রুমটা দুইটা রুম ছিল, একটাকে অফিস হিসাবে ইউজ করতো।
কিসের অফিস?
মানে ওনাদের যে কোম্পানি, এটা মূলত, আচ্ছা আপনাকে যেটা বলা হয় না, ওইটা কোম্পানিটা ছিল সাপ্লাই কোম্পানি না, ম্যান পাওয়ার না, আমি আপনাকে বুঝাচ্ছি, সাব কন্ট্রাক্টর যাকে বলে, উনি ডাইরেক্ট কন্ট্রাক্ট নেওয়ার মতো অ্যাবিলিটি ওনার নাই।
আচ্ছা,
তো দেখা যাচ্ছে সাপোজ একজন কন্ট্রাক্ট নিল,
হ্যাঁ,
তাকে কাজটা দিয়ে দিল, এখন সে তার লোক নাই, তার কন্ট্রাক্ট নেওয়ার অ্যাবিলিটি আছে বাট তার কাছে ম্যান পাওয়ার নাই, যে সে যে লোকটা কাজে খাটাবে ওইটার ব্যবস্থা তার কাছে নেই। তো ওই ক্ষেত্রে তারা দুবাইতে এই সাপ্লাই কোম্পানিটা দিয়ে, দুবাইয়ের মানে দুবাই যারা যাচ্ছে তারা বেশি ভোগান্তির শিকার হচ্ছে, যারা সাপ্লাই কোম্পানি যাচ্ছে তারাই। একচুয়ালি যারা মেন কোম্পানিতে যাচ্ছে, মেন কোম্পানিতে অতটা প্রবলেম নেই, ওইখানে স্যালারি ঠিক মতো পাচ্ছে, হয়তো স্যালারি কিছুটা কম, বাট আদার্স ফেসিলিটি বহুত অনেক বেশি, হ্যাঁ সিকিউর। কিন্তু এইখানে গেলে আপনার দেখা যাচ্ছে স্যালারি পাওয়া যাচ্ছে না, স্যালারি কম, সব দিক দিয়ে প্রবলেম, থাকার প্রবলেম, খাওয়ার প্রবলেম। আপনার যদি একটা কোম্পানি থাকে, কারণ আমি কোম্পানির এক কোম্পানিতেও যেয়ে দেখছি একটা রুমে 2 বড় জোর 4 থাকবে, খাওয়া দাওয়া এমনকি তাদের কাপড় চোপড়টা পর্যন্ত ধুয়ে দেয়, বাট এইখানে দেখা গেছে যে খাওয়া দাওয়ারও প্রবলেম। আমার এমন সময় গেছে, আমি ওইখানে যে ছিলাম 4 আমি দুবাই ছিলাম টোটাল 11
আচ্ছা
11 মধ্যে আমি 4 ছিলাম কোম্পানিতে, আমি 4 মধ্যে দেখা গেছে আমি 2 আমার রুটি খাইতে হতো, সে তো আমার স্যালারি দিতই না, প্লাস সে আমাকে অনলি 250 দেড়হাম দিত, দুবাইয়ের টাকা যেটা দেড়হাম আমাদের বাংলাদেশ টাকা 22 মতো
পার মান্থ
আমাকে মাত্র 250 দেড়হাম দিত খরচের জন্য।
ওকে, আবার সেখানে ফিরে আসি, যে রুমটাতে থাকতেন সেখানে প্রায় 12 থাকতেন,
12
একটা রুম, সেটার মানে লম্বাই দৈর্ঘ্য প্রস্থ যদি একটু বলতেন কেমন হবে, আমার স্টুডিওটার মতো নাকি
আরেকটু ছোট হবে?
আরেকটু ছোট হবে,
হ্যাঁ।
ওকে, খুবই ছোট একটা, আমাদের অনেকেরই বাসায় এই সাইজের কিচেনও রয়েছে,
জি,
তাই না? তো এরকম একটা রুমে আপনারা 12 থাকতেন,
হ্যাঁ 12,
বিছানাগুলো একটার পরে আরেকটা বিছানা,
না ওইখানে আমাদের এইটাই আরো বড় প্রবলেম ছিল। এমনি তো অন্য জায়গায় যেরকম খাট দেয় যে নিচে একটা দুইটা বা তিনটাও থাকে, তিনটা ফ্লোর টাইপের আর কি থাকে, বাট এখানে আমাদের ফ্লোরিং করতে হতো, তো দেখা গেছে যে ফ্লোরিং করলে ওই পাশে 6 এই পাশে 6 শোয়ার পর মাঝখানে যে পা, দুজনের পা লাগা যেত, তো তখন ওই ক্ষেত্রে দেখা যেত কি যে একজনের পায়ের ফাঁক দিয়ে আরেকজন পা ঢুকাই দিয়ে ওইখানে শুতে হইতো। এইভাবে
প্রথম যেদিন গিয়ে ঘুমানোর সময় দেখলেন যে এরকম একটা অবস্থা, কি মনে হয়েছিল একটু বলুন তো?
তখন মনে হচ্ছিল যে মানে আমরা যে বাংলাদেশে যখন ছিলাম অনেক সময় দেখতাম যে রেল স্টেশনে বা বাস স্ট্যান্ডে যে পথ শিশুরা যেভাবে ঘুমাচ্ছে, তো তখন মনে হল যে আমি তো তাদের চেয়ে তো খারাপ হয়ে গেলাম, তারা তো তারপরে হয়তো বা পথে ঘুমাইতেছে কিন্তু একটা শান্তিতে, একটা আরামে ঘুমাইতেছে, বাট আমি এটা কোথায় ঘুমাইতে আসলাম? যে একটু নিজে রিল্যাক্স ভাবে শোবো তার কোনো ব্যবস্থা নেই।
নিজের রুমটার কথা নিশ্চয় মনে পড়ছিল?
হ্যাঁ, নিজের রুমটাকে খুব মিস করছি সবসময় যখন বাইরে ছিলাম।
আচ্ছা আচ্ছা, তো গিয়ে দেখলেন এরকম একটা অবস্থা, প্রায় অপরিচিত সবাই, তাদের মধ্যে একজন জামাল কুষ্টিয়ার, সে একটু আপনার কাছে আসলো,
আপনার সাথে
একটু ঘুরতেন ফিরতেন, এভাবে চার পাঁচ দিন গেল। যে দুলাভাইয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি কি ওখানে থাকতেন?
না, উনি ওখানে থাকতেন না। ওনাকে আমি যাওয়ার পর ফোন দিলাম, বললাম যে একটু দেখা করে আসেন, আমি তো চলে আসছি। উনি বললো যে আমি তো এখন বিজি আছি, আমি আপনার সাথে তোমার সাথে আমি কয়েকদিন পরে দেখা করি। উনি আমার সাথে দেখা করছে প্রায় দশ দিন পর। আমি যেদিন ফার্স্ট কাজে গেলাম, যাওয়ার পরে তো আমার তো আচ্ছা আমি এখানে বলি, আমি যেদিন ফার্স্ট কাজে গেলাম, কাজে যেয়ে দেখতেছি এটা অ্যাকচুয়ালি কি তেলের ফ্যাক্টরি ছিল।
হ্যাঁ, সেখানে আমি যাচ্ছিলাম।
হ্যাঁ, তেলের ফ্যাক্টরি ছিল। আমাদের কাজটা কি, ওই তেলের যে গ্যালন আসতেছে, 20 লিটারের গ্যালন ছিল, 20 লিটারের গ্যালন গুলি লাইন থেকে আসতেছে, ওইটা নামায় আপনার ওইখানে প্যাকিং যেটাকে করে ওইটাকে বলে হচ্ছে কাঠের প্যালেট, প্যালেট বলে, ওই প্যালেটের উপর সাজাইতে হবে। তো আমি তো কখনো কাজ করিনি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা 20 লিটার গ্যালন, বেশি দূরে না হয়তো লাইন থেকে নামায়
তখনও
সে বলছে হ্যাঁ তোমাদের তো চকলেট কোম্পানি, যাও গেলে বুঝবে। না, সে দুলাভাই না, দুলাভাইয়ের সাথে আমার তখন কোন যোগাযোগই নেই। মানে আমি ফোন দিলে আমি আসতেছি, আর সেও বলছে এই কাজ এখনো, তখন পর্যন্ত বলতেছে, আমি পৌঁছানোর পরও বলতেছে যে অফিসের কাজই।
আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চয়ই আপনার সেই দুলাভাইয়ের, আপনার বন্ধুর সেই দুলাভাইয়ের লোকজনের কাছে গিয়ে উঠলেন?
হ্যাঁ হ্যাঁ।
এবং তারাই আপনাদেরকে কাজ দিবে, আপনাকে কাজ দিবে বললো। তো আপনি পাঁচ দিন ধরে ওয়েট করছিলেন যে কখন আপনি অফিসে যাবেন, কাজে যাবেন, এবং জায়গাটা হচ্ছে একটা চকলেট ফ্যাক্টরি।
হ্যাঁ,
তো পাঁচ দিন পরে আপনাকে সকালে
না, সকালে না, আমাকে ধরেন আমি কালকে কাজে যাবো, আজকে আমাকে সন্ধ্যা বলতেছে যে আগামী কালকে থেকে কি আপনি কাজে যেতে পারবেন। আমি বললাম হ্যাঁ যাবো, আসছি, আমি তো অনেকদিন রেস্ট নিলাম, যাবো, সমস্যা নেই। তো পরদিন সন্ধ্যায় আমাদের, আমি ফার্স্ট ডিউটি ছিল নাইট ডিউটি, সাতটা থেকে, সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা,
তখন পর্যন্ত আপনি জানেন না যে কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে এবং কি ধরনের কাজ করাবে?
না,
ততক্ষণ পর্যন্ত আপনি জানেন,
তখন জানি যে আমি চকলেট ফ্যাক্টরিতেই যাবো
এবং একটা ডেস্ক জব করবে।
হ্যাঁ, ডেস্ক জব।
আচ্ছা, তারপর প্রথম যখন কাজে গিয়ে দেখলেন যে এমন অবস্থা, সেটা কখন ছিল এবং কেমন ছিল ঘটনাটা একটু যদি বলতেন?
তো আমি তো সাতটার সময় গেলাম, যাওয়া লাগছে আরো আগেই। তো সাতটার সময় যখন ফ্যাক্টরিতে ঢুকলাম, ঢুকার পর তেলের ফ্যাক্টরি, তো ওইখানে তো আর পরিচিত কেউ নাই। আমি ও যাওয়ার পরে মোবাইল আমি এখান থেকে নিয়ে গেছিলাম, সিম কিনা হয়েছে, ওই সিম থেকে আমি দুলাভাইকে ফোন দিলাম। তারপরে আপনি আমাকে বললেন চকলেট ফ্যাক্টরি, এখন তো দেখতেছি এটা তেলের ফ্যাক্টরি, বলে সমস্যা নেই ফ্যাক্টরি তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফ্যাক্টরি যেহেতু আমার ফ্যাক্টরি বলছে না, ডেস্কের জব ওটা হলে
কি দারুণ উত্তর, যে সমস্যা নেই ফ্যাক্টরি হলে।
ফ্যাক্টরি তো।
আচ্ছা,
তো আমি চিন্তা করলাম যে ফ্যাক্টরি তো, আমি দেখি আগে আমার কি কাজ। আমি চিন্তা করলাম যে ফ্যাক্টরির বড় কথা হচ্ছে ফ্যাক্টরি যেহেতু বলছে, ডেস্ক জব হইলে হইলো, কারণ বাইরে আপনার ওই দেশে প্রচুর গরম, আমাদের বাংলাদেশে কোনো গরমই নেই। ওদের ওদের যখন ঠান্ডা, ওদের ঠান্ডার সময় আমাদের বাংলাদেশে তাপমাত্রা ওঠে না।
আচ্ছা,
ওদের ঠান্ডার সময় দেখা যায় 40 আপ থাকে, 40-42 এরকম, ওদের শীতের দিনে এরকম টেম্পারেচার। তো যাই হোক, আমি কাজে গেলাম, যাওয়ার পরে এরকম যখন এই কাজ দিল, আমি মনে হয় 3-4 গেলাম নামানোর পর আমার আবার কান্না শুরু হয়ে গেছে, আমি কাঁদতেছি দাঁড়া দাঁড়া। তো ওইখানে ফোরম্যান ছিল সিলেটের একজন,
আপনাকে আপনি গিয়ে দেখলেন যে এ ধরনের কোন ফ্যাক্টরি না, কোন ডেস্ক নেই, আমাকে কাজ করতে হচ্ছে এই ধরনের কাজ। কেমন ছিল জায়গাটা?
এমনি ফ্যাক্টরিটা অনেক বড় আর ফুল এয়ার কন্ডিশন, দুবাইতে আপনার যত ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি গুলা খুব সুন্দর আর ফুল এয়ার কন্ডিশন, কারণ যে গরম ওই গরমে বাড়িতে কাজ করা পসিবল না। তো আমি ফার্স্টে কাজ করতে চাইনি, আমি দাঁড়ায় আছি থাকার পর আমাকে ওইখানে যে ফোরম্যান, উনি বলছে কি ব্যাপার, কাজে যান না কেন? আমি বললাম যে আমি তো এই কাজ করবো না, আমার তো এই কাজ করার কথা না, আমাকে তো বলছে এরকম এরকম, আমাকে বলছে যে সে আমাকে বলছে যে অফিসিয়াল কাজ। তো উনি বলতেছে না, এটা বললে তো লাভ নেই, আপনার তো এখন কাজ করতে হবে। তো ওই ক্ষেত্রে আমি দুলাভাইকে ফোন করছিলাম, করার পর উনি বলতেছে
যে না,
তো সে বলতেছে যে ফ্যাক্টরি তো, আর তোমার ডেস্ক জব নাকি এটা তো এত কথা বলার লাভ নেই। তো আমি চিন্তা ঠিক আছে, আজকে যখন চলে আসছি, কারণ ওইখানে আমার সিস্টেমটা কি, আমি যে গাড়িতে গেছি, আমি যদি কাজ নাও করি আমার ওই 12 ঘন্টা ওইখানে থাকতে হবে, কারণ আবার গাড়িতে আমাকে রুমে নিয়ে আসবে।
আচ্ছা,
আমি যাওয়ার, আমি যাবো কিভাবে? তো এই কারণে রয়ে গেলাম, যাক ঠিক আছে, যখন প্রথম দিন আসছে আমি কাজটা করি দেখি। তো যাওয়ার পরে আমি যখন 4-5 গেলাম নামানোর পর, আমার আর পসি বলেছে না, মানে আমার হাত খুব ব্যথা করতেছে, যে আমি তো কখনো ভারী কাজ করি নেই, তো ফার্স্ট করতেছি। তা আমি দাঁড়া দাঁড়া দেখা গেছে নামাইতেছিও, চোখ দিয়ে পানি পড়তেছে। সিলেটের এক ফোরম্যান ছিল, উনি খোরশেদ নাম, উনি আমাকে বলতেছে যে কি ব্যাপার কাঁদতেছ কেন? তো আমি উনি বললাম দেখেন আমাকে তো এরকম এরকম বইলা আনছে, কিন্তু এখন তো দেখা গেছে আমার এই কাজ দিচ্ছে, এটা তো আমি পারতেছি না। তো উনি আমার অনেক বুঝালো, দেখো যে তোমরা যে এখানে আসছো এই কোম্পানির নাম ছিল আল সোহেল, বলতেছে এটা তো ওনাদের তো সাপ্লাই কোম্পানি, ওনারা তো মেইন কোম্পানি না, ডাইরেক্ট কোম্পানি হলে তুমি ফেসিলিটি পাইতা, কিন্তু এটা তো সাপ্লাই কোম্পানি, এখন সাপ্লাই কোম্পানি থেকে তোমাদের যে কাজ করতে দিব ওটা করতেই হবে, কিছু করার নেই।
এটা তো দুবাইতেই না?
হ্যাঁ দুবাইতেই।
আচ্ছা কোন জায়গার নাম মনে আছে, সেই জায়গাটা কোথায়?
হ্যাঁ আমি ফার্স্ট যখন গেলাম তখন ওইটা ছিলাম শারজাতে,
শারজাতে,
হ্যাঁ ফ্যাক্টরিটা শারজাতেই।
আচ্ছা আচ্ছা।
আর ওই জায়গার প্রোডাক্ট খুব সম্ভবত আমাদের বাংলাদেশেও আছে, এই যে নূর সান, সব ধরনের শুধু তেলের আর কি ওইটা। তো ওইখানে কাজ করলাম, করার পর ওই দিন তো আমি চিন্তা করলাম যা কাছে করে আছি করলাম, করার পর আমাদের ওইখানে লাঞ্চ টাইম, লাঞ্চ তো না রাতের বেলা ব্রেক দিয়ে এক ঘন্টার জন্য 12টার দিকে,
মানে কয়টা থেকে কাজ শুরু করেছিলেন?
সাতটার থেকে,
সাতটা থেকে পাঁচ ঘন্টা পরে একটা ব্রেক,
পাঁচ ঘন্টা পরে একটা ব্রেক, এক ঘন্টার জন্য।
পাঁচ ঘন্টা আপনি টানা এই কাজগুলি করলেন?
হ্যাঁ,
এই তেলের ড্রাম গুলি নিয়ে একটা জায়গায়
সাজাতে হচ্ছে আর কি,
সাজাতে
একটার উপর একটা রাখতে হয়।
ওয়েট কেমন ছিল?
বিশ লিটারের গ্যালন গুলো সব,
এক একটা বিশ লিটার,
হ্যাঁ বিশ লিটারের গ্যালন সব।
এর আগে এরকম কায়িক পরিশ্রম তো করবার সিচুয়েশন আপনার হয়নি?
আমি কখনো করিই নেই।
বাড়িতে ম্যাক্সিমাম আমরা যেটা উঁচু করি সেটা হচ্ছে যে কোনো কিছু হয়তো বা তুলে ধরবার জন্য, এই ম্যাক্সিমাম, তাই না? তো তারপর,
তো তারপর আমি ওই কাজটা যা কয়দিনের মতো করলাম, করার পর ওই রাতের বেলা যখন এক ঘন্টা রেস্ট টাইম দিল, রেস্ট নিলাম, যা কয়দিন আমি কাজ করলাম, আমি চিন্তা করলাম যে এখন যেহেতু চলেই আসছি, তো কাজ টাজ করে বাসায় রুমে যেতে যেতে প্রায় নয়টা, নয়টা বছর
পরদিন সকাল নয়টা,
হ্যাঁ পরদিন সকাল নয়টা গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমি আম্মুকে ফোন না দিয়ে চিন্তা করলাম যে আমি কষ্ট করতেছি, আম্মুকে যদি ফোন দিই আম্মুও তো কষ্ট পাবে, কারণ তারা নিষেধ করছে। তারপর আমি জোর জবরদস্তি আসছি, আমি ফোন দিলাম আমার মেজো আপুকে, আপুকে ফোন দিয়ে আপুকে বললাম যে আপু এরকম এরকম আমার তো কাজ তো এরকম এইগুলা দিচ্ছে। তা আপু তো বলার পরে আপু কান্নাকাটি, আপুর সাথে কথা বলে রাখছি, রাখার পরে আবার বড় আপু ফোন দিচ্ছে কিছুক্ষণ পর, সবাই বলতে চলায়। তা আমি চিন্তা করলাম যে বাবা আমার এতগুলা টাকা নষ্ট করছি, আমি এখন যাই কিভাবে? তো আমি কি করলাম, আমি আমাদের যে সাপ্লাই কোম্পানির যে মালিক ছিল, আমি যার আন্ডারে গেছি তখন, তার কাছে গেলাম, যা বললাম যে দেখেন সোহেল ভাই, ওনার মালিক যে, ওনার নাম ছিল সোহেল, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, তো যে সোহেল ভাই আমার তো এই কাজ ভাই আমি করতে পারবো না, আপনি যদি অন্য কোনো কাজ দিতে পারেন দেন, আন্না আমার কাজ করেন না, আমি বাড়িতে চলে যাই,
আফটার অল আমি এই কাজের জন্য আসিনি,
হ্যাঁ আমি এই কাজের জন্য আসিনি। এখন ওই আমি তাকে সরাসরি বললাম যে ওই দুলাভের হিসাব বাদ দেন, এখন যেহেতু আমি আইসি পড়ছি, আমি দুলাভের হিসাব বাদ দেন, আপনি যদি আমার অন্য কাজ দিতে পারেন বলেন, তাহলে আমি করবো না, আমি কোনো কাজই করবো না। তো উনি কি বললো, আচ্ছা ঠিক আছে তুমি দুদিন ওয়েট করো।
আচ্ছা ইন দ্য মিন টাইম আপনি কি আপনার ওই বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন যার দুলাভাই আপনাকে?
হ্যাঁ বন্ধুকেও ফোন করছি,
কিন্তু
বন্ধু তখন আমার কথা বিশ্বাস করে না, বন্ধু ওর দুলাভাই যা বলতেছে দুলাভের কথাই বিশ্বাস করে। তো ওইখানে তো আর কিছু বলার নেই, ও বলতেছে না দুলাভাই তো আমার বলছে তোর ওই কাজই দিছে, এদিকে আমি বলতেছি আমার বাড়ির থেকে বলতেছে, ওরা কি জানাইতেছে?
কেমন বন্ধু ছিল সে?
আমার মোটামুটি ক্লোজ ফ্রেন্ডই, মোটামুটি বলতে দেখা গেছে ওর সাথে আমার স্কুল কলেজ এলাকার থেকে আর কি ওর সাথে পরিচয়, হ্যাঁ প্রায় আট দশ বছর ওর সাথে পরিচয় ছিল।
আট দশ বছরের বন্ধুত্বের পরে সে যদি এই বন্ধুর বিপদের কথা শুনে যেটা বলে যে না এটা তুই যেটা বলছিস সেটা ঠিক না, আমাদের
ব্যাপারটাই ঠিক,
ঠিক আপনি কোনো ভাবে তাকে বিশ্বাস করাতে পারছেন না?
আর ওই ক্ষেত্রে কিছু করার ছিল না, কারণ আমি এক জায়গাতে ও এক জায়গাতে, আমি আছি বাইরে আর হচ্ছে বাংলাদেশে, তো ওইখানে আমি কি করবো? ফোনে যা বলা যায় অতটুকুই জাস্ট। তো যাই হোক আমি ওই দুই দিন ওয়েট করার পর তিন দিনের দিন উনি কি বললো, উনি আমাকে কাজ দিল কোথায়, এক বিস্কুট ফ্যাক্টরিতে।
আচ্ছা,
তো আমি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেছি
দুই দিন, আর ওই কাজে
না ওই কাজে আর যাইনি,
বাসায় ছিলাম,
হ্যাঁ বাসায় ছিলাম। তো বিস্কুট ফ্যাক্টরিতে গেলাম, ওইখানে দেখলাম কাজ একই কাজ, বাট ওই কাজটা একটু হালকা, মানে এখানে দেখা গেছে কি ছোট ছোট বিস্কুটের প্যাকেট গুলো আসতেছে, ওইগুলো জাস্ট কার্টুন করতে হবে, কার্টুনের মধ্যে ঢুকাই দিতেছি, কার্টুন গুলো আবার অন্যজন নিয়ে যাবে। চিন্তা করলাম যাকে এই কাজটা করতেছি করতে, হ্যাঁ একটু ইজি। তো আমি ওই দুই দিন কাজ করার পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার বেতন কত ধরছেন? উনি আমাকে বলে নিছিল যে ১৫০০ দিরহাম বেতন দিবে, এখন উনি বলতেছেন না তোমার বেতন তো ১০০০ দিরহাম। ১০০০ দিরহাম আমাকে তো বললো যে ১৫০০ দিরহাম, কিন্তু আপনি বলছেন ১০০০ দিরহাম, বলে না ১০০০ দিরহামই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ১০০০ দিরহামই। তো আমি চিন্তা করলাম যে ১০০০ দিরহামে আমার প্রায় বাংলাদেশের টাকা হিসেব করতে গেলে ২২,০০০ টাকা কিছু উপরে আসতেছে, এক সমস্যা কি দেখি করতে থাকি। তো এক মাস গেছে, এক মাস যাওয়ার পর আমি তার কাছে বেতন চাইতে গেলাম, বলে যে বেতন তো এখন আগামী মাসে পাবেন, এক মাসের বেতন আমরা ডিপোজিট রাখি। আচ্ছা ঠিক আছে, এক মাসের বেতন যেহেতু ডিপোজিট হন, তো খরচের টাকা দেন। আমি বাংলাদেশে যাওয়ার সময় আমি 400 দিরহামের মতো নিয়ে গেছিলাম, 400-450 দিরহাম নিয়ে গেছিলাম, তো ওইটা দিয়ে তো এক মাস চলছি আমি। তো আমি বললাম ঠিক আছে তাহলে খরচের টাকা দেন। খরচের টাকা যাওয়ার পর সে আমাকে 20 দিরহাম দিল অনলি। 20 দিরহাম দিয়ে বলতেছে যে এটা দিয়ে কিন্তু 2 দিন চলতে হবে। আমি বলছি 20 দিরহাম দিয়ে 2 দিন কিভাবে চলবো, 10টা বাংলাদেশের টাকা 20 দিরহামে 400-450 টাকা আসতেছে,
421 টাকা এই মুহূর্তে যে রেটটা।
হ্যাঁ, তো 400-421 টাকা যদি আসে আমি এটা দুই দিন কিভাবে চলবো, আমার এখানে খাওয়া আছে, ফোন বিল আছে, চলতে হবে, থাকা তো ওনাদেরই, খাওয়াটা তো আমার। আচ্ছা যাক দেখি, তো এইভাবে করে এক মাস গেল, দুই মাস গেল, বলছে যে এক মাসের টাকা তারা রাখবে ডিপোজিট হিসেবে, দ্বিতীয় মাস থেকে দিবে। দুই মাস যাওয়ার পরে আমাকে স্যালারি দিচ্ছে না।
কিলোর
হিসাব করতে গেলে প্রায় 7 কিলোর মতো,
7 কিলো,
বাট আমাদের গাড়িতে নিয়ে যেত।
আচ্ছা, পিক এন্ড ড্রপ ফ্যাক্টরি থেকে,
ফ্যাক্টরি থেকে গাড়িতে নিয়ে যেত, ওইটাতে কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, দুই মাস যাওয়ার পর বেতন দিতেছে না, তো এই নিয়ে ওনার সাথে একটু ই করলাম। করার পর কি বললো, আচ্ছা ঠিক আছে বেতন দিবো তোমাদের, আগে একটা অন্য একটা জায়গায় কাজ আছে এই কাজটা করে। আচ্ছা ঠিক আছে, কোথায় করতে হবে? এবার কাজ দিল কোথায়, এবার কাজ দিল আবুধাবি এয়ারপোর্টে।
আচ্ছা,
নতুন আবুধাবির এয়ারপোর্টের মানে ই বাড়াইতেছে, ওইখানে কাজ দিল। তো ওইখানে যা দেখি কাজ কি, যে আপনার সাইডে নেট লাগায় না, ফেন্সিং, নেট লাগানোর কাজ। এখন নেট লাগানোর কাজ, এটা তো দেখা যায় যে বাইরে যে কি গরম, এটা যে ওইখানে আছে কোন সেই বলতে পারবে। আমাদের ওইখানে আবার, আর ওইখানে আমাদের এখানে তো যেভাবে সেভাবে কাজ করা যায়, ওইখানে কাজ করতে হলে ড্রেস পরা লাগে, ওদের নিজস্ব কাজের ড্রেস আছে, জুতা পরতে হবে, সেফটি শু, মাথায় হেলমেট, এগুলো পরে কাজ করতে হবে। তো আমি তখন ওই সময়টাতে নিজেরা মানায় নিছি যে যাক আইসা যখন প্রস্তুত করি। তো আমি ওইখানে ওই এয়ারপোর্টে কাজ করলাম প্রায় 25 দিন। 25 দিন হওয়ার পর আমার 3 মাস প্রায় শেষ। তো তখন বললাম যে চলবে কিভাবে, আমাদের বেতন তো দিতেছেন না।
ওই এয়ারপোর্টে কাজগুলি কি ছিল?
এই যে ফেন্সিং, চারপাশে নেট লাগানো।
আচ্ছা আচ্ছা, রাইট রাইট,
চারপাশে ফেন্সিং, ফেন্সিং
দিনের বেলাতে করতে?
হ্যাঁ, ওটা দিনের বেলা, ওটা তো রাতে করার কোনো
সিস্টেম নেই। পোশাক পরে,
ভারী ভারী পোশাক পরে, আমাদের যখন কাজ থেকে কাজের মধ্যে দেখা যেত জুতো উপচায় পানি আসতেছে ঘামের, এত ঘাম আসতো,
খুবই দুঃখজনক। এবং মিডল ইস্টের যে ওয়েদার, যারা জানেন তারাই বুঝতে পারবেন, খুবই বাজে ওয়েদার আর কি, মানে আমাদের জন্য খুব কষ্টকর। তার মানে আপনি শারজা থেকে এরপরে আপনি চলে গেলেন
আবুধাবিতে।
আচ্ছা, ওখানে গিয়ে ওখানে থাকতেন?
হ্যাঁ, ওখানেই থাকতাম।
ফ্যাক্টরি
না, ওই আমরা যে সাপ্লাই সাব কন্ট্রাক্টর আন্ডারে গিয়েছিলাম, উনি একটা রুম নিছিল, ওই রুমে আমরা থাকতাম। ওই রুমটা মোটামুটি বড় ছিল, ওই রুমে আমরা ছিলাম 16 জন।
আচ্ছা,
বাট ওইখানে খাট দিছিল, দোতলা খাট, সবগুলো নিচতলা দোতলা এইভাবে, তো 8টা খাট ছিল এক রুমের মধ্যে, আমরা 16 জন থাকতাম ওই রুমে। তো ওইখানে কাজ করলাম, কাজ করার পর 3 মাস হয়ে যাওয়ার পর স্যালারি ছিলাম, স্যালারি দিতেছে না।
তার মানে এতদিন পর্যন্ত আপনি কোনো টাকা,
ওই যে টাকা সে দেখা গেছে যে কখনো 50 দিরহাম, কখনো 100 দিরহাম, 20 দিরহাম, 30 দিরহাম, মানে যখন যা
খরচের মতো।
হ্যাঁ, হাত খরচের মতো।
এমনি কোনো ফিক্সড কোনো স্যালারি আপনি?
ফিক্সড স্যালারি এখন দিতেছে না, খালি বলতেছে দিব দিব, দিতেছি, বিল পাই নাই।
প্রায় 2 মাস হয়ে গেছে, তাই তো?
2 মাস না, 3 মাস,
প্রায় 3 মাস হয়ে গেছে,
প্রায় 3 মাস
কোনো টাকা পয়সা
না, কোনো টাকা পয়সা দিতেছে না।
আচ্ছা, এর মধ্যে তো বাসায় যোগাযোগ হতো?
হ্যাঁ, বাসায় তো, বাসায় দেখা গেছে আমি যদি একবার ফোন করতাম আমাকে 5 বার ফোন করতো। আমি যে ফোন করবো, ফোন করার জন্য অনেক সময় দেখা যেত মোবাইলে টাকা নেই।
তো বাসায় নিশ্চয়ই কেউ টাকা পয়সার কথা জিজ্ঞেস করতো না, জিজ্ঞেস করতো কেমন আছো, কি অবস্থা? বাসায় তো শেয়ার করতেও পারতেন না।
বাসায় আমি আপুর সাথে শেয়ার করতাম, আমার মেজ আপুর সাথে, আমি মেজ আপুর সাথে মোটামুটি সব ব্যাপারই শেয়ার করতাম, মেজ আপু সব জানতো। তো টাকা তো কখনো চাই নাই, শুধু বলতো যে ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কাজও ভালো। তখন আর বলতাম না যে আমি কি ধরনের পরিশ্রম কাজ করছি, এগুলো আর বলতাম না। তখন চিন্তা করতাম যে আমি কষ্ট করছি আমি করি, কারণ এখন যদি আমি তাদের বলতে যে তারাও কষ্ট পাবে, তো দুজনের কষ্ট বড় দরকার, যাকে আমি কষ্ট করছি আমি করি। তো 3 মাস এগুলো স্যালারি দেন না। তো ওইখান থেকে আমাদের কি করলো, একদিন হঠাৎ করে রাতের 12টার সময় যা বলতেছে যে এইখানের সাইট তো বন্ধ যেতেছে, এখানে কাজ করবো না, অন্য জায়গায় যাবো। কোথায় যেতে হবে? আমাদের নিয়ে গেল আজমান, আরেকটা ডিস্ট্রিক্ট, দুবাই আরব আমিরাতের আরেকটা ডিস্ট্রিক্ট, ওটার নাম হচ্ছে আজমান।
আচ্ছা আচ্ছা,
তো ওইখানে নিয়ে গেল, ওইখানে কি, ওইখানে দিল আপনার রং পেন্টিং এর কাজ, এই রঙের।
মানে আপনি যে সাপ্লাই কোম্পানির সঙ্গে কাজ করতেন, তাদের নির্দিষ্ট কোনো কাজ ছিল না, তারা বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রাক্টে বিভিন্ন কাজ নিত, এবং যখন যে
কাজ নিত না, কাজ নিত অন্য কন্ট্রাক্টর, উনি সাব কন্ট্রাক্টর হিসেবে ওনাকে লোক দিত জাস্ট,
রাইট, এবং সে আপনাদেরকে কাজে লাগাতো।
জি।
আচ্ছা, আজমানটা দুবাই ক্রস করে, আবুধাবি থেকে দুবাই ক্রস করে আর একটু সামনে গিয়ে,
হ্যাঁ, শারজার পরে,
শারজার পরে,
শারজার পাশে হচ্ছে আজমান,
আজমান। আচ্ছা,
তো ওইখানে গেলাম, ওইখানে আমাদের পেন্টের কাজ দিল। পেন্টের কাজ কোথায়? হেলিপ্যাডে, 38 তলা বিল্ডিং, ওটার হেলিপ্যাডের পেন্টের কাজ করতে হবে।
আচ্ছা,
তো যাক ওইখানে কাজ টাজ করি। তো এরকম করে মানে কাজ করতে করতে খুব বিরক্ত হলাম, চার মাস হয়ে যাওয়ার পর আমাদের যখন স্যালারি দেয় না, আমি আর ওই যে জামাল ভাই বললাম, জামাল ভাই দুজন চিন্তা করলাম কি যে আমরা লেবার কোর্টে যাব। তো দুজন কি করলাম, লেবার কোর্টে গেলাম। লেবার কোর্টে যে ফার্স্ট কেসটা করি নেই, কেস না করে কি করলাম, আমাদের যে মালিক ওনাকে ফোন দিছি, সোহেল ভাই যে আমরা তো লেবার কোর্টে এসেছি, এখন যদি আপনি যদি আমাদের বেতন না দেন তাহলে আমরা আজকে কেস করব। তো উনি কি বললো, ঠিক আছে তোমাদের কেস করা লাগবে না, তোমরা বিকালবেলা আসো, আজকে বিকালবেলা আসো, তোমাদেরকে আমরা স্যালারি দিয়ে দিব।
তো আমি আপনার কত টাকা পাওনা হয়েছে
আপনার, যদি ওনার হিসাব করতে যায় 1000 করে বলছে 1000, আর আমাদের ওভারটাইম ছিল দেখা গেছে যে 10 ঘন্টা, কাজ হচ্ছে মূলত 10 ঘন্টা, তো আমরা তো 12 ঘন্টা করে করতাম। তো ওভারটাইম টোভারটাইম সহ আমাদের প্রায় 5000 দিরহামের মতো ছিল, 5000 দিরহাম ছিল। তো গেলাম, বলছে বিকালে আসো, বিকালে গেলাম।
5000 দিরহাম মানে প্রায় 1-1.5 লাখ টাকা মতো।
হ্যাঁ,
প্রায় 1.5 লাখ টাকা মতো।
হ্যাঁ
জি।
তো বিকাল বেলা গেলাম, যাওয়ার পর উনি কি বললো, ওইখানে আপনার যে লিগেল পেপারটা দেয় ওইটাকে বলে পতাকা।
1.5 লাখ টাকা না, 1 লাখ টাকা একটু বেশি।
হ্যাঁ, 1 লাখ টাকা একটু বেশি
কারেন্ট যে রেটটা রয়েছে সেখানে।
তো ওইটাকে বলে, আমাদের যেমন ন্যাশনাল আইডি আছে না, আপনার ওইখানে গেলে যারা লিগেল পায় ওদেরকে এরকম একটা কার্ড দেয়, ওটাকে বলে পতাকা। তো বললো যে তোমাদের পতাকা দিয়ে দাও, আমি তোমাদের বেতন দিতে আসছি। তো আমরা বললাম কেন পতাকা আপনাকে দিব, কেন পতাকা তো আমার, আমি টাকা দিয়ে আসছি, আমার টাকা দিয়ে সব করছেন, আমার 2 বছরের ভিসা, আপনার দুবাইতে যে 2 বছরের ভিসার মেয়াদ হচ্ছে 2 বছর, 2 বছর পর্যন্ত আপনি এখানে লিগেল।
আচ্ছা,
আমি তো আপনার সাথে 2 বছরের কন্ট্রাক্ট আছে, 2 বছর তো আমার পতাকা, আপনি পতাকা নিবেন কেন? তো ওনার কথা হলো যে না, আপনারা যেহেতু কেস করতে গেছেন একবার, আর বেতনের জন্য যেহেতু এমন করছেন, আপনাদের আমি কোম্পানিতে রাখবো না। তো কোম্পানিতে রাখবেন না ভালো কথা, তো আপনি পতাকা চাবেন কেন?
আইডি কার্ডটা।
হ্যাঁ, আইডি কার্ড যেটা, যে আপনি আইডি কার্ড নিবেন কি কারণে? উনি বলছে না, তুমি এখন এই কাজ আমার কাছে তো আর কাজ করবো না, তোমার বেতন দিয়ে দিলে, পুরো টাকাটা দিয়ে দিলে তুমি আমার কাজ করবো না, তুমি বাইরে যাওয়া কাজ করবা, আর তুমি বাইরে যাওয়া যদি কাজ করো, আমার এই আইডি কার্ড দেখলে আমার সমস্যা, যে আমার তখন এখান থেকে যে পুলিশ আমাকে বলবে যে আপনি যেহেতু আইডি কার্ড, আপনার আইডি কার্ড অন্য জায়গায় কাজ করতেছে, আপনার কোম্পানির কাজ নাই, তাহলে আপনার কোম্পানি খুলছেন কেন? ওই ক্ষেত্রে ওনাদের প্রবলেম, এটা আমরাও জানি।
আচ্ছা,
তো আমরা তো পতাকা দিব, আইডি কার্ড দিব না। যাই হোক, অনেক ইটি করার পর আমাদেরকে, আমি কি বললাম যে ঠিক আছে আমি আইডি কার্ড 2 দিন পরে দিয়ে দিই, আমি তো বাড়িতে চলে যাবো। আমি তাকে মিথ্যা বললাম যে আমি বাড়িতেই চলে যাবো।
আচ্ছা,
আমি বাড়িতে চলে যাবো, আমাকে 2 দিন দেন, আমি 2 দিন একটু ঘুরে নিই, চলে যেতে যাবো। তো আমার সর্বশেষ করলে আমি টোটাল ওইখানে টাকা পাইলাম 3600 দিরহামের মতো, মানে খরচ টরচ বাদ দিয়ে আমি 3600 দিরহাম পাইলাম টোটাল টাকাটা আমাকে দিচ্ছে। দেওয়ার পর আমি বললাম যে ঠিক আছে আমাকে 2 দিনের জন্য দেন, আর আমিও বাড়িতে ফোন করলাম, বাসায় বললাম যে আমি চলে আসবো। হ্যাঁ, বাসায় বললো আচ্ছা ঠিক আছে চলে আয়। তো আমি বের হয়েছি, বের হওয়ার পর
আইডি কার্ডটা দিয়ে দেওয়া লেগেছে
না, আইডি কার্ড আমি তো ওনাকে বলছি যে আমি বাড়িতে চলে যাবো, আপনি টিকিট কাটেন। আমি এটা করছিলাম মানে যেদিন করছি তার 4 দিন পরে উনি টিকিট বলতেছে, ঠিক আছে 4 দিন পরে টিকিট কাটছে, আচ্ছা ঠিক আছে কাটেন 4 দিন পরে টিকিট, আমি 4 দিন একটু ঘুরি। তো এই ক্ষেত্রে উনি আইডি কার্ডটা নেয় নাই। তো আমি বের হয়েছি, বের হওয়ার পর ওইখানে যে কোনো পার্কে যাওয়ার পর, ওইখানে একটা পার্ক আছে শারজাতে গেছি, আমি আসমান থেকে শারজাতে আসছি ঘুরতে, পার্কে বসে আছি। তো ওইখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা, ওইখানে ও আগে গেছে, বাট ওর সাথে ও যে গেছে আমি এটা জানতাম না, হঠাৎ করে দেখা, এখন ও কোম্পানি থেকে বের হয়ে গেছে, ইমরান নাম ওর।
আচ্ছা,
ও ইমরানের সাথে হঠাৎ দেখা, ইমরান বলতেছে আরে তুমি এখানে? আমি বললাম যে আমার তো এরকম এরকম, আমি তো দেশে চলে যাবো। ও বলতে দেশে যাওয়া কি করতে, দেশে যাওয়া লাগবো না। আমি বললাম যে দেখো আমি তো ওর আইডি কার্ড দিয়ে দিতে হবে। বলে আইডি কার্ড দিয়ে দিলে সমস্যা নেই, কাগজপত্র ছাড়াও থাকা যায় দুবাইতে। তো ওর কথা শুনে বললাম যে ঠিক আছে দেখি। তো বাসায় বললাম যে মা আমি তো এরকম এরকম হয়েছে, তো আসবো না। তো বলতে কেন আসবি না কেন? আমি বললাম যে এরকম তো ব্যবস্থা আছে থাকার মতো, সমস্যা নেই, কাগজ ছাড়াও থাকা যায়। তারপর আব্বু আমি বলো না চলে আয় চলে আয়, কিন্তু আমি বলছি না আমি থাকবোই,
দ্বিতীয়বারের মতো আরেকটা ভুল করলেন।
হ্যাঁ, তো আমি তারপরে যাক আব্বু আমার কথা না শুনে আমি থেকে গেলাম। তো ওইখান থেকে তো টাকা নিয়ে আসছি, আর উনি আমাকে ফোন দিছে, ওই তারিখটা ছিল 19 তারিখ, যেদিন আমার উনি ফোন করছে, মানে 18 তারিখে ফোন দিছে যে 19 তারিখ আপনার ফ্লাইট, তোমার ফ্লাইট 19 তারিখে, তুমি 19 তারিখের মধ্যে চলে আসো। আচ্ছা ঠিক আছে আমি আসবো, আমি তো আর যাবো না, আমার তো নিয়ত আছে আমি যাবো না। আমি তো আমার কাছে তখন টাকা আছে প্রায় 3800 দিরহামের মতো আছে, আমি টাকা নিয়ে তো ঠিক আছে আমরা, আমি ইমরান আমরা দুজন আসি। তো চিন্তা করলাম যে আমরা রুম নিয়ে দেখি অন্য জায়গায় থাকবো, যেহেতু বলছে যে ব্যবস্থা আছে এরকম,
অন্য কোথাও কাজের চেষ্টা করবো।
হ্যাঁ, কাজের চেষ্টা করবো বাইরে। তো আমি কি করলাম, আমার তো কোম্পানি ছিল শারজাতে, তো আমি আরো কি করলাম যে চলে গেলাম আজমান, আজমান চলে গেছি। তো 19 তারিখ আমাকে ফোন দিছে আমার যে কোম্পানির মালিক ছিল, ফোন দিছে কি ব্যাপার আপনি আসতেছেন না, আপনার ফ্লাইট একটার সময়, আমি যাবো না। আমি আমি সরাসরি ওনাকে বলে দিলাম তখন যে আমি দেশে যাবো না, আর আপনি আমার শুধু শুধু ফোন দেন না। তো উনি আর ফোন টোন দেয় না, আমি ওইখানে রয়ে গেলাম। তো আজমান যে ছিলাম, আজমান থাকার সময় আমার প্রায় এক মাস দুজন বসে বসে খাইলাম, কোনো কাজ পাই না, আমাদের তোর পরিচিত নাই। তো এখানে থাকতে থাকতে দেখা গেল কি দোহারের কিছু ছেলে ছিল, ওদের সাথে ভালো পরিচয় হলো, তো ওরা আমাদের কাজে নিয়ে যেত। ওইখানে গিয়ে কাজ করতাম শিপের কাজ, আপনার আজমান পোর্ট আছে, পোর্টে আমরা শিপের কাজ করতাম।
ওকে, ঠিক এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি মানে কোনো ব্রেক না, মানে আমি কিছু এসএমএস পড়তে চাই। আমরা এতক্ষণ শাকিলের কাছ থেকে শুনলাম শাকিল দেশ থেকে দুবাই গেল চকলেট ফ্যাক্টরিতে কাজ করবে এই নিয়ত নিয়ে, সেখানে গিয়ে সে তার কাঙ্ক্ষিত জবটি সে পায়নি, অন্য কাজ করছিল। যাই হোক, সেখানে তিন চার মাস চার মাস অন্যান্য কাজ করবার পর সে একবার ডিসাইড করে ফেলেছে যে সে দেশে ফিরে যাবে, সে আর থাকবে না। ঠিক ওই মুহূর্তে তার একটা বন্ধুর সঙ্গে তার দেখা হয় এবং তার টিকিট রেডি, ফ্লাইট রেডি, শুধু এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠলেই সে দেশে চলে আসবে। ঠিক এই মুহূর্তে সে আবারও তার সিদ্ধান্তটাকে বদলে সে চিন্তা করে যে সে আর দেশে ফিরে যাবে না, সে থেকে যাবে এবং অবৈধভাবে থাকা যায় এরকম একটা ঘটনা শুনে, এরকম একটা সুযোগের অপেক্ষায় সে ছিল যে এরকম যদি থাকা যায় তাহলে আমি থেকেই যাই এবং থেকে আরো দেখি কিছু অন্য কিছু করা যায় কিনা। একেবারে ব্যর্থ হয়ে ফিরে আসবার চেয়ে চেষ্টা করে কিছুটা দিন যদি থাকা যায়, কিছু করা যায়, এমন একটা অবস্থার মধ্যে শাকিল এবং শাকিল আরেকটা বন্ধুর সঙ্গে, আমার মনে হয় শাকিলের দ্বিতীয় ভুল শুরু হয়েছে এখানেই। প্রথমে একটা ভুলের ঘটনা আমরা শুনছিলাম শাকিলের, যে তার বন্ধুর কথা শুনে, তার বন্ধুর দুলাভাইয়ের উপর ভিত্তি করে সে গিয়ে যেমনটি সে ঠুকেছে, আমার মনে হয় সে ঠুকেছে, কারণ যে কাজের কথা বলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে, সেই কাজ কি তার আশেপাশে তার কাছাকাছি কোনো কাজও সে করতে পারেনি। একটা বিবিএ কর স্টুডেন্ট কখনোই একটা ফ্যাক্টরিতে গিয়ে তেলের ডিব্বা বহন করবার মতো আমার মনে হয় না, এটা 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 আমরা ভাবি, আমরা যখন বিবিএ এরকম স্টুডেন্টকে দেখি অথবা বিবিএ কেউ যখন পড়ে, সে কখনো হয়তো বা চিন্তা করতে পারে না যে একটা সময় গিয়ে তাকে দেশের বাইরে গিয়ে তেলের ডিব্বা বহন করতে হবে এবং সারাদিনে সে বাংলাদেশি টাকায় 200-300-400 টাকা পাবে এবং সেটা হাত খরচ এবং কোন প্রকার স্যালারি সে পাচ্ছে না। কিছু এসএমএস পড়তে চাই। নাসিম চিটাগং থেকে লিখেছেন, আমিও আসতে চাই। ওকে, আপনি আসতে চান, আমরা আপনার এসএমএসটি পেয়েছি, আমাদের অন্ধকার গল্পের টিম অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার কাছ থেকে আপনার ঘটনাটি শুনবে। ক্যান্টনমেন্ট থেকে সোমা এসএমএস করে জানিয়েছেন যে অনেকদিন পর তিনি শুনছেন, থ্যাংক ইউ সোমা। আজকে গল্পটা কেমন হবে জানতে চেয়েছেন খাদিজা। খাদিজা আমাদের সঙ্গে থাকুন, দেখা যাক কি হয়। নিশ্চয় বুঝতে পারছেন আজকে গল্পটা আস্তে আস্তে কোন দিকে মোড় নিচ্ছে, আমার মনে হয় আস্তে আস্তে আরো অন্ধকারের দিকে মোড় নিচ্ছে শাকিলের গল্পটি। এরপরে যারা এসএমএস করেছেন, শোভন, নাসিম, রাকিব, ওহিন উত্তরা থেকে, সবাইকে অনেক ধন্যবাদ। লিখুন আমাদেরকে এসএমএস 16260 এই নাম্বারে। আজকে আমাদের সঙ্গে শাকিল। শাকিলকে যদি আপনি কিছু প্রশ্ন করতে চান, ওর কাছ থেকে কিছু যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে এসএমএস করে আপনার প্রশ্নটি করতে পারেন, আমি পৌঁছে দিব শাকিলের কাছে আপনার প্রশ্নটি। আমাদেরকে লিখবা ঠিকানা 16260 এই নাম্বার এসএমএস। আর যারা অন্ধকার গল্পে আসতে চান তারা শুধু এসএমএস করতে ওজি লিখবেন, ওজি স্পেস নাম স্পেস ফোন নাম্বার। আর ফেসবুকে যারা লিখেছেন তাদের কমেন্টসগুলি একটু দেখি। ফেসবুকে আমরা শাকিলের ছবিও দিয়েছি, শাকিল আমরা যে ছবিটা দিয়েছি সেটা বোধহয় বাংলাদেশের ছবি, এটা বোধহয় পদ্মার ইস্যুটের ছবি, আমি যতদূর দেখে বুঝতে পারছি। এটা কি দেশ থেকে যাবার আগে না ফিরে আসবার পর?
ফিরে আসার পর এই রিসেন্টলি মাস দেড়েক আগে।
আচ্ছা আচ্ছা, খুবই তরতাজা একটা ছবি আমরা পেয়েছি শাকিলের, আপনারা চাইলে দেখতে পারেন। তুহিনা আমাদের সঙ্গে, এরপর সালমা রয়েছেন, সুফিয়ান, রাইসুল, তিনি লিখেছেন আছে গল্পটা মনে হচ্ছে শুনতে অনেক খারাপ লাগবে, অনেক কষ্টের একটা, আগে থেকে কিছু বলছি না তবে সেদিকেই যাচ্ছে আস্তে আস্তে। অলিউল্লাহ খান আমাদের সঙ্গে, মুজিবুর রহমান তিনি আপনাকে ওয়েলকাম করেছেন অন্ধকারের গল্পে। মনির হোসেন তিনি দুবাই থেকে লিখেছেন, তিনি লিখেছেন যে আসলে প্রবাস মানে কষ্ট, পরিবারকে ছেড়ে থাকা সবচেয়ে কষ্ট। নিশ্চয় আপনি একমত। দুবাই থেকে আমাদের সঙ্গে একজন রয়েছেন মনির। মনির, আশা করব দুবাই আপনার যারা বন্ধু বান্ধব রয়েছেন, আপনার চেনা পরিচিত সবাইকে আপনি এই মুহূর্তে জানাবেন, এই মুহূর্তে ঢাকা এফএম যেন তারা শুনেন। ঢাকা এফএম এর অ্যাপস রয়েছে আমাদের ওয়েবসাইট থেকে, সেটা ডাউনলোড করে নিয়ে শুনতে পারেন, এছাড়া অনলাইন তো রয়েছেই আমাদের ওয়েবসাইটে ঠিকানা www.dhakafm904.com। লন্ডন থেকে আমাদের সঙ্গে তৌফিক, তিনি লিখেছেন গুড ইভিনিং, আপনাকে শুনছি, অন্ধকার গল্পটা মনে হয় খুব কষ্টের হবে, শুনছি ভাইয়া, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সামি আমাদের সঙ্গে, এরপর রাসেল রয়েছেন, আপন জিজ্ঞেস করছেন শাকিল ভাই আপনি কেমন আছেন?
জি ভালো আছি।
সে ভালো আছে। খাইরুল, তিনি লিখেছেন নড়াইল থেকে বলছি। এরপর দেখতে পাচ্ছেন রফিকুল ইসলাম, স্বপ্নীল, এরপরে মুরাদ, রুবেল, তিনি লিখেছেন, নিজের মাতৃভূমি ছেড়ে যেতে নেই তাহলে অনেক কষ্ট পেতে হয়। আচ্ছা, উপার্জনের জন্য তো যাওয়া যেতেই পারে, তাই না? কত মানুষ আমাদের দেশে, কত কত মানুষ, কত লাখ মানুষ দেশের বাইরে রয়েছেন, তারা যদি না যেতেন আমরা অনেকে হয়তো ভালো থাকতে পারতাম না, আমাদের অর্থনীতি এত চাঙ্গা হতো না। রুবেল, সবসময় যে যেতে হয় না তা না, মাঝে মধ্যে যেতে হয়, তবে ফিরে আসতে হয় এবং ভালোভাবে থাকাটাই জরুরি। তুহিন ইউসুফ তিনি লিখেছেন যে প্রতি উইকে এরকম একটি আয়োজন করবার জন্য থ্যাংকস, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি মিথিলা জিজ্ঞেস করেছেন শাকিল ভাইয়া কেমন আছেন, শাকিল ভাইয়া ভালো আছে মিথিলা। শামীম লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি লিখেছেন বাসেদ মাহমুদ, এরকম ঘটনা যেন কারো জীবনে না ঘটে। আচ্ছা, আপাতত যতটুকু শুনেছি এটুকু আমরা প্রার্থনা করতেই পারি যে এটুকু যেন কারো জীবনে না ঘটে, বাকিটা এখনো শুনিনি, বাকিটার জন্য বোধ হয় একই প্রার্থনা আমাদের করা লাগবে। শাকিল ভাইয়ের ছবি দেখা যাচ্ছে না। রহিম হাফিজ, হাফিজ সাহেব আপনি যেখানে কমেন্ট করেছেন তার উপরে ছবিটা রয়েছে, আপনি আপনার ব্রাউজারটি একবার রিফ্রেশ করেন, রিলোড দেন, তাহলে হয়তো দেখতে পারবেন। সুফিয়ান আমাদের সঙ্গে, অর্ণব, এরপর দেখতে পাচ্ছি ফয়সাল, তুহিন, আর অনেকেই রয়েছেন, সবার কমেন্টস এই মুহূর্তে পড়তে পারছি না, ফিরে এসে আবারও পড়ব। লিখুন আমাদেরকে ফেসবুকে, facebook.com/dhaka-fm90.4, এছাড়া facebook.com/og90.4, এছাড়া এসএমএস পাঠাতে পারেন 16260 এই নাম্বারে। মাহবুব লিখেছেন, এরপর তিনি সৌদি আরব থেকে, আমার জন্য দোয়া করো সবাই। মাহবুব, আমি আমরা বিশ্বাস করি আপনি খুব ভালো আছেন, অ্যাটলিস্ট শাকিলের মতো করে আপনি খারাপ নেই, আপনি ভালো আছেন, ভালো থাকবেন, সে দোয়া করছি। অনেকদিন পর জয়েন করেছেন ইব্রাহিম, ইব্রাহিম আমি ভালো আছি। নাইম লিখেছেন, ইয়েস, দুবাই তো অনেক গরম, বাট সেই তুলনায় বাংলাদেশে কোন তাপমাত্রাই নেই, দুবাইয়ের তুলনা যদি করা হয়,
দুবাইয়ের তুলনায় কোন তাপমাত্রাই নেই,
মানে অতটা গরম আমরা বোধই করি না। ওকে, ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে, এরপরে ইঞ্জিনিয়ার জুয়েল তিনি গেছেন, তিনি ফরিদপুর থেকে, ওকে। জামাল তিনি গেছেন গোপালগঞ্জ থেকে, এরপরে দেখতে পাচ্ছি দৌলত তিনি গেছেন টাকা কত নিয়েছিল। আচ্ছা, 2,50,000 টাকার খরচ করে শাকিল, আমাদের আজকে অতিথি শাকিল, সে দুবাই যায়। খালেদ তিনি গেছেন, আমি 10 তারিখে কুয়েতের ভিসা আসবে, ভাইয়া তুমি আমার জন্য দোয়া করো, শাকিল ভাই আপনার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। খালেদকে কিছু বলবেন, তার 10 তারিখে ভিসা আসবে কালকে বোধ হয়, সে কুয়েত যেতে চাই, শাকিলের উদ্দেশ্যে
ভিসা এসেই গেছে, এখন তো সে যাবেই, কিন্তু আমার মতে বিদেশ যাওয়ার কোনো মানে হয় না, বিদেশে যে শ্রমটা আমরা দিব সেই শ্রমটা দেশে দেওয়া অনেক বেটার,
এবং যাবার আগে খোঁজখবর নিয়ে যাওয়া উচিত,
অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে যাওয়া উচিত যে আমি যেখানে যাচ্ছি সেটা কি সবকিছু সঠিক কিনা,
কোথায় থাকবো আমি,
ইনফর্মগুলো করা হয়েছে সবগুলো কি সঠিক কিনা,
কোথায় থাকবো আমি, কোথায় আমার থাকার ব্যবস্থা, রুমটা কেমন, কাজটা কি, কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করতে হবে, কত টাকা আমি পাবো, প্রতি মাসে স্যালারিটা
পাবো।
রাইট, বাদল মিয়া লিখেছেন, শাকিল ভাইকে শুনছি, থ্যাংকস আজকে আসবার জন্য, আল্লাহ আমিন। তিনি লিখেছেন, তিনি ইতালি থেকে শুনছেন, আমাদের গল্পে কি আজকে ইতালি আছে?
না, ইতালি নেই,
ইতালি নেই, তবে কাছাকাছি আছে,
হ্যাঁ কাছাকাছি।
ওকে, ইতালি থেকে যারা রয়েছেন তাদেরকে বলবো আমাদের সঙ্গে থাকুন, আপনাদের সবার জন্যই মানে কাজে লাগবে এমন কিছু ঘটনা আজকে শাকিল আমাদের সঙ্গে শেয়ার করবে। এঞ্জেল রিয়া তিনি শুনছেন, থ্যাংক ইউ রিয়া। মনির আমাদের সঙ্গে, এটুকু শুনে তার খুবই কষ্ট লাগছে, মনির তিনি লিখেছেন, আমার মনে হয় যে বাকিটুকু শুনে আরো বেশি কষ্ট লাগবে। ওকে, আমরা আবারও গল্পে ফিরে আসি। শাকিল, আমরা এতক্ষণে আপনার কাছ থেকে জানলাম যে মোটামুটি একটা কাজ থেকে আপনি ছেড়ে দিয়ে, একটা কাজ ছেড়ে দিয়ে মোটামুটি তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনি দেশে আসার পরিকল্পনা নিয়ে ফেলেছেন, কিছুক্ষণ পরে আপনার ফ্লাইট, এর মধ্যে আপনার একটা বন্ধু আপনাকে বুদ্ধি দিল যে বন্ধুর সঙ্গে আপনার সেখানে গিয়ে দেখা যে দেশে যাবার দরকার নেই, অবৈধভাবে থাকা যায় দুবাই, চলো আমরা নতুন কিছু করি, নতুন কোন কাজ নেই, সে অনুযায়ী আমরা থাকি।
জি জি।
আচ্ছা, এরপরে আপনারা গিয়ে প্রায় এক মাস থাকলেন,
প্রায় দেড় দুই মাস হয়ে গেছে। তো আমরা একটা রুম নিলাম, একটা রুমে দুজনই থাকতাম, তো ওইখানে থাকাকালীন সময় দেখা গেছে যেখানে রুমটা নিয়েছিলাম এটা একটা আরবির বাসা ছিল, দুবাইয়ের যে মেন আরবি ওনার বাসা ছিল, উনি এখন এই বাসাটা চলে গেছেন, তো এই কারণে ভাড়া দেওয়া আর কি, একজনের আন্ডারে ভাড়া দেওয়া, এক বাঙালি আন্ডার, ওনার কাছ থেকে আমরা ভাড়া নিয়েছি।
সাবলেট দিয়েছেন উনি?
না, সাবলেট বলতে ওনাকে দেখাশোনা করতে দিয়ে গেছে, তিনটা রুম ছিল ওইখানে।
আচ্ছা আচ্ছা।
তো উনি কি করছে, উনি আবার রেগুলার ভাড়া দিচ্ছে, তো দুই রুমে, অন্য দুই রুমে দুজন, দুই রুমে থাকতো দোহারের, ওনারা সব দোহারের,
ঢাকার যে দোহার,
হ্যাঁ ঢাকার দোহার, ওনাদের ওনারা ছিল প্রায় 7 জন, 8 জন ছিল আর আমরা 2 জন, 10 জন। তো দেখা গেছে আমরা 2 জন থাকতাম এক রুমে, ওনারা 2 রুমে, 8 জন থাকতো। তো ওইখান থেকে তাদের সাথে দেখাচ্ছে এক মাস থাকতাম আর সবাই তো সেম এজের, তো তাদের সাথে ভালো একটা কম্বিনেশন হয়ে গেছে। তো আমরা ওনাদের সাথে মাঝে মাঝে বসে বসে আড্ডা মারি, কথাবার্তা বলতে বলতে তরুণরা বলতেছে যে এইভাবে বসে বসে আর কতদিন থাকবা, কাজ টাজ করবো? তো আমরা বলতেছি কাজ তো আমরা খুঁজতেছি কিন্তু পাই না। তো ওনারা কি করলো, ওনারা আমাদেরকে নিয়ে গেছে কোথায় যে ওনারা যেখানে কাজ করেছে ওইখানে চলো আমাদের এখানে কাজ করি। আচ্ছা ঠিক আছে, তো ওইখানে কাজ দেখলাম, ওইখানে কাজ মোটামুটি ভালো আর ওইখানে স্যালারিও পাওয়া যায়, ওইখানে টাকা কোনো টাকা ওরা ই করে না, টাকা দিয়ে দেয়। তো ওইখানে কাজ করতে গেলে কি ওইখানে আমার ঘন্টা হিসেবে টাকা দেয়, যে দেখা গেছে কি ওইখানে আমরা যেখানে দেখা যাচ্ছে সারাদিনে কাজ করে আমরা দেখা গেছে আগে পাইতাম 15-20 দিরহাম অ্যাভারেজ করতে গেলে, তো এখানে আমার দেখা গেছে ঘন্টা দিতেছে 7-8 দিরহাম। তো আমরা শুরু করলাম ওইখানে, কিন্তু ওইখানে একটা সমস্যা ছিল, রেগুলার কাজ থাকতো না, মাসে দেখা গেছে 15-20 দিন এরকম কাজ থাকতো। তো এইভাবে কাজ করতেছি করতেছি, করার পর প্রায় 2-3 মাস কাজ করলাম, করার পর দেখি হ্যাঁ এখানে কাজ করতে ভালোই, শিপে কাজ করি তখন আমরা। তো শিপে দেখা গেছে কখনো রিপেয়ারিং শিপ, কখনো নতুন শিপ, সবগুলোর সব আইটেম কাজ করতেছি।
আজমান তো সমুদ্র তীরবর্তী একটা,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজমান ডকি কাজ করতাম আমরা। তো এখানে যে কাজ মোটামুটি ভালোই লাগতেছে, একটু গরমটাই গরমটা তখন অতদিনে গরমটা সহ্য হয়ে গেছে। তো যাই কাজ করি, তো এখানে এরকম কাজ করতে করতে দেখি যে হ্যাঁ ভালো। তো ওইখান থেকে হঠাৎ করে ওইখানে আমরা যখন কাজ করতাম, আমাদের রুমের সবাই প্লাস আরো কিছু লোক ছিল, এদের বলতেছে যে আবুধাবি একটা কাজ আছে, সবাই সবাই যাইতে হবে। ঠিক আছে চলেন যাই। তো ওইখানে প্রায় 3-4 মাস ছিলাম, থাকার পর আবুধাবির কাজটাতে আমরা গেলাম সবাই, আমাদের রুমের 10 জন, আরো বাইরের থেকে আরো আসতে 12 জন, প্রায় 20-22 জনের মতো আমরা গেলাম আবুধাবিতে। আবুধাবি ওইখানে ডক ইয়ার্ড আছে, ওই ডক ইয়ার্ডে ওইখানে কাজে গেলাম ফিলিপাইনি কোম্পানির সাথে।
আচ্ছা,
তো ফিলিপাইনি কোম্পানি ছিল, তো ওইখানে ফিলিপাইনি কোম্পানির
এই কাজটা আসলো তো আপনার যারা ছিলেন ওই দোহারে যে ভাই ভাই,
হ্যাঁ হ্যাঁ,
দেশি ভাইদের মধ্যে থেকে কাজটা আসলো।
হ্যাঁ হ্যাঁ
জি, তারপর সবাই মিলে চলে গেলাম,
সবাই মিলে চলে গেলাম ওইখানে, ওইখানে ফিলিপাইনি কোম্পানির আন্ডারে। তো কাজ করতাম, কাজ করতে করতে আমরা তো হেল্পার হিসেবে কাজ করতাম, আমি তো ওয়েল্ডিং জানি না, যারা ওয়েল্ডিং জানে তারা ওয়েল্ডিং এর কাজ করতেছে। তো আমার
সাথে ওয়েল্ডিং জানার কথাও না, আপনি ইউডাতে বিবিএ করেছেন,
তো যারা দেখা গেছে ওইখানে যে ফোরম্যান ছিল রোজার ফিলিপাইনি, উনি খুব ভালো ছিল আর আমার সাথে ওনার খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওইখানে দেখা গেছে আমরা 2-3 জন কথা বলতাম আর কেউ তো, উনি শুধু ইংলিশ আর কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, তো দেখা গেছে আমরা 2-3 জন ওনার সাথে ভালো একটা রিলেশন হয়ে গেল, সবসময় কথাবার্তা বলি। তো উনি আমার কি বললো, ঠিক আছে তোমার কাজ করবো। উনি কি করলো, আমাকে যে হেল্পার ছিল হেল্পারদের সুপারভাইজার বানিয়ে দিল আমাকে,
আচ্ছা
যে তুমি ওদের দিয়ে কাজ করো। আচ্ছা ঠিক আছে। তো এরকম ওইখানে প্রায় 2 মাস কাজ করলাম, 2 মাস কাজ করার পর সব খরচ সরচ বাদ দিয়ে আমরা, আমি আর ওই যে আমার যে ফ্রেন্ডের কথা বললাম ইমরান, ও মানে এরকম যারা ছিলাম সবাই, যারা আমরা হেল্পারে ছিলাম তারাই প্রায় 6,000 দিরহাম করে পাইলাম সব খরচ বাদ দিয়ে
মাত্র 2 মাসে।
হ্যাঁ 2 মাসে 6,000 দিরহাম, কারণ ওখানে বললাম যে আপনার 8 দিরহাম করে 7 দিরহাম করে ঘন্টা, তো এই কারণে টাকাটা ভালো আসছে। তো পাওয়ার পর আমরা আবার ব্যাক করলাম কোথায়, আজমান আমাদের যে রুম ছিল, আমরা কিন্তু রুম ছাড়ি নাই, আমরা জাস্ট কাজের জন্য ওখানে গেছিলাম। তো আমরা আমাদের রুমে আসলাম, রুমে আসার পর আমরা কি করলাম, তো এরকম আইসা তো চিন্তা করলাম যে যাক 2 মাস কাজ করে এসেছি, এখন কিছুদিন রেস্ট নেই। তো এরকম
1,26,000 টাকার মতো পকেট,
হ্যাঁ
এবার রেস্ট।
হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে কোনো টাকাও পাইনি, একবার শুধু 1,000 দিরহাম পাঠাইছিলাম বাড়িতে। এই তো দেখা গেছে কি আমরা রেস্ট নিতেছি, কাজ তো করি না, দেখা গেছে ঘুমাই রাতে ঘুরি টুরি সব করতেছি। তো এর মধ্যে হঠাৎ করে একদিন ফোন আসলো, আমাদের সাথে এক বড় ভাই ছিল জসিম নাম, মানে উনি গেছে দুবাইতে প্রায় অনেক বছর যাবত, প্রায় 5-7 বছর যাবত আছে উনি এখানে। তো ওনার সাথে আগে একটা লোক ছিল জসিম ভাইয়ের সাথে, ফারুক নাম, ও থাকতো ওনার সাথে, কিন্তু উনি গ্রিস চলে গেছে আরো 2 বছর আগে। তো 2 বছর আগে গ্রিস চলে গেছে, উনি ফোন দিছে একদিন যে জসিম ভাই গ্রিস চলে আসেন, গ্রিসে তো অনেক অনেক সুবিধা আছে। কেমন সুবিধা? যে আপনাদের তো টাকা দেওয়া লাগবো না ভাই, আপনারা এখানে এসে কাজ করে টাকা দিবেন। তো জসিম ভাই আমাদেরকে বললো এরকম যে দেখো যে গ্রিসে তো যাওয়া যেতেছে এমনি, টাকা এখান থেকে দেওয়া লাগবো না, টোটাল টাকাই নিব 3 লাখ, তা ওই 3 লাখ টাকা তোমার ওইখানে যায় দিবা। তো আমি বাড়িতে বললাম যে আমার 3 লাখ টাকা লাগবে, আমার আমার চিন্তা যে আগে বইলা রাখি যদি বাই চান্স আগেই চায় টাকা। তো আম্মুর বলার পরে
সো আপনি মানে ডিসিশন নিয়ে ফেলেছেন যে আপনি গ্রিসে যাবেন?
হ্যাঁ, দুবাই আর থাকবো না, দুবাইতে গরম গরম আর সহ্য হয় না, গরম ভালো লাগে না,
ইউরোপে যাবেন?
হ্যাঁ ইউরোপে যাবো, খুব সহজে যাওয়া যেতেছে, খরচও কম।
তো কি কি জানলেন আসলে কিভাবে যাওয়া যেতে পারে?
তাকে জিজ্ঞেস করলাম যে আমরা যাবো কিভাবে বিমানে, সে বললো না বিমানে না, তোমরা আসবা গাড়িতে। তো আমরা বললাম যে দুবাই থেকে কিভাবে গ্রিস যাব গাড়িতে, এটা তো পসিবল না। সে বললো না পুরাটা তো তোমরা গাড়িতে আসতে পারবা না, এখানে একটা সাগর আছে, জাস্ট ওইটুকু তোমরা শিপে দুবাই থেকে শিপে উঠবা, শিপে করে পাড়ি দিবা, পাড়ি দিয়ে ইরান নামলে ইরান থেকে বাকিটা তোমরা গাড়িতে চলে আসবা। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে এটা তো আবার কন্টেনার না, উনি বলতেছে না কন্টেনার না, তোমরা প্রাইভেট কারে করে আসবা, আর আমি প্রাইভেট কারে বসে বসে আসতে পারবো। আমি চিন্তা করি প্রাইভেট কার হলে যাওয়া যায়।
দুবাই থেকে খুব সহজে আপনি সমুদ্র পার হয়ে তারপরে পার্সিয়ান গালফ, যেটা আরবিয়ান সাগর, আরব সাগর পার হয়ে আপনি যাবেন হচ্ছে ইরান, এবং সেখান থেকে গাড়িতে করে গ্রিস চলে যাবেন। আচ্ছা, তখন আপনার মাথায় কি ম্যাপটা খেলা করছিল যে?
হ্যাঁ, আমরা ওই সময় দেখা গেছে যে ওয়ার্ল্ড ম্যাপ, যেটা ম্যাপ নিয়ে অনেক দেখলাম যে দুবাই থেকে ডাইরেক্ট ইরান যাওয়া যাবে না, যাইতে হবে ওমান, বা যদি সাগর আমাদের তো বলছে শিপে, শিপে হলে যাওয়া যাবে একমাত্র। হ্যাঁ, তাহলে তো তার কথা ঠিক আছে, শিপে করে আমরা যদি ইরান চলে যাই, ইরান থেকে সে বললো গাড়িতে, সে বলছে কি এটুকু বলছে যে যাবা যখন দেখা গেছে কি যে ইরান তো আইসা পৌঁছে গেলা, ইরান থেকে যখন নাকি তুরস্ক ঢুকবা তখন শুধু গাড়ি থেকে নেমে একটু হাঁটতে হইব, যে বর্ডারটা ক্রস করার সময় ওইটুকু হাইটা যাইতে হবে, তারপরে আবার গাড়িতে উঠে যাবো। তারপর শুনলাম ঠিক আছে,
এটা কে বলছে? সেই ফারুক ভাই।
হ্যাঁ, সেই ফারুক ভাই যে গ্রিস ছিল।
হুম হুম,
তো ওনার সাথে আমরা সবাই কথা বলছি, তো চিন্তা করলাম যে এটা তো সমস্যা নেই, শুধু বর্ডার টু ক্রস করবো হাইটার, বাকিটা তো গাড়িতেই যাবো। তো এইভাবে বলছে আচ্ছা ঠিক আছে, তো টাকা কিভাবে দেওয়া লাগবো ভাই? টাকা তোমাদের দেওয়াই লাগবো না, এখন টাকা তোমরা গ্রিস আইসা দিও, গ্রিস আইসা কাজ টাজ করে দিও।
খুবই ভালো বড় ভাই।
হ্যাঁ,
আপনারা আশ্বস্ত হয়ে গেলেন।
হ্যাঁ, আর যেহেতু ওই যে জসিম ভাই ছিল আমাদের সাথে, এক রুমে ছিলাম, ওনার সাথে ছিল প্রায় তিন চার বছর, চিন্তা হলো ওনার সাথে ছিল, পরিচয় আছে, তাহলে তো সে মিথ্যা কথা বলবো না। আর যেহেতু জসিম ভাই নিজে বলতেছে আমিও যাবো, সে না গেলে আমাদের মধ্যে একটা ই থাকতো যে টিভি ওর উনি যাবে নাকি।
আচ্ছা আচ্ছা,
জসিম ভাই বলতেছে আমিও যাবো তোমাদের সাথে,
যার বন্ধু সেও তো যাবে।
হ্যাঁ, সেও তো যাবে। তো দশজনের থেকে আমরা ছয়জনই রাজি হয়ে গেলাম, আমরা রুমে ছিলাম দশজন, দশজনের ছয়জন আমরা রুম থেকে রওনা দিলাম, একই রুম থেকে আমরা ছয়জন।
ওয়েট, এইবার বলেন যে এই ছয়জন কারা ছিল?
আমি,
আপনার বন্ধু ইমরান,
হ্যাঁ ইমরান, তারপর জসিম ভাই,
আচ্ছা,
তারপরে ছিল হচ্ছে লোকমান।
লোকমান কোথায় বাড়ি তার?
ওনাদের, আমার বাড়ি হচ্ছে যাত্রাবাড়ি, ইমরানের বাড়ি হচ্ছে কোনাপাড়া, আর বাকি যে চারজন, চারজনের বাড়ি হচ্ছে দোহার।
আচ্ছা আচ্ছা,
টিটু ভাই আর মহিউদ্দিন ভাই।
ডেটটা মনে আছে কবে আপনারা?
হ্যাঁ, ডেট মনে থাকবে না, এই জিনিসের ডেট তো ভুলা যায় না।
জি বলুন, সেই ডেটটা কবে?
2012 জুনের 5 তারিখে,
অলমোস্ট এক বছর পরে আপনারা।
হ্যাঁ,
এক বছর আগে দুবাই গিয়েছিলেন, জুনেই,
জুনের 19 তারিখে আমি দুবাই,
2011 জুনে আপনি দুবাই গেছেন, মোটামুটি এক বছর এদিক সেদিক বিভিন্ন কাজ করেছেন, আর্ন করেছেন, সে টাকা আবার খরচ করেছেন, ঘুরে বেড়িয়েছেন, ভালোই তো ছিলেন তাই না? এক প্রকার ভালো ছিলেন। শুরুর দিকটা একটু খারাপ গেল, পরে
পরবর্তীতে
ভালো ছিলেন, ফাইন ছিলেন, বাসাও যোগাযোগ হতো মোটামুটি, আপু যে আপুর সঙ্গে শেয়ার করতেন, আপু তো মোটামুটি হ্যাপি।
যখন আমি কোম্পানি থেকে বের হয়ে গেছি, বের হওয়ার পর তখন আগের যা হয়েছে সব বলছি, যে এরকম এরকম ছিলাম, এখন তো ভালো আছি, তো এখন তো বলতে সমস্যা।
বাসাও মোটামুটি তারা হ্যাপি,
বাসার স্যাটিসফাইড,
দোয়া করছে যে তাদের ছেলেটা, তাদের ভাইটা যেন সুস্থ থাকে। আচ্ছা, এরপর আপনারা একটা মিটিং করে তা আপনারা ছজন ডিসাইড করলেন যে গ্রিস যেতে হবে। যাবার আগে বাসায় কি জানালেন?
বাসায় জানানোর পর, বাসায় জানালাম, সবাই জানানোর পর দেখা গেছে আম্মুকে জানানোর পর, ঠিক আমাদের একটা বাসার পরের বাসায় গ্রিসে থাকতো একজন, উনি বলতেছে যে গ্রিসের অবস্থা ভালো না, গ্রিস যাইতে নিষেধ করেন। আচ্ছা ঠিক আছে, তারপর ওনার কথা আমি শুনিনি। তারপরে কি হলো, আমার সেজ বোন,
গ্রিসের ইকোনমিক্যাল অবস্থা খুব খারাপ ছিল 2012-13,
10 থেকে শুরু হয়েছে, 10 থেকে না 9 থেকে শুরু হয়েছে নাকি, মানে যাওয়ার পর যেটা দেখছি। আর আমার সেজ বোন, সেজ বোনের ননদ, যে ওনার ফুল ফ্যামিলি সহ ছিল গ্রিসে,
আচ্ছা আচ্ছা,
ওনারা পর্যন্ত ব্যাক করছে, আমি যে সময়টা বলছি তার মাস ছয়েক আগে ব্যাক করছে দেশে, ওখানে অবস্থা ভালো না তাই চলে আসছে।
তো আপনি তো জানতেনই যে এরকম অবস্থা?
আমাকে, মানে আমি যখন ফোন করে বলছি, বলার পর আম্মু তো সব ডিটেইলস বলছে, তারপরে না আমি যাবই, আমার জিদ যে আমি যাবই,
চেপে গেছে মাথায়
দোষগুলো সব আমারই ছিল ওইখানে,
যে
আমার চিন্তা হলো ইউরোপ, ইউরোপ যাবো, কারণ দেশে থাকতে দেখছি ইউরোপ গেলে মানুষ ভালো টাকা পয়সা ইনকাম করতে পারে, আমি ইউরোপেই যাবো।
এবং ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া
যায়, ইউরোপ, আপনার ইউরোপের ফেসিলিটি আছে, ইউরোপে একবার যদি আপনি যেতে পারেন, ইউরোপ থেকে ইউরোপীয় ইউনিয়নের 21টা কান্ট্রি, 21টা না 19টা, এটার যে কোনোটাতে আপনি ইন করতে পারবেন, কোনো প্রবলেম নেই, মানে একবার যাওয়াটাই টাফ।
সো মোটামুটি একটা ঝুঁকি নেওয়া যেতেই পারে।
হ্যাঁ,
তো সেই দিনটা ছিল জুনের
5 তারিখ, আমরা যেদিন রওনা দিই,
5 জুন 2012, আপনারা কোথা থেকে রওনা দিলেন জায়গাটা? আসমান নাকি?
2012 না, হ্যাঁ 12, হ্যাঁ ঠিক আছে, আসমান থেকে,
আসমান থেকে রওনা দিলেন,
আসমান থেকে রওনা দিলাম। তো কন্টাক্ট হয়েছে যে এরকম এরকম লোক আসবে, গ্রিস থেকে ফোন দিতেছে ওই ফারুক, যে এই নাম্বার থেকে ফোন দিবে, ও আসবো, আসলে ওর সাথে গাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তো আমরা তো ব্যাগ ট্যাগ সবাই গুছাই নিছি, ব্যাগে ভালো ভালো কাপড় চোপড়, মানে যা যা নেওয়া যায় মোটামুটি, বেশি পরিমাণে না, অল্প পরিমাণে জ্যাকেটও একটা নিয়ে নিচ্ছি, দুবাইতে তো জ্যাকেট লাগে নাকি, তখন টাকা আছে গিয়ে জ্যাকেট কিনছি, দুই ফ্রেন্ড দুইটা জ্যাকেট কিনলাম, 1000 দিরাম করে জ্যাকেট কিনছি, যে শীতের দেশে যাইতেছি, এখানে তো জ্যাকেট লাগে না, ওইখানে গেলে তো লাগবে, নিয়ে রওনা দিলাম। তো আমাদের যখন নাকি দুবাই থেকে আমরা ওমান ঢুকবো, ও প্রথম তো দুবাই থেকে যখন রওনা দিলাম, আজমান থেকে, সরি দুবাই থেকে না, আজমান থেকে রওনা দিলাম, আমাদের যাইতে হবে কোথায়, আলাইন। আলাইন হচ্ছে হলো গিয়া দুবাইয়ের একটা ওইখান থেকে মানে ওমানের বর্ডার কাছাকাছি।
আচ্ছা আচ্ছা,
আলাইন। তো আলাইন গেলাম, আলাইন যাওয়ার পর ওইখান থেকে যখন নাকি বলতেছে গাড়িতে উঠতে হবে, গাড়িতে করে এবার আমরা ওমান ভিজা যাবো। তো ওই পর্যন্ত যে আমরা খুশি, ও প্রথম বলতেছে কি ব্যাপার, আমরা গাড়িতে কেন যাবো, আমাদের তো শিপে যাওয়ার কথা। তো ওরা বলতেছে না ঠিক আছে, ওমান থেকে আপনার শিপে উঠবেন। তো আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, যেটা যেহেতু চারজনই আসছি আমরা,
আলাইন থেকে আপনারা ওমান ঢুকে গেলেন,
ওমান ঢুকবো, ঢুকি নাই তখন।
আচ্ছা আচ্ছা,
তার আগে জিজ্ঞেস করতেছে যে শিপে আমরা এখনো, উনি বলতেছে যে না ওমান যা শিপে উঠবেন, এখান থেকে না ওমান থেকে শিপে। তো আমরা চিনলাম ঠিক আছে, আর গাড়ি তো আমরা চারজন, তো চিন্তা করলাম যে পুরো রোড তাহলে এইভাবেই মানে চারজন করে যাবো, তাহলে তো সমস্যা নেই,
আলকা রাইড।
হ্যাঁ
জায়গার নাম।
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা আচ্ছা,
তো আমরা চিন্তা করলাম
এই রুটটা দিয়ে যেতে হয় নাকি
আলাইন
থেকে,
জি
আলকা রাইড থেকে।
হ্যাঁ, ওইখান থেকে সালাওয়ালা ঢুকতে হয়, যেখানে ঢুকবেন ওমানের ওইখানে নাম হচ্ছে সালাওয়ালা বা এই জাতীয় একটা নাম, আমার নামটা পুরোপুরি খেয়াল নেই, কিন্তু আমাদের ওইখান থেকে আমি বলতেছি। তো যাই হোক, ওইখানে যাওয়ার পর ঘন্টা দেড়েক একটা রুমের মধ্যে বসায় রাখলো, বসায় রাখার পর একটা গাড়ি নিয়ে আসলো, একটা পাজেরো, দুই আরবি অ্যারাবিয়ান আর কি, ওনারা আসলো। ওনারা আসার আসার পর আমি আর ওই ইমরান আমাদের দুই ফ্রেন্ডকে বরকা পরাই দিল।
আচ্ছা,
বরকা পরে হেভি পারফিউম টারফিউম দিয়ে আর দুজনকে কি করছে, গাড়ির পিছনে শোয়া উপরে চাদর দিয়ে ঢেকে দিচ্ছে। তো আরব কান্ট্রিতে আবার একটা সিস্টেম আছে, ওদের কোনো ভিসা লাগে না, মানে আরব কান্ট্রি মিডল ইস্টে যেগুলো আছে, দুবাই, সৌদি আরব, কাতার, মানে ওদের এক দেশ থেকে আরেক দেশে যারা আরবি, জেনুইন আরবি, ওরা এমনিতেই যাতায়াত করতে পারে গাড়ি নিয়ে।
জি,
তো সেই ক্ষেত্রে কি করছে, আমাদের দুজনকে বানাইছে কি ওনাদের ওয়াইফ, দুই আরবি।
আচ্ছা, আর ওদের দুজন তো জানতেন যে বৈধ উপায়ে যাওয়া যাচ্ছে না,
অবশ্যই। হ্যাঁ, ওইটা তো জানি আমরা, বাট এত যে কষ্ট করে যেতে হবে সেটা দরকার না, আমাদের গাড়িতে গেলে শুধু বর্ডারটা
না কষ্ট করি, এখন পর্যন্ত
আমরা তো খুশি এইভাবে যাইতে হলে কোনো সমস্যাই নেই,
বোরকা পরে পারফিউম দিয়ে একেবারে।
তো ওমান ঢুকলাম, ওমান ঢুকছি, ঢুকার পর ওইখান থেকে নামায়া আরেকটা গাড়িতে ওঠাইলো, মানে আরবিরা শুধু জাস্ট বর্ডারটা ক্রস করার পর একটু সাইডে নিয়ে যাওয়ার পর একটা গাড়িতে ওঠাইলো, ওঠায় এক রুমে নিয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া নাই।
আচ্ছা, এই জার্নিটা আসলে কতক্ষণ ছিল?
জার্নিটা ছিল আপনার প্রায় আট ঘন্টার,
আট ঘন্টার জার্নি ছিল।
হ্যাঁ,
ওমান ঢুকে গেলেন।
হ্যাঁ, ওমান ঢুকে গেলাম,
বাসা থেকে বের হয়ে ওমান ঢুকতে আট ঘন্টার মতো লেগেছে।
হ্যাঁ, আট ঘন্টা।
আচ্ছা আচ্ছা,
তো ওমান ঢুকলাম, ঢুকার পর একটা রুমে নিয়ে গেল। তো ওইখানে এক চিটাগাঙের এক লোক ছিল, ওর নামও আবার জসিম, যে এর রুমে উঠতে হবে। তো রুমে গেলাম, রুমে যায় দেখি লোক আছে অনেক, প্রায় 40 জনের মতো লোক আছে। তো ওইখানে যাওয়ার পর আমাদের কি,
ওমানের কোন জায়গাটাতে আপনারা গেলেন?
এই সালালা টাইপের একটা
নাম। আচ্ছা আচ্ছা,
সালালা মনে হয়, সালালাই। তো ওইখানে গেছি, তো ওইখানে যাওয়ার পর রুমের মধ্যে প্রায় 40 জনের মতো লোক। তো আমাদেরকে রাতের বেলা তখন বাজে প্রায় একটা, আমাদেরকে খাইতে দিছে, খাইতে দিছে কি ভাত, ডাল আর একটা করে পেঁয়াজ। তো খাইলাম, ওইটাই খাইলাম আমরা। খাওয়া দাওয়ার পর যে আজকে আর যাবেন, আজকে এখানেই থাকেন, কালকে সকালবেলা মাস্কট নিয়ে যাবে।
আচ্ছা,
ওমানের রাজধানী হচ্ছে মাস্কট। আচ্ছা ঠিক আছে, মাস্কট নিয়ে যাবেন, ভালো কথা। তো রাতের বেলা আমরা তো শুয়ে রয়েছি যে আজকে তো আর যাবো না, কালকে যাবো। হঠাৎ করে রাতে তিনটার সময় এসে না আজকে যাইতে হবে। তো আমরা উঠলাম ঘুম থেকে, ঘুমাই তো আর নাই, এমনি শুয়েছিলাম। উঠছি, ওঠার পর আমাদেরকে প্রথম গাড়িতে উঠাইলো। এই গাড়িতে যখন উঠেছে তখন বুঝলাম যে ভাই কষ্ট কারে বলে, একটা গাড়িতে আমরা 13 জন লোক উঠলাম, একটা প্রাইভেট গাড়ি।
13 জন আসলে কোথেকে?
ওই যে বললাম না যে ওই গাড়িতে রুমে প্রায় 40 জনের মতো লোক ছিল।
আচ্ছা আচ্ছা,
আগেই মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে ওখানে জমা হয়েছে।
ওকে,
মানে ওমানেরও কিছু লোক আছে, দুবাই থেকে ঢুকছে, এরকম সবাই নাই ওই এক জায়গাতে জমা করছে। তো একটা গাড়িতে আমাদের একটা প্রাইভেট গাড়ি, নর্মালি একটা প্রাইভেট গাড়ি 4 জন লোক বসে, ওইখানে আমরা একটা প্রাইভেট গাড়ি 13 জন লোক উঠছি।
একটা প্রাইভেট গাড়ি?
হ্যাঁ, একটা প্রাইভেট গাড়ি, দুজনকে ডিক্কির ভিতরে, আর দুজন ড্রাইভারের সামনে একজন বসছে, ওর পায়ের নিচে একজন, এই 4 জন, আর 9 জনকে 3 জনের সিটে আমরা 9 জন, মানে একজনের উপর শোয়াই দিছে, একজনের বসায়, এটা মানে যেভাবে পারছে
সাহলাত থেকে।
হ্যাঁ, তো ওইখান থেকে আমাদের ওঠার পর কিছুদূর নিয়ে এক, মানে ওইখানে একটা বাসের চেকপোস্ট আছে, চেকপোস্টের আগে দিল আমাদের নাম আছে, ঠিক আছে এই পাহাড়টুক পার হইতে হবে। পাহাড়টা আমরা দেখলাম ছোটই, তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই। এখন পাহাড় যখন একটু উঠলাম, একটু ওঠার পর দেখি যে পাহাড় তো বিশাল পাহাড়। তো আমরা এরকম মানে একটু এক জায়গায় নিয়ে পাহাড়ের একটা সাইডে নিয়ে নিচে আমাদের বসা রাখছে, আমরা যে 13 জন গেলাম।
কটা বাজে রাত
তখন? প্রায় বেশিক্ষণ যায়নি, আধা ঘন্টা, তো 3টার দিকে রওনা দিচ্ছি, প্রায় 4টার মতো বাজে।
আচ্ছা আচ্ছা,
আমার সাথে মোবাইল নেই, আর যেটা বলা হয়নি, আমার সাথে যে মোবাইল ছিল মোবাইল রেখে দিচ্ছে, আমাদের সাথে যে ব্যাগ ছিল, আমরা যে কাপড় চোপড় যা নিয়ে গেছি
চিটাগাং এর জসিম ভাই,
হ্যাঁ ওই রুমে সব রেখে দিছে আমাদের,
কাপড় চোপড়ও রেখে দিয়েছে,
কাপড় চোপড় জাস্ট পড়াতে যাচ্ছিলাম ওইটাই, আমরা যে ব্যাগে করে কাপড় নিয়ে গেছি জানিয়েছি, মানে টোটাল যা ছিল
টাকা পয়সা,
টাকা পয়সা দেখা গেছে, টাকা পয়সাটা আগেই আমরা সেভ করে রাখছিলাম, মানে এক একজন এক এক জায়গায় লুকায় রাখা হয়েছে, তো টাকাটা ছিল শুধু, ওই পড়াতে যাচ্ছিলাম ওইটাই, আর বাকি সব রেখে দিছে, তো মোবাইলও নাই সাথে, তো পাহাড়ের এক চিপার মধ্যে নিয়ে বসায় রাখছে, তো বসানোর পর এরকম আরো কয়েকজন দুইটা তিনটা গাড়ি আসার পর আমরা একসাথে হইলাম চল্লিশ জন, চল্লিশ জন লোক, আর হইল গিয়ে সাথে কি তিনটা পাকিস্তানি, একজন সামনে আর দুজন পিছনে, ওরা হইল গিয়ে পথ দেখায় আমাদের নিয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, এই চল্লিশ জন কি সবাই বাংলাদেশের?
হ্যাঁ সবাই বাংলাদেশের।
আচ্ছা
সবাই বাংলাদেশের, কেউ আসছে দুবাই থেকে, কেউ ওমানের থেকে, এইখান থেকে। তো আমরা কি করলো, এবার হাঁটো, একজন পাকিস্তানি ওর সামনে আর দুজন পিছনে, তো যার আবার একটু হাঁটতে কষ্ট করে মাইট দেয়, দেখা গেছে পাহাড়ের পথ অনেকের তো সমস্যা হইতে পারে, কেউ তো আর পাহাড় বেড়াতে অভ্যস্ত না, এর মধ্যে পানিও নাই, পানি কি করছে, পানি দিয়ে দিচ্ছে ছয়টা বোতল, ছয়টা না আটটা বোতল দিয়ে দিছিল
চল্লিশ জনের জন্য।
হ্যাঁ চল্লিশ জনের জন্য বোতল গুলো আবার ওদের কাছে, যদি কেউ বেশি পানির প্রয়োজন হয় তখন তার একটু করে পানি দেয়। তো হাঁটতেছি এরকম প্রায় তিন চার ঘন্টা হাঁটলাম, হাঁটার পর ভোর সাতটার দিক, মানে আনুমানিক আর কি, আমাদের সাথে তো আর মোবাইল নাই বা কিছু নাই, সাতটা আটটা হবে, মানে তিন চার ঘন্টা হাঁটার পর পাহাড়টা শেষ হয়েছে, শেষ হওয়ার পর একটা রোডের নিচে নিয়ে বসে রাখছে, বলে যে এখানে বসো গাড়ি আসবো।
শাকিল, এই যে পাহাড়ে উঠলেন এবং গভীর রাতে, এর আগে কখনো পাহাড়ে উঠবার সুযোগ হয়েছে?
জি না
কখনো। যে বান্দরবান, সিলেট,
হ্যাঁ সিলেট, হ্যাঁ হ্যাঁ ওই সিলেটের যা হয়েছে, চিটাং যা হয়েছে, এগুলাতে উঠেছে, কক্সবাজার, তো ওই পাহাড়ের এই পাহাড়ের মধ্যে বহুত তফাত।
এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যেমন সবুজ এরা কি সুন্দর পাহাড়, ওটা তো তেমন না,
ওদের পাহাড় গুলার মধ্যে হচ্ছে কি এই যে পাথরের গুড়া আছে না, পাথরের গুড়া টাইপের মাটি গুলা, ছোট 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 পাথরের গুড়া, আর ওদের গাছ গুলা হচ্ছে কাটা জাতীয় গাছ, আমাদের মধ্যে এরকম গাছ নেই, ম্যাক্সিমাম গাছ হচ্ছে কাটার ঝোপ, বড় বড় কোনো গাছই নেই, সব ঝোপ জাতীয়, আর ওই ঝোপগুলো হচ্ছে কাটার, সাইড দিয়ে সাইড নিল অনেক, আমারও হাত পা বহুত ছিল ছিল তখন, দাগ ছিল তখন অনেক।
আপনাকে একটা পাহাড়ের ছবি দেখায়, দেখেন তো সেই পাহাড়টা এমন ছিল কিনা।
হ্যাঁ
এটা,
হ্যাঁ হ্যাঁ এই টাইপের পাহাড়, এটা না, এটা নাকি তাশিউর না, বাট এই টাইপের পাহাড়।
আচ্ছা এটা আমি সাহালাতের একটা পাহাড়ের ছবি আপনাকে দেখাচ্ছি।
হ্যাঁ
আচ্ছা জি বলুন, তারপর
তো আমরা ওই রকম ওইখানে যাই বসেছিলাম, তো বসেছার পর গাড়ি আসলো, তো আমরা তো সব চল্লিশ জন একসাথেই, তো গাড়িতে আসলো, আসার পর নিয়ে গেল, গাড়িতে বেশিক্ষণ না, পনেরো বিশ মিনিট গাড়িটা চালা নিয়ে গেল, একটা রুমে নিয়ে রাখলো, রাখার পর যে ওইখানে থাকতে হবে, আজকে তো আর যাবে না, দিনের বেলা এখন তো আর যাওয়া যাবে না, তো গেলাম, যাওয়ার পর বলতে আমাদের ক্ষুধা লাগছে, আচ্ছা খাবার দিব না পরে, আপনারা এখন ঘুমান,
পাহাড়ের একটা জায়গায়
না, পাহাড় থেকে বের, পাহাড় থেকে নামলাম বললাম না, নামার পর গাড়িতে করে একটু নিয়ে গেছে, পনেরো বিশ মিনিট গাড়িটা চালাইছে।
আচ্ছা আচ্ছা,
চালানোর পর ওই তখনই বুঝলাম যে গাড়িতে ওঠা হবে কিভাবে, তেরো জন বললাম না, একটা প্রাইভেট কারে আমরা তেরো জন মানুষ, এরকম তিনটা চারটা প্রাইভেট কারে আমাদের নিয়ে গেছে, চল্লিশ জন ছিলাম, তিনজন তিনটা প্রাইভেট কারে নিয়ে গেছে, তো ওই রুমে বসে আমরা ওই রুমে রেস্ট নিলাম, নেওয়ার পর আমাদেরকে দুইটা আড়াইটার দিকে খাবার দিচ্ছে, তো ওইখানে মোটামুটি ভালো খাবার দিচ্ছে, ভাত দিচ্ছে, তারপরে মাছ ছিল, কি মাছ জানি না, সামুদ্রিক মাছ, ডাল, এগুলো দিল, খাইলাম। খাওয়া দাওয়ার পর বিকালবেলা পাঁচটার দিকে যে আমাদের মাসকট যাইতে হবে, মাসকট কিভাবে যাবো, ওদের লোক আছে তো আমাদের নিয়ে গেল, তো হাইটে হাইটে গেলাম, যাওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর ওইখানে ট্যাক্সি ক্যাব আছে, ওইটাও চালায় ওমানের আরবিরা, ওই ট্যাক্সি ক্যাব উঠাই দিল, ট্যাক্সি ক্যাব আবার ওইখানে গেলাম, আর আমি চারজন করে, তো চিন্তা করলাম যে মনে হয় হয়তো বর্ডার টুকে এরকম একটু কষ্ট করা লাগবে, তেরো চোদ্দ জন করে উঠাবে, এখনো মানে কষ্ট তো চিন্তা করলাম যে এইটুকু কষ্ট কোনো ব্যাপার না, তো উঠলাম ওইটা, প্রায় আমরা ওইখান থেকে মাসকট যেতে প্রায় সাত আট ঘন্টার মতো সময় লাগে ট্যাক্সিতে।
জার্নিটা শুরু করেছিলেন কোথা থেকে, সেই জায়গাটার নাম মনে আছে?
ওই যে বললাম না সাহালাত, ওইখান থেকেই, ওইখান থেকে মাসকট যেতে হবে প্রায় সাত আট ঘন্টা সময় লাগে ট্যাক্সিতে, গেলাম মাসকট, মাসকট যাওয়ার পর ওরা ফোনে ফোনে কি আরবি তো আর বুঝি না তখন, আরবিতে কথা বললো কার সাথে কি, তো যে একটা পেট্রোল পাম্পে নিয়ে রাখলো, ওইখানে ওদের লোক আসলো দুজন, আসার পর আমাদের নিয়ে গেল এক রুমে, ওই রুমে গিয়ে দেখি আরো অনেক লোক, তিনটা রুম ছিল টোটাল, তিনটা রুমে প্রায় একশোর উপরে লোক আছে, এরা সবাই হলো গিয়া গ্রিস যাবে, তো এরকম অনেকে আসছে, ওইখানে সৌদির লোকও আছে, সৌদির লোকও আছে, সৌদির লোকদের কি কি বলছে ওদেরকে, ওরা যাবে হলো ইরান, ইরাক, সরি ইরান না, ইরাক যাবে, ইরাক আবার তখন এই মাত্র যুদ্ধ শেষ হয়েছে, ডলার চলে তখন, ইরাকে ভালো ইনকাম, তো ইরাকের কথা বললে তাদের কয়না ঢুকাই দিচ্ছে এই লাইনে।
আচ্ছা আচ্ছা,
তো এখানে ইরাকের ওই যাকে 100 মতো লোক ছিলাম।
ততক্ষণে কি আপনার মধ্যে কোনো কনফিউশন হয়েছে যে আসলে কি করছি, ব্যাপারটা এমন কেন, এত লোক কেন, শুনলাম গাড়িতে করে যাব, শিপে করে পার হব?
হ্যাঁ, তখন তো কিছুটা কনফিউশন, কি ব্যাপার এরকম আমাদের এত লোক নিতেছে, কিন্তু আবার একদিন চিন্তা করছে যে হয়তো বা একসাথে তো সবাই নিতেছে না, ভাইয়া ভাইয়া নিতেছে, চিন্তা করলাম যে ভাইয়া ভাইয়া হয়তো বা সবাই তো একসাথে পাঠাইতেছে না, যাইতে পারলেই হইলো।
আচ্ছা আচ্ছা,
তো ওইখানে ছিলাম, ওইখানে রাতের বেলা 3টার দিকে আমাদের নিয়ে গেল সাগর পার,
মাস্কটে।
হ্যাঁ, মাস্কটে, মাস্কটের সাগর পার নিয়ে গেল 3টার দিকে গাড়িতে করে, এরকম ওই যে আবার ওই রকম 11 জন 12 জন করে একটা প্রাইভেট কারে নিয়ে গেল সাগর পার। সাগর পার নেওয়ার পর বসে আছি যে একটা ঝোপের মধ্যে সবাই বসে রাখছে, আমরা প্রায় 40 জন লোক, 40 জন নিয়ে গেছে যে স্পিড বোট আসতেছে, বোট আসলে যাবো, কিবার বোট আসবে কেন, আমাদের তো বলছে শিপের কথা, আমাদের বলছে শিপে করে যাবে, আমরা বোটে যাবো কেন। তো ওইখানে ছিল ওই লোক যে আমাদের নিয়ে যাইতেছে, ওই লোক পাকিস্তানি দুইটা, ওদের কথা একটাই কথা কম্বল, ওরা তো হিন্দিতে বলে কথা কম্বল, কথা বলিস না তাহলে মারমু, যেমনে নিয়ে যাবো অমনি যেতে হইব। তখন মনের মধ্যে ভয় ঢুকছে, কি রে ওরা যেমনে নিব অমনি যেতে হইব, আর স্পিড বোটে আমরা যাবো কিভাবে, সাগর পাড়ি দিতে হবে একটা স্পিড বোটে,
আরব সাগর।
হ্যাঁ, আরব সাগর। তো যাই হোক, 10-15 মিনিট বসার পর বোট আসছে, স্পিড বোট আসছে, আমাদের বলতে স্পিড বোট উঠতে হবে, এর মধ্যে আমি জানি না সাঁতার, আমার তো আবার ভয় আছে যে আমি তো সাঁতার জানি না। তো বোটটা কিন্তু আপনার টোটাল একদম পারে আসতে পারে না, কারণ পিছনে পাখা আছে, মোটামুটি অনেকটুকু দূরে। তো বলতেছে যে গিয়া বোটে ওঠ, বোটে উঠবো কিভাবে, আমি তো সাঁতার জানি না, আমাদের প্রায় বুক সমান পানি। তো আমার সাথে ওই যে ফ্রেন্ডটা ছিল ইমরান, ও আরেকটা লোক ছিল ওইখানেরই, ওনার নামটা আমার খেয়াল নাই, উনি আমাদের সাথে যায় নাই, ওইখানে গিয়ে পরিচয় আর কি।
আচ্ছা আচ্ছা।
তো দুজন আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে ওই সময়টাতে, ওনারা দুজন আমাকে, ওরা দুজন সাঁতার জানে, তো এরা হেল্প করছে। তো বোটে গিয়ে উঠলাম, স্পিড বোটে,
এক প্রকার টেনে নিয়ে গিয়ে আপনাকে।
হ্যাঁ, তো স্পিড বোটে উঠলাম, ওঠার পর তখন মানে আনুমানিক আমরা যখন রুম থেকে বেরিয়েছি তখন দেখছি 3টা বাজে, আনুমানিক ধরেন 4টার দিকে স্পিড বোট ছাড়ছে, 3:30-4টার দিকে।
তো স্পিড বোটটা সাইজে কেমন ছিল?
সাইজে নর্মাল, আমরা যেরকম স্পিড বোট গুলা দেখি, এই
যে মাওয়া,
হ্যাঁ মাওয়া ঘাটে যে বোট গুলো আছে, হ্যাঁ মাওয়া ঘাটে যে বোট গুলো ওই টাইপেরই, এতটুকুই
ছোট একটা স্পিড বোট।
কিন্তু ওদের আবার একটাই ছিল স্পিড বোটের ইঞ্জিন, হলো ওদের 2টা ডাবল ইঞ্জিন,
পাওয়ারফুল।
হ্যাঁ, পাওয়ারফুল কেন, একটু না, মোটামুটি ভালো পাওয়ারফুল, কারণ ওদেরকে দেখা গেছে অনেক সময় কোস্ট গার্ড বা নেভিরা ওদের যখন নাকি
তারা
করে তখন যাতে ওরা
পালিয়ে যেতে পারে,
তারা দ্রুত পালাইতে পারে, এই কারণে ওদের ইঞ্জিন লাগানো 2টা।
আচ্ছা আচ্ছা।
তো যাই হোক, আমরা সবাই উঠলাম, ওঠার পর এই, হ্যাঁ এই 3:30 মানে আনুমানিক আর কি, আমরা বলতেছি এরকম স্পিড বোট ছাড়লো, ছাড়ার পর প্রথম দাঁড়াইলাম পিছন দিকে, সবাই তো আর বসার, ওইখানে তো বসার কোন সিস্টেম নেই।
কতজন উঠালো একটা স্পিড?
40 জন আমরা, 40 জন, আর ওরা ছিল 3 জন,
এই ছোট একটা স্পিড বোট 40 জন,
টোটাল 43 জন, 3 জন ছিল ওরা, একজন হলো ইরানি কুর্দি, ও হচ্ছে ড্রাইভার, ও চালাচ্ছে স্পিড বোটটা, আর ওর সাথে 2 জন অ্যাসিস্ট্যান্ট আছে আর কি। টোটাল 43 জন আমরা স্পিড বোটে, বোট ছাড়লো, ছাড়ার পর মানে তখন এরকম লাগলো আমাদের যে কিছুক্ষণ যাওয়ার পরই বোটটাতে মনে হলো কি, এর চাইতে বোটে থাকার চাইতে সাগরে লাভ দিই, বোটের মধ্যে মানে মানুষ যে কিভাবে মানে লাফাইতেছে সোজা হিসাব, কারণ প্রচুর পরিমাণ ঢেউ, বোটটা যখন এত স্পিডে চলতেছে কি হারে যে বাড়ি খায়, এটা যারা ওইখানে ছিল একমাত্র ওইখানে বোঝা যাবে, বইলা বোঝানোর ক্ষমতা নেই, মানে একদম লাফাইতেছে। আর অনেকে এরকম ছিল আমাদের সাথে, একটা 2টা ছেলে ছিল খুব অল্প বয়স্ক, মানে 18-20 হবে এরকম, মানে ওরা তো পারলে লাভ দিতেছে বারবার, সবাই চাইবে ধরে রাখছি, ওরা বলতেছে এই কষ্ট যাতে আমি নেমা যাবো, সাগরে নেমে কি করবি, না নেমা যাবো। তো যাই হোক, এরকম করে মানে বহুত কষ্টে যাইতেছে, তো এর মধ্যে পানি নেই, ওদের বলছে পানি সাগরের পানি খা। তো অনেকে দেখেছে, আমি নিজেও সাগরের পানি একবার মুখে দিয়েছি, কিন্তু মুখে দেওয়ার পর আমাদের কক্সবাজার সাগরের পানিটা কিন্তু লবণাক্ত, বাট এতটা না, ওইটা মুখে দেওয়ার মনে হচ্ছে মুখটা পুড়ে গেল।
আচ্ছা আচ্ছা,
এতটা লবণাক্ত। যাই হোক, এরকম করে যাইতে যেতে এর মধ্যে একজনের মানে হঠাৎ অনেক অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর
কতক্ষণ পরে এই ঘটনাটি ঘটছে,
মানে আনুমানিক ধরেন 2-3 ঘন্টা চলার পরই,
2-3 ঘন্টা
একটা না চলার পর অনেক অসুস্থ। তো ওই সময়টাতে আবার ওদের তেল শেষ, এরকম স্পিড বোটের পিছনে 3টা করে ড্রাম দেওয়া, তো এক পাশের 3টা ড্রাম দিয়ে এতক্ষণ চলছে, এখন ওই লাইন খুলা আবার আরেকটাতে ট্রান্সফার করবে আর কি। তখন থামাইছে, তোরে বললাম পানি দে, আমাদের তো সবারই ইয়েছে, তোরা ওইখান থেকে পানি খা, সাগরের পানি খা। কিন্তু ওদের কাছে দেখেন, ওদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ খাবার আছে, ওই যে ওদেরকে, ওদের খাবার গুলো আবার নিয়ে গেছি আমরাই, আমরা যখন রুম থেকে বের হই তখন ওই রুম থেকে খাবার দিয়ে দিচ্ছে, যেগুলো নিয়ে ওই স্পিড বোটের যে ড্রাইভার ওর কাছে দিবি, ওর কাছে দিচ্ছে, ও কিন্তু বসে বসে খাইতেছে, ওর জন্য পানি দিয়ে দিছে, জুস দিয়ে দিছে, খাবার দিছে, এগুলো খাইতেছে, কিন্তু কেউ পানি দেয় না। তো পানি দিবে না তো দিবেই না, কিছু করার নাই। আর যদি বেশি করে, ওদের কাছে আবার এরকম লাঠি আছে, লাঠি দিয়ে মারতেছে। তো মায়ের ভয়ে কেউ কিছু বলেও না। যাক, তেল টেল চেঞ্জ করার পর আবার যখন ছাড়লো,
তখন কি মানে মানে কুল কিনারা কি দেখতে পাচ্ছ?
না, কুল কিনারা কোথা থেকে দেখবো? আর তখন ওরকম ফর্সাও হয় নাই, মানে ফর্সা ফর্সা হয়ে আসছে, কিন্তু কুল কিনারা তো কিছু দেখাই যায় না। তো যখন হালকা হালকা রোদ উঠছে, তখন দেখা গেছে কি, যে আমাদের সাথে যে বললাম যে একটা ভীষণ অসুস্থ হয়ে গেছিল, ওর কিছু হইলো না, চুপ করে রয়েছে, হঠাৎ করে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত চলে আসছে।
আচ্ছা আচ্ছা,
ওই ঝাঁকিতে হয়তো বা ভিতরে কোনো সমস্যা হচ্ছে, অনেক ঝাঁকি বললাম না, রক্ত চলে আসছে। আসার পর মানে কিছুক্ষণ পরে ওইখানে বোট কিন্তু চলতেই আছে, স্পিড বোট, তেল টেল চেঞ্জ করা শেষ, বোট চলতেছে, চলার সময় রক্ত চলে আসছে। তো এরকম ওই যে সাথে যে একটা পাকিস্তানি ছিল, ওই স্টেন বললাম না দুজন ছিল, ও আইসাই ঠিক করে দেখলো কি, ও বলতেছে তো মারা গেছে, তো মারা গেছে বলার পর কুর্দিটা ওরা তো আবার হিন্দিতে বলতেছে। তো 11 মাস তো দুবাইতে থাকছি, হিন্দি তো তখন ভালোই বুঝি, হিন্দি তো আগের থেকে বুঝি, কিন্তু বলারই ছিল না। তো তখন তো এখানে থাকতেছে, ওরা বলতেছে সমুদ্রে ফেলে দে, কারণ আমরা 40 জন সবাই, 39 জন আছি তখন, আর সবাই খেকে খেপে গেলাম যে না ফেলতে পারবি না, ফেলতে হইলে তখন সময় আমরা সবাই পেরা যাবো, তুই মারা গেছে এটা ফেলবি কেন, এটা নিয়ে যাবি, নিয়ে ওইখানে গিয়ে কবর দিবি। তো যাই, ওদের সাথে অনেক ইটি করার পর আচ্ছা ঠিক আছে, আর ফেলে নাই, আমরাই গেলাম। যাওয়ার পর
যে লোকটি মারা গিয়েছিল, সে কি ছিল তার পরিচয়?
তার হ্যাঁ, বাড়ি ছিল নরসিংদীতে,
নরসিংদীতে,
জাস্ট এইটুকুই জানি, নরসিংদীতে ছিল তার বাড়ি।
বয়স কেমন ছিল?
ওই যে বললাম 20-এর মতো, 18-20 হবে এরকম।
আচ্ছা আচ্ছা,
অল্প বয়স্ক দুজন বললাম না, ওর মধ্যে একজন,
ওদের মধ্যে একজন,
হ্যাঁ।
এবং আমার মনে হয় যে ভেতর থেকে হার্ট অ্যাটাক জাতীয়,
হ্যাঁ এই টাইপের কিছু, রক্ত আসলো, শুধু মুক্তি আর নাক দিয়ে রক্ত বেরোলো, তারপর মারা গেল, বেশিক্ষণ ইয়ে করে নেই। তো যাই হোক, আমরা সাগর মানে প্রায় চলে গেলাম, যাওয়ার পর অনেকটুকু দূরে থাকতেই নামাই দিছে সাগরের একদম পারে, তো কি আর ভিড়তে পারতেছে না।
কতক্ষণ লাগলো?
প্রায় 5 ঘন্টার মতো,
5 ঘন্টা।
তখন মোটামুটি রোদ উঠে গেছে, মোটামুটি রোদ উঠছে। তো নামলাম, পানি চাইতেছি, বলতেছে তোদেরকে বোট থেকে নামলেই পানি দিব। তো নামলাম, নামার পর কি, ওরে তো নামার পর আর ওইখানে আমাদের প্রায় 8-10 জনের মতো অনেক অসুস্থ হয়ে গেছে, মানে ওর হাঁটার কোনো অ্যাবিলিটি নাই ওদের, এত ঝাঁকিতে অনেকে পায়ের হাড়ও ভেঙে গেছে, এখানে বাড়ি খেতে খেতে দেখেছে পায়ের হাড়ও ভাঙছে, তোরা তো হাঁটতে পারবে না। একটা গাড়ি আসলো ছোট পিক আপ টাইপের, ওইগুলা দিয়ে হলো ওইখানে ওই যে উট গাধা ওদের খাবার বহন করে আর কি, নিয়ে আসলো, এটার মধ্যে ওই লাশটা উঠাইলো, আর হলো গিয়ে ওই যারা একদম হাঁটার কোনো ক্ষমতা নেই ওদেরকে উঠাইছে, একদম অক্ষম ব্যক্তি যেগুলো ওইগুলার উঠা, গাড়ি চলে গেল আগে। আর আমরা বললাম যে পানি, আচ্ছা দাঁড়া, লাইনে এরকম দাঁড়া করাইলো, আমরা ছিলাম প্রায় 30 জনের মতো, কারণ ওইখানে তো 10 জনের মতো চলে গেছে, 30 জনের মতো ছিলাম। আচ্ছা পানি নিয়ে আসতে আসতে এরকম বস্তা বেরা দেখলাম পানি নিয়ে আসছে, তো আমরা বললাম পানি মনে দিবে, অনেকগুলো আনছে বোতল, প্রায় 20টার মতো বোতল নিয়ে আসছে বস্তা বেরা হুন্ডাতে করে নিয়ে আসছে। তাই পানি নিতে গেছি, পানি এমনি পাবি না, লাইনে দাঁড়া। তো দাঁড়ালাম, সবাই লাইনে দাঁড়াইছি। তো লাইনে দাঁড়ানোর পর বলে যে একজন একজন করে হাঁটতে থাক। ওই যাইতেছি যখন ওরা পানি দেয় কি, ওরা নিজেদের হাতে বোতলটা রাখছে, বাট আমাদের হাতে বোতল কিন্তু দেয় নাই, নিজেদের হাতে বোতলটা হাকর, ওই জাস্ট ঠোঁট ভিজানোর জন্য একটু করে পানি দিতেছে। তো কারো দুই পানিতে তোদের তৃষ্ণা মিটে না, যে এতটুকু পানিতে কি হবে, এতক্ষণ এই যে জার্নি করছি পানিতে কি, এতটুকু পানি দিকে কোনো কথা বলবি না, পানি বেশি চাবি তো মাইর খাবি। তো এরকম দুই একজন যারা একটু বেশি হয়ে গেছিল ওদেরকে মাইরও দিল অলরেডি, তো এই মাইর দেখে আর কেউ পানিও চায় না। তো এখন কি করতে হবো, ওই যে বাইক নিয়ে আসছে না, ওর ও বললো কি যায় ওর পানি, ও তো পানি উঠায় ফেলছে ওইটার মধ্যে, ওটা যে আমি যাইতেছি, শুধু একটা পাকিস্তানি ছিল, ও ছিল পিছনে, আমাদের সবার পিছনে ও থাকবে, আর এই যে আমি যাইতেছি আমার বাইকের চাকার দাগ দেখে দেখে পিছনে পিছনে তারা হাঁটবি। তো এরকম ঠিক আছে, বাইকের চাকার দাগ দেখে দেখে আমরা পিছন পিছন হাঁটবো। তো হাঁটতেছি, তো হাঁটতেছি, পানি তো আর দেয় না। তো এরকম 1-1.5 ঘন্টা হাঁটার পরে মানে একটু করে পানি দেয়।
আচ্ছা আচ্ছা, আপনারা যে ইরানে যে জায়গাটিতে পৌঁছালেন সেই জায়গাটির নাম কি জানতে পেরেছেন?
ওইখানে অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে মরুভূমি, ওই জায়গার নামটা আমরা বলতে পারি না। এরপরে যেখানে আমাদের নিয়ে গেল আকু, আকু টাইপের একটা জায়গার নাম, জঙ্গল যেখানে ছিলাম, মানে মরুভূমিতে পার হয়ে তারপর জঙ্গলে যেতে,
সমুদ্রের পাড়ে মানে যেখানে গিয়ে নামলেন সেখানে কোনো বাড়ি ঘর ছিল
না,
শুধু মরুভূমি,
শুধু মরুভূমি,
ফাঁকা একটা
ফাঁকা,
আর ডানে বাইরে কিচ্ছু নেই,
কিচ্ছু নেই, ওইখানে গাছপালাও নেই, টোটাল মরুভূমি। তো আমরা এরকম হাঁটতেছি, ওর বাইকের দাগ দেখা দেখা, পানি তো আর দেয় না, এরকম দেখা গেছে কি ঘন্টা দেড়েক হাঁটার পর ওই এরকম ঠোঁট ভিজানো একটু পানি দেয়। তো এর মধ্যে দেখা গেছে দুই একজন পড়ে যেতেছে, আমি নিজেই একবার আমি বলতেছি আমি আর পারবো না, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আইসা কি করলো, পানি তো দিল উল্টা মাইর। তো আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ইমরান, ও আমার ওই সময়টা হেল্প করছে, ভালো হেল্প করছে, ও বলে কি আচ্ছা ঠিক আছে আমি যে আমার যতটুকু পানি দিত ওই পানিটুকু আমার না দিয়ে ওরে দি তোর পানিটুকু আমার একটু দিছে আর ও আমার ওই সময় যথেষ্ট হেল্প করছে বললাম না ওর কাঁধে আমার তো স্বাস্থ্য যেরকম ও আমার সাথে অনেক সুখ না আর আমার সাথে আরেকটু খাটো হবে তো ওর কাঁধে ভর দিয়ে আমি মোটামুটি অনেকটুকু হাঁটছিও তো হাইটা যাওয়ার পর আমরা এক জায়গায় পানি পাইলাম আপনার মরুভূমির মধ্যে একটা গর্ত করা ওই গর্তের সামনে দেখলাম পানি আছে তো পানির সামনে যাই দেখি গর্তের ওই পানির থেকে উট আর গাধার গন্ধ আসে
মানে ওই জায়গার পানি খেতে উট আর গাধা
হ্যাঁ উট আর গাধারাই আমরা কি করলাম ওই পানি আমরা খাইলাম সবাই কিচ্ছু করার নাই কারণ পানি পিপাসায় আর তখন কিছু বলে না তখন বলে খা যাক পানিটা নিয়ে খাইলাম খাই এরকম প্রায় পাঁচ ছয় ঘন্টা হাঁটার পর একটা অবশেষে কি একটা জঙ্গলে পৌঁছাইলাম মানে ওইখানে একটু গাছপালা আছে
খাবার দাবার তো
খাবার নাই
শুধু পানি
শুধু
পানিটা
পানিও তো নাই পানি তো ওইখান থেকে খাইলাম আমরা আর তো কোনো খাবার তো নাই তো জঙ্গলে গিয়ে পৌঁছাইলাম জঙ্গলে পৌঁছানোর পর ওইখানে আমরা রেস্ট টেস্ট নিতেছি রেস্ট বলতে কি একটা পলিথিন এনে দিচ্ছে প্লাস্টিক ওইটা বিছানার উপরে শুয়ে থাক ওইখানে শুয়েছি সবাই তো টায়ার্ড
সন্ধ্যা হয়েছে তখন
না তখন সন্ধ্যা হয়নি তখন কয়টা বাজে আমাদের তো ঘড়ি নেই তারপর মানে দুপুর বেলা
দুইটা
ধরেন আমরা তিনটার সময় সাড়ে তিনটার দিকে ধরেন আমরা স্পিড বোটে উঠছি পাঁচ ঘন্টা সাড়ে আটটা তো এইখানে এরকম পাঁচ ঘন্টা মানে দুইটার মতো বাজে পুরো দুপুর আর রোদ তো ওইখানে যাওয়ার পর আমরা ওইখানে শুয়ে আসছি শুয়ে থাকার পর দুই তিন ঘন্টা পর আমাদের জন্য খাবার নিয়ে আসছে খাবার বলতে কি আমাদের বাংলাদেশে করই গাছ আছে না করই করই গাছ এরকম লম্বা লম্বা সিমের মতো একটি হয় না কিন্তু ওইটা এটা এতটুক না এটা আরো ছোট এটার বিচিগুলো আরো ছোট ছোট এগুলো দিয়ে খিচুড়ি রান্না করছে
আচ্ছা
সাথে একটু চালও আছে আর এগুলা এগুলো দিয়ে খিচুড়ি রান্না করছে এগুলা খা দিল খাইলাম ক্ষুদায় তো ওইগুলাই খুব মজা লাগলো তখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর এখন কি আজকে তোর এখানে থাকতে হইব তা আচ্ছা ঠিক আছে ওইখানে রইলাম সকালবেলা ঘুম থেকে যখন উঠছি কেউ আর হাত পা নাড়াইতে পারি না ব্যথা শরীর প্রচন্ড ব্যথা ওই যে বোটে যে ঝাঁকি ঝাঁকিতে প্রচন্ড ব্যথা গেছে শরীর তো যাই হোক শরীর নাড়াইতে পারি না তারপর অনেক কষ্ট কষ্ট করে ই করলাম তোর বলতেছি কে কে ফোন করবি যা সামনে যাও এখানে গিয়ে ফোনের ব্যবস্থা আছে তো গেলাম গিয়ে একটা ফোন করলাম আম্মুকে তো তখন আম্মুরে আর এই কথা বলি নাই যে এত কষ্ট করতেছি আম্মুরে বললাম ভালো আছি মানে আম্মুর সাথে কথাবার্তা বলার পর
যে মুহূর্তে দুবাই থেকে ওমানে গেছিলাম ওমান থেকে এখন ইরানে আসছি
হ্যাঁ ইরানে আসছি ইরান পর্যন্ত আমি পৌঁছে গেছি
এইটুকুই
হ্যাঁ ভালোভাবে আসছি আচ্ছা ঠিক আছে তো ওইখান থেকে কথা বলে আসার পরে বলে কি এবার বাড়িতে ফোন দিয়ে টাকা লাগবো আমি বলছি এখানে টাকা দিব কেন আমাদের তো টাকা দেওয়ার কথা গ্রিস যা না তো ওদের এখানে টাকা দেওয়া লাগবো তো আমি বললাম ঠিক আছে তাহলে আপনি আমাদের যে ফারুক ছিল ফারুকরে ফোন দেন ফারুকরে ফোন দিলাম
আচ্ছা সে জসিম কি আপনাদের সঙ্গে আছে
হ্যাঁ জসিম আমাদের সাথেই আছে
এখনো পর্যন্ত
হ্যাঁ এখনো আমাদের সাথেই এখন পর্যন্ত তো ফোন দে ফারুকরে ফোন দিছে ফারুকরে ফোন দেওয়ার পর বললাম কি ভাই এইখানে টাকা চাইতেছে বলে এইখানে তোদের পেমেন্ট করা লাগবো আচ্ছা কত দিতে হবে এখানে আড়াই লাখ আচ্ছা ভাই এইখানে তো অবস্থা অনেক খারাপ আমাদের এইখান থেকে নিয়ে যান টাকা আপনিও দিয়ে দিতেছি
তার বন্ধু আসলে কি করছে তার বন্ধু তো আপনাদের সঙ্গে
হ্যাঁ সে তো তারও টাকা দিতে হবে সে কথা বলতেছে বলে এখন আর বন্ধু টন্ধু বলে লাভ নেই আসতে তখন টাকা দিতে হইব কিছু করার নাই টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এইখান থেকে নিয়ে যান আমরা টাকা দিব আচ্ছা ঠিক আছে যা তোর এইটুকু ছাড় দিলাম তোদের এইখান থেকে নিয়ে যেতেছি কি করলো গাড়ি পাঠাই দিচ্ছে জঙ্গলে ছিলাম এক রাত গাড়ি পাঠাইছে দুপুর বিকালবেলা পরদিন বিকালে গাড়ি পাঠাইছে গাড়িতে করে আমরা আসলাম কই বন্দর আব্বাস ইরানের একটা জায়গার নাম প্রথম শহর বন্দর আব্বাস
জি
আসলাম বন্দর আব্বাস আসার পর যে দালালের ঘরে ঢুকলাম দালালের নাম হচ্ছিল রুবেল সিলেটের ওর রুমে ঢুকলাম ঢুকার পরেই প্রথমে সবাই চেক টেক করলো ঢুকার আগেই মানে সবার কাছে কি কিছু আছে নাকি তো অনেকের দেখা গেছে কিছু করে পাইছে টাকা পাইছে যা পাইছে রাখিয়া দিছে সবারটা ধর পায় নাই কিছু কিছু যা পাইছে টাকা পয়সা রাখলো রাখিয়া রুমে ঢুকলাম ঢুকার পর বলে যায় গোসল করে এবার
এই যে রুবেল সে তো বাংলাদেশি
হ্যাঁ বাংলাদেশি
এবং যে পাকিস্তানি আপনাদের কাছ থেকে টাকা
এখন আমাদের সাথে না পাকিস্তানি টাকা চাইছে তো ওই যে ওর কারণে ও বলছে টাকা নিতে তাই
ফারুক রুবেল সব একই
হ্যাঁ
একই সিন্ডিকেট
হ্যাঁ একই সিন্ডিকেট ওইখানে মূলত আপনার জাস্ট এই যে পাকিস্তানি যারা ওরা কিন্তু শুধু পথ দেখা দিচ্ছে ওরা কিন্তু আপনার কাছে টাকা নিবে না
ওদের কাছ থেকে হচ্ছে পার করে দেয়
হ্যাঁ পার করে দিবে শুধু ওরা ওদের সাথে কন্টাক্ট ওদের ওরা কিভাবে করে এটা তো আমরা জানি না তো ওইখান থেকে রুবেলের রুমে যাওয়ার পর রুবেল গোসল টোসল করাইছে গোসল টোসল করছি করার পর এই প্রায় চার পাঁচ দিন প্রায় এক সপ্তাহ পর গোসল করলাম গোসল টোসল করছি গোসল করার পর খাওয়াইছে খাওয়া দাওয়া শেষ করছি খাওয়ার পরেই মোবাইল ধরে দিছে নে এবার বাড়িতে ফোন দিয়ে টাকা দিতে বল তো তখন তো মনে মনে তো জানি যে টাকা তো দিতে হবে কারণ ওইখানে তো বলে দিছে আড়াই লাখ টাকা দিতে হবে তো আমি বাড়িতে ফোন করলাম ফোন করার পর যেদিনকে পৌঁছেছি ওই দিনটা আবার ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন শুক্রবার দিন শুক্র শনি ব্যাংক বন্ধ, তো বাড়িতে তো আড়াই লাখ টাকা ক্যাশ থাকে না, তো টাকা দিতেই হবে। টাকা তো দিব রে ভাই, আমার দুদিন টাইম দেন, এখন তো ব্যাংক বন্ধ।
রুবেল সেও তো বাংলাদেশেরই,
সে তো জানে, কিন্তু তারপর না দিতে, আচ্ছা ঠিক আছে তোরে টাইম দিলাম। তো ওইখানে যাওয়ার পর একটা জিনিস খারাপ লাগছে, আমাদের আগে লোক ছিল আরো সাত আট জন ছিল
ওই জায়গাটাতে,
হ্যাঁ আমরা কিন্তু ছয় জন গেছি মাত্র। কারণ ওই যে আমরা যে আমাদের যে দালাল ছিল ও বলছে যে ঠিক আছে তোরা ওই রুমে চলে যা, রুমে গিয়ে সাত জন আর ছয় জন তেরো জন, ওই সাত জনের থেকে একজনের দেখলাম।
ওই যে উনচল্লিশ চল্লিশ জন থেকে আলাদা হতে হতে আপনার এখন
ছয় জন, ওরাও আসবে। ওরাও দেখা গেছে কি বিভিন্ন দালালের লোক আছে, আমি যেমন রুবেলের লোক এরকম দেখা গেছে,
আসলে রুবেলের না ফারুকের,
ফারুকের কিন্তু ফারুক দিছে আর কি রুবেলের
কাছে,
রুবেলের আছে তো এরকম কয়েকটা আছে খালেক, মানে কয়েকজন দালালের নাম জানতাম, পরবর্তীতে আবার একসাথে হয়েছি।
আপনার বাসা থেকে যে ছয়জন বের হয়েছিলেন তারা সবাই রুবেলের কাছে?
হ্যাঁ সবাই রুবেলের কাছে।
আচ্ছা আচ্ছা।
তো ওইখানে যাওয়ার পর একজনের দেখলাম পা ভাঙা, ওরে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে আপনার পা ভাঙা কেন, বলছে ভাই মাইরা ভাঙা ফেলছে। ও ছিল প্রায় সাতাইশ দিন হয়ে গেছে, ও টাকা দিতে পারে নাই, এই কারণে টাকার জন্য যখন মারছে ওই মারতে গিয়ে ওর পা ভেঙে গেছে। তো ওইখানে রয়েছে, তো ওইটা দেখে খুব ভয় লাগছে, যদি আমাদেরও মারতে
মেরেছে তো রুবেলি,
হ্যাঁ রুবেলি
মানে আমাদের দেশেরই,
হ্যাঁ দেশেরই
বাঙালি ভাই,
হ্যাঁ বাঙালি ভাই, মারছে পাও ভেঙে ফেলছে অলরেডি। তো যাই হোক টাকা, আচ্ছা ঠিক আছে তাহলে আমার দুদিন সময় দেন, কিন্তু ভাই কথা আছে দুদিনের মধ্যে কিছু করবেন না, গায়ে হাত ওঠেন না, আপনার টাকা যা লাগতেছে আপনার টাকা দিব, আচ্ছা ঠিক আছে। তো ওইখানে আর উনি কিছু বলে নাই। তো শুক্র শনি গেল, রবিবার দিন আম্মু টাকা পেড করে দিচ্ছে। এখান থেকে আবার টাকা নেয় কিভাবে, টাকা কিন্তু ওরা কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিবে না, আপনি যদি বলেন যে অ্যাকাউন্ট নাম্বার দেন অ্যাকাউন্টে কোনো টাকা নিবে না, সে টাকা দিতে হবে কিভাবে, এসে পরিবহনে, টাকাটা কিন্তু বাংলাদেশ থেকে নিবে, টাকা কিন্তু আর ওইখানে পাঠাবেন না আপনি,
বাংলাদেশের যে কুরিয়ার সার্ভিস সেটার মাধ্যমে তার টাকা যাবে, ইরানে যাবে টাকা
না, বাংলাদেশি ওর লোক আছে।
আচ্ছা আচ্ছা।
সিলেটে ওর লোক আছে, মৌলভীবাজার ছিল ওর বাড়ি, মৌলভীবাজার ওর যে লোক আছে ওই লোকের কাছে যাবে আর কি টাকাটা, শুধু একটা নাম্বার দিয়ে দিল যে এই নাম্বারে কল করে টাকাটা ওর কাছে দিয়ে দিবা।
ওকে, আমরা গল্পের এই পর্যায়ে একটু ছোট্ট বিরতি নিতে চাই, কজ শাকিল অনেকক্ষণ ধরে কথা বলছেন, তারও একটু বিরতি দরকার, একটু কি বলবো চা এবং পানি পানের ছোট্ট একটু বিরতি নিচ্ছি। দীর্ঘক্ষণ ধরে কথা বলছেন শাকিল, এবং শাকিলের মূল গল্পে কিন্তু এখন আমরা ফিরে মানে আমরা সে পর্যন্ত যাইনি, হয়তো বা মোটামুটি গেছি, আসল যে ব্যাপারগুলি রয়েছে সেটা আরো ভয়াবহ আরো মর্মান্তিক সেই ঘটনাগুলিতে আমরা একটু পরে যাব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, আমি জুয়েল আপনার সঙ্গে 12:07 এই মুহূর্তে সময়। আমাদেরকে লিখুন যদি কোনো প্রশ্ন থাকে এতক্ষণ যা শুনলেন সেটা নিয়ে, যদি কোনো মন্তব্য করতে চান, যদি কিছু জানতে চান শাকিলের কাছে সেটা লিখে SMS করুন 16260 এই নাম্বারে, এছাড়া লিখতে পারেন ফেসবুকে facebook.com/ঢাকা FM 90.4। অবশ্যই আপনার প্রশ্নটি লিখবার আগে আপনার নামটি লিখবেন এবং কোথা থেকে শুনছেন সেই জায়গাটির নাম লিখবেন। ওকে, SMS এবং ফেসবুকে যেখানে লিখুন না কেন, অন্ধকারের গল্পে একটা ফ্যান পেজ রয়েছে, সেটা অ্যাড্রেস facebook.com/OG90.4। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে, আমি জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা এফএম 90.4, এবং আজকের অন্ধকারের গল্পে যে অতিথি হিসেবে রয়েছেন তিনি হচ্ছেন শাকিল। শাকিল তার অনেকগুলি ঘটনা অলরেডি বলে ফেলেছে। শাকিল শুরুতে দুবাই গিয়েছে এবং দুবাই থেকে সে চিন্তা করেছে যে গ্রিস যাবে, গ্রিসে যাওয়ার পথে কিভাবে কিভাবে সে এখন পর্যন্ত যতদূর এসছে গল্পে, আমরা এসেছি ইরান পর্যন্ত। দুবাই থেকে প্রথমে সে বর্ডার ক্রস করে ওমানে যায়, তারপর ওমানের রাজধানী মাস্কাট থেকে আরব সাগর পাড়ি দেয় স্পিড বোটে করে, এবং সেখান আরব সাগর পাড়ি দিয়ে সে যায় ইরানে, ইরানে মরুভূমি পাড়ি দিয়ে তারপর ইরানের বন্দর আব্বাস নামে যে এরিয়া সেখানে যায়, এবং সেখানে বাংলাদেশে যে দালাল রুবেল তার ওখানে সে, এবং সেখানে সেখান থেকে তাকে বলা হয়েছে যে বাসায় ফোন দিতে টাকা পাঠানোর জন্য। আপাতত আমরা এই পর্যন্ত এসেছি গল্পে। শাকিলের জন্য অনেকগুলি প্রশ্ন আমাদের SMS এর যে প্যানেল সেখানে আমি দেখতে পাচ্ছি, অনেকে অনেক কিছু লিখেছেন, আমি কিছু SMS পড়তে চাই, আমরা আবারও গল্পে ফিরে যাব, তারপরও কিছু SMS না পড়লেই নয়। আনোয়ার লিখেছেন, শাকিল ভাই আমার শাকিল ভাই, আমরা দালালের বিচার চাই। অবশ্যই আমরা দালালের বিচার চাই। যিনি এসএমএস টি করেছেন তিনি নামটি লেখেননি। দয়া করে যারা এসএমএস পাঠাবেন অবশ্যই অবশ্যই নামটি লিখবেন এবং কোথা থেকে এই মুহূর্তে আপনি শুনছেন সেই জায়গাটির নাম লিখতে ভুল করবেন না। আমাদের সঙ্গে রয়েছেন শাকিল ভাই, আপনি যদি আচ্ছা আপনি যদি দেশে থাকতেন তাহলে হয়তো এইগুলি ফেস করতেন না। এটা তো আমরা এখন বুঝতেই পারছি যে সে যদি দেশে থাকত তাহলে এইগুলি ফেস করত না। জসিম যমুনা ফিউচার পার্ক থেকে লিখেছেন যে লোকটা মারা গিয়েছে তার খবর কি শাকিল ভাই, তার কোন খোঁজ খবর আর পেয়েছিলেন কিনা? যে ছেলেটি স্পিড বোর্ডে স্ট্রোক করে অথবা হার্ট অ্যাটাক করে মারা যায় তার কি কোন খোঁজ খবর পেয়েছেন, জিজ্ঞেস করেছেন জসিম?
তার খোঁজ খবর বলতে তাকে তো লাশটা তো আমরা ফেলতে দিইনি, ওকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর জঙ্গলে নিয়ে আসছিল ওকে। ওইখানে এক পাকিস্তানি চাচা ছিল, উনি ওনার ওর জানাজা পরে ওইখানেই কবর দেওয়া হয়েছে, এইটুকুই।
আচ্ছা আচ্ছা,
তারপর আর কিছু বলতে পারি না আমরা।
আচ্ছা, এবং তার বাড়িতেও জানে কিনা আপনারা সেটা নিশ্চিত নন। ওকে, এরপরে দেখতে পাচ্ছি নাজির বি বাড়িয়া থেকে লিখেছেন এসব দালালের বিচার চায় যারা এভাবে। আচ্ছা, অবশ্যই আমরা বিচার চাই। দিলাফরোজ ধানমন্ডি থেকে শাকিল ভাই, যে ছেলেটি মারা গেল, আচ্ছা আচ্ছা, তার লাশ কি কবর দিয়েছিল? হ্যাঁ, কবর দিয়েছে, আমরা একটু আগে শুনলাম। এরপর দেখতে পাচ্ছি জামান উত্তরা থেকে লিখেছেন, এরপরে জামান যেটা বলতে চেয়েছেন যে আগে থেকে এগুলি চিন্তা ভাবনা করে যাওয়ার দরকার ছিল। আসলে এখানে চিন্তা ভাবনা করবার মতো যতটুকু চিন্তা করার তারা করেছে, বাট যেখানে গিয়ে তারা ঝামেলায় পড়েছে সেখানে একেবারে আনএক্সপেক্টেড, তারা কখনোই ভাবতে পারেনি যে ব্যাপারটি এমন ঘটবে। জেরিন তিনি লিখেছেন যে এত বড় ভুল আপনি করেছেন ভাইয়া, আর এই ধরনের দালালরা আসলে অনেক বেশি ক্রিমিনাল। ওকে, বিশাল গাজীপুর থেকে শাকিল ভাইয়ের কাহিনীটা শুনে খুব খারাপ লাগছে, এটা আমার এসএমএস পড়বেন। আচ্ছা, পড়ে দিলাম। শাকিল ভাই, এমন কষ্ট আমি করেছি, 4 বছর ইরাক ছিলাম। সুমন গুলশান 2 থেকে। ওকে সুমন, আপনার গল্প আমরা শুনতে চাই, যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। কেমন ছিলেন? রুবেল বাংলাদেশি ছেলে হয়ে অন্যায়ভাবে টাকা গ্রহণ করেছে, আদায় করেছে, অন্যায় অন্যায়, নিমা এসএমএসটি করেছেন। ওকে, মামুন ঢাকা থেকে লিখেছেন, বনানি থেকে, বিবে করবার পরও কেন আপনি লেবার ভিসায় দুবাই যান? আপনি কি লেবার ভিসায় দুবাই গিয়েছিলেন?
জি না, অ্যাকচুয়ালি তো তখন ও তো আমাকে বলে নাই যে এটা লেবার ভিসা, আর আমি তো ফার্স্ট টাইমই বললাম যে আমার বিদেশ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, আমার কেন আমার ফ্যামিলিতে কারো এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। ও তো আমাকে বলছিল যে ওইখানে আমার কি ডেস্ক জব,
রাইট,
এটা অফিসিয়াল জবে যাচ্ছি আমি।
ইরানের পুলিশকে কি ইনফর্ম করেছেন কিনা? আচ্ছা, ইনফর্ম করবার মতো অবস্থায় তারা ছিলেন না, বরং ব্যাপারটা ওই সময় এমন ছিল যে ইরানের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের থেকে এড়িয়ে থাকাটাই ভালো, কারণ সম্পূর্ণ অবৈধ উপায়ে আপনারা যাচ্ছিলেন।
জি, এই ব্যাপারে আমি বলবো কিছু পরে,
অবশ্যই আমরা শুনবো। শাকিল ভাই, আচ্ছা, কেউ একজন লিখেছেন যে রিক্ত মিরপুর থেকে যে ঝুঁকি নিয়ে ভালো করেছেন, আসলে নো রিস্ক নো গেইন, সেটা অবশ্যই আমরা মানি ঝুঁকি নেওয়াটা, কিন্তু তাই বলে এইভাবে এত ঝুঁকি নেওয়াটা বোধহয় ঠিক হয়নি। এরপর এমদাদ গুলশান থেকে লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি রিয়াজ পিরোজপুর থেকে, আচ্ছা, সবাই ওই ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করছেন। নাজমুল হোসেন এস এম হল ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছেন, ওই দালাল এখন কোথায় থাকে? আচ্ছা, আমরা একটু পরে হয়তো বা জানতে পারবো কোথায় ছিল। আচ্ছা, আমরা গল্পে ফিরে যাই। শাকিল, আমরা জেনেছি যে রুবেল আপনারা বন্দর আব্বাসে যে ঘরটিতে গিয়ে উঠলেন সেখানে আরো অনেকেই বন্দি ছিল, সবাই তো কম বেশি বাঙালি ছিল,
সবাই ওখানে বাঙালি,
সবাই বাংলাদেশি,
সবাই বাঙালি,
সবাই বাংলাদেশি, প্রায় 100 জনের মতো।
না না, ওর রুমে যে আমরা গেলাম আমরা তো ছিলাম 6 জন, আর আগে ছিল 10 জনের মতো।
আচ্ছা, সব 15-16 জন সবাই বাংলাদেশের ছিল, এবং সবার সঙ্গে তার একই আচরণ।
হ্যাঁ, একই আচরণ,
টাকা দিতে হবে,
টাকা দিতে হবে।
আচ্ছা, যে টাকাটি দেবার কথা আপনাদেরকে বলা হয়েছিল যে গ্রিসে গিয়ে কাজ করে টাকা
দিতে,
আগে টাকা দেবার কোন দরকারই
নেই।
কি সুন্দর ব্যবহার যে আপনারা বিশ্বাস করলেন,
সেটা রওনা দেওয়ার আগ পর্যন্ত এই সুন্দর ব্যবহারটা ছিল, বাট যখন আমরা রওনা দিয়ে দিয়েছি তখন আর এই ব্যবহারটা সুন্দর ছিল না তখন,
রাইট, তখন আপনাদেরকে চাপ দিতে থাকলো সবাইকেই।
হ্যাঁ,
তো আপনি পরে কিভাবে সে কোনো ব্যাংকে টাকা পাঠায়?
হ্যাঁ, আমরা বললাম যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই, সে বললো যে না, কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না, কারণ ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠায় তাতে দেখা যায় প্রতিদিন এরকম যদি 3-4 জনও যায় প্রতিদিন বাইরের থেকে, এরকম 3-4 লাখ টাকা করে একটা অ্যাকাউন্টে 9-10 লাখ টাকা হয়েছে, 3 জন পাঠালো 9 লাখ টাকার মতো, যে 9 লাখ টাকার মতো প্রতিদিন সে কি কাজ করে যে এত টাকা তার আসতেছে, তো ট্রেস করে ফেলতে পারবে, এই কারণে সে সেইভাবে না নিয়ে সে নিতেছে এসে পরিবহনের মাধ্যমে টাকা,
এবং বাংলাদেশে তার যে এজেন্ট রয়েছে ওই দালালের রুবেলের এজেন্ট সেই টাকাটা গ্রহণ করছে এসে পরিবহনের মাধ্যমে। তারপর আপনার বাসা থেকে টাকাটা পাঠায়,
হ্যাঁ বাসার থেকে ফোন দিলাম, ফোন দিয়ে ও একটা নাম্বার দিয়ে দিল এসে পরিবহনে টাকা পাঠায়। খুব সম্ভবত এইভাবে, কারণ আমি কখনো পাঠাইনি, এটা বাসার থেকে করছে এটা বলতে পারে ভালো।
একটা মোবাইল নাম্বার,
একটা মোবাইল নাম্বার দিয়ে দিল, যে মোবাইল নাম্বারটা দিয়ে সিলেট শাখায়, সিলেট মৌলভীবাজার, মৌলভীবাজারের শাখায় শুধু এই ফোন নাম্বারে টাকা পাঠাই দিতে হবে। তো বাসায় দিলাম, দেওয়ার পর টাকা পাঠাই দিল। তো টাকা পাঠানোর পর আমারটা যেদিন পাঠালো, এখন বলছে এখন তুমি চলে যাও। আমি বললাম যে না, আমি তো যাবো না, গেলে আমি আর ইমরান একসাথে, মানে যার যার টাকা পেড হয়ে যেতেছে, পেড হয়ে গেলে আর ওই রুমে রাখবে না, সাথে সাথে আবার পাঠাই দিবে। তো আমি তো যাবো না, আমার আরেকদিন থাকতে হবে, মানে ইমরানের টাকাটা দিতে আরেকদিন দেরি হবে।
আচ্ছা
ঠিক আছে, তাহলে একদিন থাকো, সমস্যা নেই।
কিন্তু মিন টাইমে আপনাদের উপর কোন ধরনের নির্যাতন?
না, আল্লাহর রহমতে ওইখান পর্যন্ত কোন নির্যাতন হয়নি, কারণ আমি তোকে আগেই বলছি যে মারিস না, তোর টাকা লাগে টাকা দিব, কারণ আমি তো ওকে বলছি যে আমার টাইম দে, কারণ শুক্র শনি বন্ধ, আর ও যেহেতু বাঙালি তো জানে শুক্র শনিবার টাকা ব্যাংক থেকে টাকা দিতে পারবে না, তো এই কারণে আর মারা টারে নাই। কিন্তু আমাদের সাথে মানে যারা পুরানো ছিল ওদেরকে প্রতিবেলাই মারতেছে, আমাদের খাবার দিতেছে ওদের খাবার দেনা মারে। তো দেখা গেছে কি, যে অনেক সময় দেখা গেছে যে ও একটু বাইরে চলে গেলে আমরা ভাগ করে খাইতাম, কারণ ও তো বাঙালি ভাই, আর ও তো আমার মতো বিপদগ্রস্ত।
রুবেলের লোকজন কতজন ছিল সেখানে?
ওইখানে জাস্ট রুবেল থাকতো, আর ও ওইখানে বিয়ে করছে ইরানি একজন। আমাদের যেমন উপজাতি আছে না, অরিজিনাল ইরানি যারা, ওদেরকে বাঙালি বলেন বা অন্য দেশের বিয়ে করাটা পসিবল না, যতটুকু দেখছি বা জানছি। উপজাতি যে ওই টাইপের মানে আমাদের বাংলাদেশের উপজাতি, এই উপজাতি টাইপের মেয়ে ছিল, ওদেরকে বিয়ে করছে, বিয়ে করে ওই ক্ষেত্রে সে ওইখানে নাগরিকত্ব পাইছে। অ্যাকচুয়ালি আপনার ইরানে কোন লিগেল দেয় না এমনিতে।
আচ্ছা,
আপনি ইরানকে যতদিনে থাকেন লুকায় থাকতে হবে, তো এইখানে ওই কারণে ও বিয়ে করছে। তো যে বাড়িতে থাকতাম ওইখানে ও থাকে, ওর ওয়াইফ, শাশুড়ি, ওর এক মামা শ্বশুর, ওই মামা শ্বশুরটা আর আরেকটা ইরানি ছিল, এই দুজন হলো ওর গার্ড।
আচ্ছা,
ওরা যেহেতু লোকাল,
তারাই নির্যাতন করতো, মারধর করতো?
ও মারতো না, মারাইতো ওদের দিয়া, ও বলতো, বললে ওরা মার দিত, এরকম কাঠ ছিল, পাইপ ছিল, এগুলা দিয়ে মারতো। তো আমরা যাকে, আমি আরেকদিন থাকলাম, থাকার পর পরের দিন রবিবার দিন আমার টাকা দেওয়া হয়েছে, সোমবার দিন দেওয়া হয়েছে আমার ফ্রেন্ডের ইমরান, ওর টাকাটা দেওয়ার পর আমাদেরকে সোমবার দিন বললো যে ঠিক আছে এবার যা, তোরা যা।
আচ্ছা,
আর আমাদের সাথে যে ছয়জন, যে আমরা ছয়জনের মধ্যে আমরা দুজনের টাকা পেড করে দিছি, আর আমার সাথে যে ছিল ওই চারজনকে আমাদের সামনেই মারতেছে, খারাপ লাগছে কিন্তু কিছু করতে পারতেছি না,
কারণ ওরা টাকা দিতে পারছে,
ওদের দেরি হবে, দেরি হইব কেন।
এর মধ্যে তো সেই জসিম ভাইও ছিল,
হ্যাঁ জসিম ভাই ছিল,
যার কথার উপর ভিত্তি করে আপনারা,
ও ফোন দিছে ওই ফারুককে যে ফারুক কি এইগুলা কি করতেছ, করে ভাই ওটি বুইলা যা, আগে যা হইছে হইছে, এখন তো আয়া পড়ছে, এখন আমি যা কইতেছি এটাই করতে হইব, আগে ফোনে যা কইছে ওটি শুনে তোর লাভ নেই, এখন টাকা দে আগে। তো পরবর্তী জসিম ভাই, আমি বলতেছি জসিম ভাইয়ের সাথে পরবর্তীতে যেটা শুনছি যে জসিম ভাই টাকা পেড করতে পারে না, যে কারণে জসিম ভাই ইরানি ছিল, ইরান থেকে ওইখান থেকে এখন ইরানে ছিল প্রায় দুই বছরের মতো, তারপর বাংলাদেশে চলে আসছে।
আচ্ছা আচ্ছা,
এখন সে বাংলাদেশে আছে। তো যাই হোক, আমরা তো ওইখানে ই করলাম, তো করার পর আমার আর ইমরানকে বের করে দিল, যে গাড়িতে উঠা দিচ্ছে, কোথায় যেতে হবে, যাইতে হবে কোথায়, সিরাজ, ইরানের আরেকটা শহর, ওটার নাম হচ্ছে সিরাজ।
আচ্ছা,
সিরাজ যেতে হবে। তো ওইখান থেকে দেখা গেছে রুবেলের রুম থেকে আমরা দুজন বের হয়েছি, আরো এক জায়গা থেকে এরকম লোক আনছে আইনা, আমাদের ওই যে বললাম যে এবার 13 জন না, এবার 11 জন, একটা প্রাইভেট করে 11 জন। তো ইমরান যে অত একটু ছোটখাটো, ওরে বসাইছে কই, ড্রাইভারের পাশে যে বসছে ওর পায়ের নিচে, তো আমারে পিছনে বসলাম ওইখানে দুইজন, আর পিছনের ডিকিতে দিছে হলো দুইজন, চারজন, আর 7 জন বসলাম আমরা গাড়ির ভিতরে।
জায়গাটার নাম বোধহয় সিরজান,
সিরজান বা সিরাজ,
জি বলুন।
হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, তো গাড়ি ছাড়লো, তো বন্দর অবস্থায় সিরাজ যেতে প্রায় সময় লাগে 5-6 ঘন্টার উপরে, 6-7 ঘন্টা। আর ওইখানে যে ওরা গাড়ি চালায়, মানে এত গতিতে গাড়ি চালায়, 100 নিচে ওদের গাড়ি নামবে না, পাহাড়ি রাস্তা হোক যাই হোক, এতগুলো লোক নিয়ে এরকম গতিতে গাড়ি চালায়। আচ্ছা, সিরাজ আমরা সিরাজ রওনা দিলাম, সিরাজ যাইতেছি, সিরাজ যাওয়ার পর সিরাজকে পৌঁছাইলাম তখন রাতে, কারণ ইমরান তো টাকা পাঠাইতে পাঠাইছে, দুপুর ক্রস হয়ে গেছে, আমরা বিকেলবেলা রওনা দিছি, রাতের 10টা বাজে পৌঁছালাম, পৌঁছানোর পর তো ক্ষুধা তো লাগছে, ওর ঘর থেকে বের খায়, সকালে নাস্তা দিয়েছে, দুপুরের খাবার দেয় নাই, তো ক্ষুধা লাগছে, খাবারের কথা বললাম, নিয়ে রাখছে সিরাজে এক ইরানির বাসায়।
জি জি,
হ্যাঁ সিরাজ ইরানির বাসায়, ইরানির বাসার আন্ডারগ্রাউন্ডে আপনার একটা রুম আছে, ওইখানে কোনো জানালা টানা নাই, কিচ্ছু নাই, ওইখানে খাবার তো বললাম, খাবার টাবার নাই, ও বলতেছে খাবার নেই সরজা। তো তিন ঘন্টা পর রাতের 3:30-4:30 দিকে রুটি এনে দিচ্ছে, শুকনা রুটি, তো ওই রুটি ক্ষুধার কারণে রুটি খাইলাম আমরা, রুটি খাইলাম একটু একটু করে, রুটি খাওয়ার পর সিরাজ থেকে বলতেছে যে এবার তোদের তো তেহরান পাঠানো হবে, তা আজকে তো আর না, আজকে তোদের এখানে থাকতে হবে। তো এখানে আমরা দুই দিন থাকলাম, দুই দিনে আমার ওই যে আমাদের যে ওই যে রুটি দেওয়া গেছে, রুটি দেওয়া গেছে অনেকগুলা, কিন্তু আর কোনো খাবার দেয় নাই, আর এক বোতল করে পানি, ওই রুটি খেলাম আমরা দুই দিন, কিছু করার নেই, ওই রুটি খাইতেছি। খাইছি খাওয়ার পর আপনার দুই দিন পরে আমাদেরকে আবার একটা রাতের বেলা এরকম গাড়িতে উঠাইলো, প্রাইভেট কারে উঠায়া যে এবার যেতে হবে কই তেহরান। তেহরান যেতেছে, যাওয়ার সময় আপনার বেশ কিছু দূর যাওয়ার পর, ঘন্টা দেড়েক যাওয়ার পর আমাদের গাড়ির যে সাইলেন্সার থাকে, সাইলেন্সারটা খুলে গেছে। তো খুলে যাওয়ার পর গাড়িটা থামানো হয়েছে, থামানোর কিছুক্ষণ পরে পুলিশ এসে হাজির ওইখানে।
আচ্ছা আচ্ছা।
তো পুলিশ এসে তো আমাদেরকে ধরে ফেলছে, তো কিন্তু ড্রাইভার কেমন জানি পালাই গেছে, ড্রাইভারকে পায় নাই, শুধু আমাদের এগারো জনকে। তো এগারো জনকে পাইছে, পাওয়ার পরে এখন আমরা আবার জানতাম, আগে শুনছি আর কি, যেটা জানতাম বলতে শুনছি তখন, যে ইরানের পুলিশ ধরলে কি করে, পাকিস্তানিদের কাছে বিক্রি করে দেয়, পাকিস্তান বর্ডার নিয়ে পাকিস্তানিদের কাছে বিক্রি করে দেয়, ওরা ওইটারে বলে মাফিয়া, পাকিস্তানি মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। তো দেখা যায় যে বাংলাদেশের টাকার হিসাবে 2 লাখ বা 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা একটা জনপ্রতি পাকিস্তানি মাফিয়াদের কাছে বিক্রি করে, মাফিয়ারা ওদের কিনা নিয়ে কি করে, ওদের বিভিন্ন প্রকার নির্যাতন করে, 3 লাখ টাকা দিয়ে কিন্তু ওদের তো লাভ করতে হবে, ওরা 3 লাখ টাকা দিয়ে কিনা নিয়ে 5 লাখ 6 লাখ টাকা করে আদায় করে নেয়। তো আমাদের তো চিন্তা হয় রে, পুলিশের কাছে ধরা খেলাম, তাহলে তো মনে এবার তো আমাদেরকে মনে মাফিয়ার কাছে বিক্রি করে দেবো।
ইরানের রাজধানী তেহরানে
না, তেহরান তখনও যায়নি, সিরাজ থেকে রওনা দিয়েছে তেহরানের উদ্দেশ্যে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
মানে পথের মধ্যে এরকম এই ঘটনা ঘটেছে, সাইলেন্সার খুলে গেছে যে কারণে গাড়ি থামাই দিয়েছে। তো আমরা তো চিন্তা, বহুত টেনশন পড়েছে, ধরলে তো এবার তো শেষ, এমনি এখানে দিলাম টাকা, এখন তো টাকাও যাবো, মায়ের তো খাইতে ওইখানে নাকি টাকা দেখবো না, গেলে আগে মায়ের পরে টাকার হিসাব। তো বহুত চিন্তা আছে, তো আমাদেরকে নিয়ে গেল পুলিশের গাড়িতে উঠায়া নিয়ে গেল অনেক দূরে, জায়গার নাম ওইটার জায়গার নাম বলতে পারি না, ইস্পান একটা শহর আছে, এইটুকু খেয়াল আছে, সাইনবোর্ড দেখছিলাম, কারণ তখন তো পুলিশের গাড়িতে খোলা, ইস্পান ইস্পান শহর, ওইটার ভিতরে এক জেলখানায় নিয়ে গেল। নেওয়ার পর ওইখানে নিয়ে এখন ওইখানে গিয়ে পড়ছি আরেক বিপদে, ওই বেচারারা না বুঝে কোনো হিন্দি, না বুঝে ইংলিশ, বাংলা তো বোঝার প্রশ্ন না, তাদের ভাষা একটাই ফার্সি, ফার্সি ধরো আমরা কেউ জানি না। তো এরকম কিছু ওরাও বলে, ওদের তো আমরা বুঝি না, আমরা বলি আমাদের তো ওরা বুঝি না। তো এরকম এক পর্যায়ে কিছু, তাদের এক অফিসার আসছে, অফিসার আসতে আসার পর ওই অফিসার টুকটাক ইংলিশ বুঝে, তো তার সাথে ইংলিশে মানে যা বুঝাইতে পারছি, সেও যা বুঝছে আমরাও যা বুঝাইতে পারছি। তো এরকম ভাবে একটু বোঝানো হয়েছিল যে আমরা অনেক গরিব, আমরা তো টাকা পয়সা নাই, এই কারণে আমরা এইভাবে যাইতেছিলাম, আমরা তো যাবো গ্রিস, তোদের এখানে আমরা থাকবো না, অ্যাকচুয়ালি আমরা চলে যাবো সামনে, তোরা আমাদের সাইডা দে। ও কিছু বললো না, ওর মতো কি ওদের কাছে কি বললো ফার্সিতে, বলার পর ওরা কি করলো আমাদের নিয়ে গেল আরো ভিতরে ছোট্ট একটা রুমের মধ্যে, ওইখানে নেওয়ার পর তো খুব ভয় পেয়ে গেছি যে মনে আমাদের মাইটের মনে ওরাই মাইটের দিবে। তো ওইখানে বসেছিলাম কিছুক্ষণ, বসার পর কি করলো, আরেক পুলিশ আসলো, ওই অফিসারটা আর আরেকজন আসছে, আয়সা আমাদেরকে ডাক দিল হাতের ইশারায়, মুখের ভাষা তো ওদের বুঝতেছি না। উঠলাম, ওঠার পর গাড়িতে উঠাইলো, গাড়িতে উঠায়া এক পাহাড়ের ভিতরে, অনেক ভিতরে এক পাহাড়ের ভিতরে নিয়ে যখন নিয়ে যেতেছে, তখন মনে হচ্ছে আমরা শিওর যে আমাদেরকে এবার বর্ডার নিয়ে যেতেছে
পাকিস্তানি মাফিয়াদের কাছে তুলে
দিয়ে। হ্যাঁ শিওর। তখন তো কি করছে, এই পাহাড়ের মধ্যে এক জায়গায় পাহাড়ের মধ্যে একটা ছোট একটা ব্রিজের মতো আছে, ওই ব্রিজের ওখানে নিয়ে কি করছে আমাদের নামাই দিছে, নামাই দিয়ে কি বললো কিছু বুঝি না, শুধু যখন অফিসারটা আসলো, অফিসার এসে বলতেছে স্ট্রেট স্ট্রেট, মানে বলতেছে সোজা যাবি, কোনো পিছনে আসবি না, সোজা গেলে তেহরান, মানে যতটুকু বুঝছি আর কি, পিছনে আসলে এবার দলে কিন্তু তোর তো ছাড়াছাড়ি নেই। তা ঠিক আছে, আমরা ওইখানে এখন আমরা যাবো, আমরা তো চুপচাপ ওইখানে বসে আছি, এক ব্রিজের নিকে বসে আছি। তো ওইখানে কি করছে, আমরা দেখলাম এক বয়স্ক লোক যেতেছে ইরানি।
কজন ছিলেন তখন?
আমরা এগারো জন।
এগারো জন?
হ্যাঁ।
এর মধ্যে আপনি, আপনার পরিচিত, আপনি আপনার বন্ধু ইমরান?
বন্ধু ইমরান। আমরা এগারো জনের মধ্যে আমরা দুজনই,
বাকি নয় জন তো বাংলাদেশি নাকি?
হ্যাঁ নয় জন বাংলাদেশি, সবাই বাঙালি, বাইরের কোন লোক নাই।
আচ্ছা আচ্ছা।
তো ওইখানে আমরা বসে রয়েছি, তো দেখলাম এক ইরানি এক বৃদ্ধ যেতেছে, তো ওনারে দেখে ওনার সামনে গেলাম। এখন ওই বেচারা তো আমরা কিছু বুঝাইতে পারি না, উনি তো ফার্সি ছাড়া কিছু জানে না, তো ইশারা ইঙ্গিতে বুঝলাম যে মোবাইলটা চাই আমরা। তো উনি ওনার মোবাইলটা দেওয়ার পর আমাদের কাছে রুবেলের নাম্বারটা, রুবেল আবার নাম্বার দিয়ে দিচ্ছে আমাদের সবার কাছে, কাগজে একটা করে, সবার কাছে একটা করে চিরকুট টাইপের এটার মধ্যে নাম্বার লেখা, ওই নাম্বার থেকে ইরানি ওই মোবাইল দেওয়ার পর আমরা রুবেলকে ফোন দিলাম। রুবেলের ফোন দেওয়ার পর রুবেল বলতেছেন তোমরা কোথায় আছো? তা আমরা বলছি আমরা কি নাম জানি নাকি, আমরা কোথায় আছি? তো রুবেল কি করছে, বুড়ার কাছে দিচ্ছে, আমরা দিলাম ওই বয়স্ক লোকটার কাছে। দেওয়ার পর রুবেল সাথে কথা বলছে, ওই লোকটা বলছে আর কি কোন জায়গার কথা। পরে আমাদের কাছে আবার মোবাইল দিচ্ছে, দেওয়ার পর রুবেল বলছে আচ্ছা তোমরা এখানে বসো, আধা ঘন্টার মধ্যে গাড়ি আসতেছে। তো আমরা এখানে আধা ঘন্টা বসে রয়েছি, বসে থাকার পর ঠিকই ওর গাড়ি আসছে, আসার পর ওইখান থেকে তেহরান চলে গেলাম। তো এখানে আমরা আর কি বড় বাঁচা বেঁচে গেছি, আল্লাহ জানে যে কিভাবে আমরা বাঁচলাম ওইখানে। মানে ইরানের সোজা হিসেবে ইরানের পুলিশের কাছে ধরা পড়লেই পাকিস্তানের মাফিয়ার কাছে বিক্রি করে দিবে, কিন্তু এখানে আল্লাহর রহমতে আমরা বাঁচে গেছিলাম। তো যাই ওইখান থেকে আমরা তেহরান পৌঁছায় গেলাম। তেহরান পৌঁছানোর পর ওইখানে যে ইরানির কাছে আমাদের পাঠাইছে, ওইখানে ইরানি, ওইখানে বাঙালি না, ইরানি যার কাছে পাঠাইছে এর নাম হচ্ছে লেগিয়া সুলতান, ওনার কাছে পৌঁছাইলাম। পৌঁছানোর পর ওই রুমে যাওয়ার পর উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ ই করছে, খাওয়া দাওয়া বলেন সবকিছু, চাল আইনা দিছে, মুরগি যা যা লাগে যা তোমরা রান্না করে খাও
তেহরানে।
হ্যাঁ তেহরানে। উনি অনেক ভালো লোক ছিল, ইরানি যে লোকটা ছিল, তো উনি আমাদের খাওয়া দাওয়া করাইলো, আমরা 11 জনই ছিলাম, খাইলাম। খাওয়া দাওয়ার পর ওই দিন আর যাইনি, ওই দিন ওইখানে ছিলাম। পরের দিন বিকালবেলা আইসা যে এবার তোমাদের যাইতে হবে কই, সালামা নামের মানে ইরানের একটা বর্ডার টাইপের জায়গা আছে, সালামাবাই টাইপের একটা নাম হবে, যে ওইখানে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাইতে হলে তো যাইতে হবেই। তো আমরা রওনা দিলাম আবার আমাদের এই 11 জনকে, কি করছে তখন দুইটা গাড়িতে উঠাইছে, একটাতে 6 জন একটাতে 5 জন, দুইটা ট্যাক্সিতে করে আমাদের নিয়ে গেল একদম পাহাড়ের উপরে এক রুমের ভিতরে, পাথরের ঘর।
আচ্ছা
পাথরের ঘর, ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পর ওইখানে ঠান্ডা, সালমাস অনেক ঠান্ডা, বরফ মানে বরফ পরে। ইরানের এই পাশে দেখলাম আমরা পুরো মরুভূমি, আবার ওই মাথায় গেলাম মতো বরফ পরে এখানে, কিন্তু আমাদের তো শীতের কাপড় নাই, আমাদের তো কাপড় চোপড় সব রাখিয়া দিচ্ছে, যা পরা ছিলাম ওইটাই।
সালমাসের যে অবস্থান সেটা হচ্ছে ইরান এবং টার্কির বর্ডারে, বর্ডার এরিয়া সালমাস, এবং তার অন্যদিকে রয়েছে আর্মেনিয়া।
হ্যাঁ আর্মেনিয়া। তো ওইখানে প্রচন্ড ঠান্ডা, রাতের বেলায় ওইখানে থাকতে হবে, কিছু করার নেই, কোন চারপাশে শুধু পাথরের দেয়াল দেয়া আর এমনি নিচে মাটি।
আচ্ছা আচ্ছা।
এইখানে থাকতে হবে এই ঠান্ডার মধ্যে, মানে একজন কারেজন জড়ায় ধরে আমরা বসে রয়েছি রাতের বেলা, কিছু করার নেই। তো ঠান্ডার মধ্যে থাকলাম, থাকার পর সকালবেলা আমাদেরকে আইনা চা দিছে, শুধু চা আর ওই যে শুকনা রুটি, যে ওই টাইপের রুটি খাইলাম আমরা, ওই চা আর রুটি তখন খুব মজা লাগতেছে ক্ষুধা। তো খাওয়া দাওয়ার পর সারাদিন রয়েছি, সন্ধ্যার পর বলতেছি যে এখন তোদের তুরস্ক পাঠানো হবে। আচ্ছা ঠিক আছে, তুরস্ক পাঠাবে, ভালো হতো। রাতের বেলা আসতে 11টার দিকে, রুমে ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম রাতের 11টা বাজে তখন। তো রাতের 11টার সময় গাড়ি আসতে, আপনার পিক আপ গুলো আছে না, পিক আপ টাইপেরই, তো ওইটার মধ্যে আরো কয়েক রুমের থেকে লোক নিয়ে আসতো, ওইখানে এরকম কয়েক রুমের রুমের লোক রাখছে এরকম। আমরা টোটাল ছিলাম হইল 37 জন।
আচ্ছা,
ছোট্ট একটা পিক আপ, ওই পাজের, বাংলাদেশের পাজারো গুলো আছে না, পাজারের মতো, শুধু এটার চারপাশে হলো ঈদ বর্ডার দেওয়া, উপরে খোলা, ছোট্ট একটা পিক আপ, এটার মধ্যে আমরা উঠলাম 37 জন। তো 37 জন যে উঠলাম এই জায়গায়, আমাদের বাংলাদেশে তো দেখা যায় ভ্যানে করে ছাগল নেই, এইভাবে ছাগলও মনে এইভাবে নেয় না, মানে একজনের উপর আরেকজন যে যেভাবে পারছে সোয়ায় ওর রাখছে, যে ওট ওটায় উপর দিয়ে আবার ত্রিপল দিয়ে ঢাকা দিচ্ছে। তো ঢাকা দিচ্ছে, ভালো কথা। তো আমরা তো যাওয়া আরম্ভ করছি, তো ওইখান থেকে বেরোইছি, বেরোয় যাইতে হবে সালমাস পাহাড়, এই পাহাড় আমাদেরকে ডিঙাইতে হবে, পাহাড় ডিঙালি নাকি তুরস্ক, আমাদের যেটা বলছে ঠিক আছে। এখন গাড়ি উঠতেছে, আমরা তো চারপাশে দেখি না, চারপাশে তো টিনের বর্ডার দেওয়া, উপরে ত্রিপল দিয়ে ঢাকা, শুধু বুঝতেছি যে গাড়িটা খুব উপরের দিকে উঠতেছে, মানে আমরা যেখানে শুয়ে আছি, বসা তো আর না, বসাও না শোয়াও না, এরকম টাইপের বুঝতেছি যে এইভাবে খাড়া উঠতেছে। তো এরকম কিছুক্ষণ চলার পর, প্রায় ঘন্টা দেড়েক চলার পর গাড়ি থামাইছে এক জায়গাতে, যে অনেকে ওদের হয়তো প্রস্রাব করছে বা যারা ছিলাম আমাদেরও থামাইছে। থামানোর পর যখন নামছি, নামার পর অনেকে বলতেছে আমি আর যাবো না, আমি এখান থেকে পাহাড় থেকে লাভ দেয় না, এবার যাবো। আপনি বিশ্বাস করবেন না, যে পাহাড়টা ছিল, পাহাড় থেকে মনে হয় হাতে গোনা যদি মাপতে যায় 5-6 ইঞ্চি রোড থেকে নিচে, একদম পুরো গিরিখাত, কয়েক হাজার ফিট উপরে হবে পাহাড়টা, অনেক উঁচা পাহাড়, যে এই রাস্তা দিয়ে যেতে তার মধ্যে হেডলাইট নেই কিন্তু, কারণ এই পাহাড়ের রোড পুলিশ টুলিশ যদি ধরে, হেডলাইট ছাড়া এইভাবে পাহাড় দিয়ে যাইতেছে, যে এর চাইতে তো আমি নিজে পড়ে মরে আছি, গাড়ি থেকে পড়ার দরকার কি, যেভাবে যাইতেছে কিচ্ছু করার নেই, যাক যাইতে হবে। গেলাম, যাওয়ার পর পাহাড়ের কিছু উঁচু জায়গা এরকম ভাবে গেছি, যাওয়ার পর এখন পাহাড় থেকে নামাই দিছে, গাড়ি থেকে নামাই দিছে, গাড়ি থেকে নামাই দিছে। এবার কি হয়েছে, এবার তোমাদের হাইটা বাকিটা পার হইতে হবে। তো পাহাড় তো আর চড়ি নেই, কিন্তু ইরানের পাহাড়টা একদিক দিয়ে ভালো ছিল, ঘাস আছে, ওরকম পাথরের পাহাড় না, কিন্তু পাহাড় তো ভাই বিশাল পাহাড়, আমরা প্রায় একদিন লাগছে আমাদের এই পাহাড়টা পাড়ি দিতে। এই ধরেন রাতের বেলা 5-4টার দিকে হবে এরকম আমরা পাহাড়ের হাঁটা আরম্ভ করছি, সারাদিন হাঁটছি মনে হয় 12-11টার দিকে, তখন আর পারি না, তখন আমাদেরকে 1-1.5 ঘন্টার জন্য রেস্ট দিছে। ওই 1-1.5 ঘন্টা এক পাহাড়ের চিপার মধ্যে ঢুকে রাখছে, ওইখানে আমরা বসেছিলাম সবাই, খুব সম্ভবত। তো ওইখানে আমরা বসা ছিলাম, তো 1-1.5 ঘন্টা রেস্ট দেওয়ার পর আবার তো রাতের প্রায় একটা দেড়টা হবে আনুমানিক আর কি, আমরা তুর্কির কাছাকাছি চলে আসছি। এই সময় বলতেছি যে এবার তোরা তুর্কি এসে বসো, এবার এখান থেকে এবার নামতে হবে, শুধু এবার পাহাড় থেকে নাম। এখন ওঠার সময় তো উঠছি, যাই হোক, নামার সময় তো
বর্ডার এরিয়াটা আসলে সমতল না,
না সমতল না, সমতল জায়গা তো আছে বাট আমাদের তো ওরা চোরাই ভাবে নিতেছে,
রাইট?
তো যারা নাকি আপনার লিগেল ভাবে যাবে তারা যাবে সমতল ভাবে, আমরা তো লিগেল ভাবে যাইতেছি না। তো আমাদেরকে কি করছে, এরকম নিয়ে গেছে, তো পাহাড় থেকে নামতেছি নামতেছি, নামার সময় বহুতবার বহুজন গড়ায় পড়ে গেছি, কারণ নামার সময় তো অনেক ঢাল আর বরফও আছে ওইখানে।
এই যে হেঁটে হেঁটে পার হলেন, দূরত্ব কেমন হবে?
দূরত্বের হিসাব তো করতে পারবো না, একদিন পর্যন্ত বললাম না যে আমাদের
আনুমানিক কত কিলো এরকম পাড়ি দিয়েছেন আপনার মনে হয়?
আমাদের তো মনে হয় আনুমানিক 30-40 কিলো পাড়ি দিচ্ছি আমরা মিনিমাম।
আচ্ছা আচ্ছা,
আর সমতল জায়গা হইলে এক হিসাব, পাহাড় বায়ে পাড়ি দেওয়া বহুত টাফ।
জি জি,
আমরা টোটাল 24 ঘন্টা এক হিসাবে, একদিন পুরা একদিন এক রাত পাহাড়ের উপর দিয়ে। তো কিছু জায়গা আবার বরফও আছে, বরফ পরে ওইখানে প্রচুর ঠান্ডা, বরফের মধ্যে দেখা গেছে অনেক সময় হাঁটতে হাঁটতে কোমর পর্যন্ত টাই ভেঙে গেছে
বরফের মধ্যে।
হ্যাঁ,
পোশাক আশাক তো সেই
পোশাক তো ওইগুলাই,
সেগুলি তো শীতের জামা কাপড় তো সেই আগেই রেখে দিয়েছে।
হ্যাঁ, শীতের জামা কাপড় হ্যাঁ ওমানি যা ছিল বললাম না, শুধু এক কাপড়ে আমরা। তো আমরা আবার শীতের দিনে যারা যায় ওইটা কিন্তু আমরা যখন গেছি তখন হিসাবে গ্রীষ্মকাল, তারপরে এত ঠান্ডা, তবে শীতের দিনে যারা যায় তাদের নাকি একটা করে জ্যাকেট দিয়ে দেয় ওই তেহরান থেকে।
আচ্ছা আচ্ছা,
কিন্তু আমাদেরকে তো আর দেয়নি, আমাদের তো অত ঠান্ডা হিসাবে অত ঠান্ডা নেই, কিন্তু আমাদের কাছে তো প্রচুর ঠান্ডা আর বরফও পড়তেছে, এমনি পরে না জমে আছে আর কি। তো ওইখানে যাই হোক, আমরা পাহাড় থেকে নামছি, নামার পর আমরা ওইখানে এই ওয়ান শহর তুরস্ক আমরা অলরেডি পার হয়ে গেছি, পাওয়ার পর ওয়ান শহরে আপনার লোক আসছে বাঙালি দালাল, এরা ওই দালালের ই ও এসে কি করলো, ও এসে আমাদেরকে এরকম গাড়িতে উঠাইছে।
বর্ডারটা আসলে কেমন ছিল, মানে কোন বাউন্ডারি অথবা কোন তার কাটা তার এরকম কিছু?
এই দেয়াল করা ছিল কোমর সমান উঁচু, শুধু এই দেয়াল, এরকম কোন কাটাতার নেই। আমাদের যেমন ইন্ডিয়ার বর্ডার দেখা যায় কাটাতার দেওয়া, এরকম কোন কাটাতার নেই, শুধু দেয়াল করা, আমাদের কোমর সমান উচ্চতা হবে এইটুকু দেয়াল করা।
এবং কোন বর্ডার গার্ড
গার্ড যেগুলো আছে দূর থেকে আমরা দেখা যায় যে উপরে চেকপোস্ট বসানো বা ওই সার্চ লাইট মারতেছে, ওদের ই কি ওরা কিন্তু আপনার এই যে গার্ডরা গার্ডের সাথে ওদের কন্ট্যাক্ট থাকে যে আমার অমুক দিন এরকম লোক যাবে, ওই দিন কোন ই করবে না, কাছে দিয়ে যায় না একটু দূরে দিয়ে নেওয়া যায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
কিন্তু ওদের সাথে নাকি কন্ট্যাক্ট থাকে যেটা শুনছি আর কি। তো আমরা ঢুকছি তুরস্কের, ঢুকার পর ওইখান থেকে আমাদের ওয়ান শহরে, এই তুরস্কের প্রথম শহর মানে ইরান থেকে ঢুকার পর প্রথম শহর যেটা ওটার নাম হচ্ছে ওয়ান।
আচ্ছা,
ওয়ান শহরে গেলাম, আমাদের এরকম গাড়িতে করে নিয়ে গেছে, নেওয়ার পর ওইখানে যাওয়ার পরই এক তুর্কি আসলো, এসে আমাদেরকে রেজার আর একটা করে সাবান দিয়েছে গোসল করে সবাই শেভ কর, শেভ টেপ করছি, করার পর আমাদের ছবি উঠাইছে, ছবি উঠে আমাদেরকে একটা পাসপোর্ট বানাইলো, পাসপোর্ট বলতে জাস্ট একটা পেজের, এই ভিজিট ভিসায় গেলে যেরকম পেজ দেয় না ওইরকম এক মাসের মেয়াদ দেয়া ডুপ্লিকেট, আমাকে বানাই দিল আফগানি, আর আমার ফ্রেন্ড যে ওরে বানাই দিল, ওরে ইরানি বানাই দিছে, ওরে দিছিল ইরানেরই যারা ভিজিট ভিসায় আসছে। তো ওইখান থেকে আর কি আমাকে যাইতে হবে কই আঙ্কারাতে, তুর্কির মেইন শহর যেগুলো আঙ্কারা বা ইস্তাম্বুল, তখন এখন মনে হয় রাজধানী করছে আঙ্কারা, না এখন মনে হয় আঙ্কারা, আমরা যখন গেছি ভারতে তখন ছিল ইস্তাম্বুল।
আচ্ছা আচ্ছা,
তো আমাদের প্রথম আঙ্কারা, আঙ্কারা থেকে ইস্তাম্বুল যেতে হবে, তো বাসে যেতে হবে, তো বাসে যেতে হলে আপনার সেনাবাহিনী চেক করে, তো এই কারণে আর কি আমাদেরকে এই দিয়ে দিচ্ছে। তো আমরা ওইখান থেকে গেলাম,
আপনারা একেবারে টুরিস্ট মুড নিয়ে আপনারা গেছেন তাই তো?
মুড টুরিস্ট বাট পোশাক আশাক তো টুরিস্ট।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
কারণ পোশাক আশাক তো চেঞ্জ করার কোন ওয়ে নেই, এগুলা পয়লা যাইতেছে গাড়ি থেকে গন্ধ আসতেছে, ভেড়ার গন্ধ আসে। আমরা যে রুমটাতে ছিলাম ওই যে বললাম যে ইরানের পাহাড়ের নিচে, ওটা অ্যাকচুয়ালি ভেড়ার রুম, গায়ের থেকে আমাদের সবার ভেড়ার গন্ধ আসতেছে এরকম।
ডিয়ার লিসনার, শাকিল যখন এই ঘটনাটি বলছে সে হাসি মুখে ঘটনাটি বলছে, কিন্তু আমি আমি বুঝতে পারছি, আমরা নিশ্চয়ই যারা এই মুহূর্তে শুনছি তারা নিশ্চয়ই বুঝতে পারছি যে যখন এই ঘটনাটি ছিল, এই ঘটনাটি ঘটেছিল, তখন শাকিলের অবস্থা কি ছিল, তারপরে সে আজকে হাসি মুখে এটা বলছে, কজ সে ফিরে এসে আজকে আমাদের সঙ্গে শেয়ার করছে। হ্যাঁ শাকিল, তারপর
তো ওইখান থেকে বাসে উঠাই দিল আমাদের, বাসে ওঠানোর পর আমরা ওয়ান শরীর যাই নামলাম। তো ওইখানে প্রায় 8-10 ঘন্টার জার্নি ছিল, ওয়ান শর নামার পর ওইখানে ছিলাম আমরা 3-4 দিনের মতো ছিলাম, ওইখান থেকে আবার আমাদেরকে আরেক বাসে করে ইস্তাম্বুল পাঠাই দিল।
আচ্ছা,
ইস্তাম্বুল যাওয়ার পর এইবার পাঠাইলো আমাদেরকে এখানেও খুলনার এক দালালের কাছে, ফরহাদ নাম, এই দালালের রুমে যাওয়ার পর ও আমি কিন্তু ইরান থাকতে দালালের রুমে যখন 2,50,000 পেড করলাম তখন ওকে বারবার জিজ্ঞেস করছি ভাই আর কি টাকা দেওয়া লাগবে, যদি লাগে আগেই বলেন আমি টাকা আগে রেডি করে রাখি, কারণ আপনাদের দেখলাম যে সিচুয়েশন কি।
সে রুবেলকে জানায়,
হ্যাঁ রুবেলকে বলতেছে যদি টাকা দেওয়া লাগে আগেই বলেন তাহলে আমি বাসা জানা রাখি যে আমি চাই না যে ভাই পরবর্তীকে সমস্যা প্রবলেমে পড়তে। ও বলতেছে না ভাই আর কোনো টাকা লাগবো না যাও তোমরা। কিন্তু যখন নাকি গিয়ে আমরা ওই দালালের রুমে ঢুকলাম ফরাদের রুমে, ফরাদের রুমে ঢুকার পর দেখি আমাদের আগেই আরো লোক ছিল প্রায় 20-25 জনের মতো, আর আমরাও ঢুকলাম। ঢুকছি, ঢুকার পরে মানে জামা কাপড় জুতাটা খুইলা মোজা বললো মোজা ফালাই দাও, এক মোজা পর এতদিন ওগুলো ফালাই দাও, দিলাম ফালাই দিলাম ওইগুলা, জুতা রাখতে দিল। রাখার পর মানে ঘরে ঢুকার পরে মোবাইল ধরাই দিল যার যার হাতে, না বাড়িতে কথা বলো। তা বাড়িতে কথা বললাম, এতদিন তো আম্মুর সাথে যোগাযোগ নেই, ফোন দেওয়ার পর আম্মু কান্নাকাটি, যাক আম্মুর সাথে কথা বললাম। কথা টথা বলার পর আম্মু কি বললো যে এখন কি অবস্থা, আমি বললাম ভালো আছি, অনেক ভালো আছি। তো তখন ফরাদ আর কিছু বলে নাই, তো আম্মুর
সাথে থাকতো কি ওই এরিয়াতেই,
হ্যাঁ ও তুরস্কেই থাকে,
তুরস্কের ওই এরিয়াতে
ইস্তাম্বুলে,
ইস্তাম্বুলে। ওকে,
তো ওইখানে আর কিছু বলে নাই, যাক আমরা গোসল টোসল করলাম। তো বললাম যে ভাই আমাদের তো অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার দেন। তো ও দিচ্ছিল আমাদেরকে মোটামুটি তখন ভালো খাবার এনে দিল, রুটি এনে দিছে, মানে আমাদের কাছে তখন ওইটা অনেক ভালো রুটি, আর হলো গিয়া এক ধরনের কি সবজি টাইপের ওইগুলো দিল। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করার পর এবার ভাই টাকা দাও। ভাই কিসের টাকা, আমি তো ভাই রুবেলটা জিজ্ঞেস করেছিলাম, রুবেল তো বললো কোনো টাকা দেওয়া লাগবে না, না এখন 3,500,000 টাকা দাও। তখন তো মাথায় বাস কি ব্যাপার, এখন বলে 3,500,000 করে, আগে জিজ্ঞেস করলাম মানে আমাদের বলছে টোটাল টাকাই লাগবে 3,00,000, তাও পৌঁছাই দিবা। তা আমরা চিন্তা করছি না আগেই হয়তো বা দেওয়া লাগবে, এটা শুধু এমনি বলছে যে 3,00,000 তো আমার আগে ম্যানেজ করা,
এটা প্রিপারেশন ছিল আপনাদের মধ্যে।
হ্যাঁ প্রিপারেশন ছিল যে 3,00,000 তো বাসা আগেই বলছে, 3,00,000 টাকা রেডি রেখো।
আচ্ছা,
কারণ আমি আমাদের চিন্তা যে পৌঁছানোর পর হয়তো বা টাকা নিয়েই নিবে, পথে যে নিবে এই ধরনের কোন ই ছিল না আমাদের, কিন্তু আমরা শিওর ছিলাম যে পৌঁছানোর পর বলে টাকা দেওয়া। এবার তো ওর রুমে যখন গেলাম ও বলতেছে এবার বাড়িতে ফোন দাও 3,50,000 করে টাকা দিতে হইব। তবে বললাম যে ভাই এটা তো 3,50,000 করে কিভাবে দেবো, আমাদের তো আমি তুরস্কে যখন ইরান যখন ছিলাম রুবেলটা বললাম, রুবেল বললো টাকা লাগবে না, রুবেল হিসাব বাদ দাও, রুবেলের হিসাব রুবেল ইরান পর্যন্তই শেষ, এখন বাকিটা আমার হিসাব। আমরা বললাম যে ঠিক আছে একটু গ্রিসে ফোন দিন ফারুককে, ফারুকের সাথে একটু কথা বলি। তো ফারুককে ফোন দিচ্ছে, ফারুককে ফোন দেওয়ার পর ফারুকের সাথে কথা বলছে, ভাই আপনারা তো তখন বলছিলেন যে এরকম টাকা লাগবে 3,00,000, এখন ইরান যখন ছিলাম ইরানে 2,50,000 টাকা দিলাম, দেওয়ার পর আপনারাও জিজ্ঞেস করছি রুবেলরও জিজ্ঞেস করছি, আপনারা বলছেন আর টাকা দেওয়া লাগবো না, আর 50,000 যেটা আছে সেটা আপনার ইরান গ্রিস পৌঁছালে নিবেন। এখন বলতেছেন, আমি তখন আপনার বারবার রিকোয়েস্ট করলাম, কয়েত কথা কইস না তোরা, যেমনে যা কইতেছে যে জায়গায় যত চাইবে অত দিয়া দে, যদি বাঁচতে চাস দিয়া দে, আর যদি বাঁচতে না মন চায় তাহলে দিস না, যা। এটা বলে ফোন কাইটা দিল। এখন কি করার, এখন তো ফোন কাইটা দিছে, এখন তো ওরা ফোন দিলে ফোন রিসিভ, ওরা ফোন দেয়ও না, যে বলে যা বলার তো বইলে দিছে, আমার তোর সাথে কি কথা বলবো। তো আমাদের সাথে তখন ওই নবাবগঞ্জের দুইটা হিন্দু ভাই গেছিল।
আচ্ছা,
তো ওরা তো পুরো কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে ভাই আমি তো এত টাকা দিতে পারবো না। তো আমি আর ইমরান তো মানে বলতেছি যে ভাই আমাদের কিছুদিন সময় দেওয়া লাগবে, 3,50,000 টাকা আপনি চাইছেন আমাদের, তাকে তো জিজ্ঞেস করছে, তাকে তো কিছু বলে নেই যে আমাদের 2-3 দিন সময় দেওয়া লাগবে, না কোনো সময় চলবো না, মানে বইলেই মায়ের কোনো কথা নেই, বইলেই মায়ের কি করবো।
ফরাদ,
হ্যাঁ ফরাদ,
ওর সঙ্গে অন্য লোকজন ছিল,
হ্যাঁ ওর সাথে আরো ওর রুমেই থাকতো, ওরা তিনজন ছিল, চিড়িয়াঙ্গার একটা ছেলে ছিল সবুজ, আর আরেকটা যেন কোন জায়গা ছিল, মানে টোটাল ব্রাহ্মণবাড়িয়ার একজন ছিল, টোটাল তিনজন থাকতো ওর রুমে।
আচ্ছা,
মানলো
সবাই তো একই সিন্ডিকেটের,
হ্যাঁ ওরা একই সিন্ডিকেটের,
সেই ফারুক সিন্ডিকেটেরই,
হ্যাঁ অ্যাকচুয়ালি মূলত ফারুক যে ওরা হচ্ছে গিয়া ওদেরকে শুধু লোক ওঠায় দেয়, ফারুক কিন্তু এখানে নেওয়ার কিছুই না, ও শুধু এই যে ওদেরকে লোক একটা ধরাই দিল, রুবেল বলেন আর এই যে ফরহাদ বলেন, ওরা হচ্ছে মেন একই সিন্ডিকেট, আর ওই ফারুক যে ও শুধু কি লোকগুলো ওঠায় দেয়, ও কিন্তু পথের কিছু জানে না, ও কিন্তু গেছে আমাদের মতোই।
আচ্ছা আচ্ছা,
আমাদের মতোই যায়, এখন ও এগুলা করে, ও টাকা উঠাই যাবে, আমি তো সেটা বলবো পরবর্তীতে, আমি পৌঁছানোর পর আমি সেটা বলবো অবশ্যই।
জি অবশ্যই।
তো ফরাদের এরকম কিছু মারতে দিছে, আর ওই যে হিন্দু দুই ভাই যে ওদেরকে চরম মারা মারছে, ওরা বলতেছে যে আমার বাড়িতে কিছু নেই, পারবো না, এটা না সেটা না, অনেক মারছে, দুই ভাই ছিল খালা তো চাস্তো ভাই মারছে। তো আমাদের ই করছে, তো করার পর দেখলাম যে চিন্তা করে দেখলাম যে কিছু বলার নেই, বাড়িতে ফোন দিলাম, ও মারামারির পরে ফরাদের অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই কিছু টাকা কম রাখেন। তো তখন সে আমার বললো কি ঠিক আছে তুমি তোমরা 50,000 করে কম দিও, 3,00,000 করে দিও। আচ্ছা ঠিক আছে, যাক খান।
রুবেলকে কত দেওয়া লেগেছিল?
রুবেলকে 2,50,000।
2,50,000,
হ্যাঁ। ফরতকেও কিন্তু টাকা দেওয়া লাগবে একই সিস্টেমে, সেটা জিজ্ঞেস করি, সে একই সিস্টেমে এসে পরিবহন,
এসে পরিবহন বাংলাদেশ থেকে টাকাটা নিবে।
হ্যাঁ, বাংলাদেশ থেকে, ওরা কোনো ব্যাংকে নিবে না, ওদেরকে সব এসে পরিবহনে আর সব ক্যাশ টাকা দিতে হবে, কোনো ব্যাংক চলবে না।
তুরস্কের ইস্তানবুলে এই ঘটনাটি ঘটছে, এই নেগোসিয়েশন, সবকিছু টাকাটা বাংলাদেশ থেকে পেড করতে হবে, বাংলাদেশ থেকে টাকাটা গ্রহণ করবে।
জি
কি আজব,
আর সেও একজন বাঙালি,
সেও একজন বাঙালি।
তো যাই হোক, আমরা ওদের কাছে সময় চাইলাম, তো 3 দিন সময় দিয়েছে, যে ঠিক আছে 3 দিনের মধ্যে দিবি। তো বাড়িতে আবার ফোন দিতে দিল, ও আবার একদিকটা ভালো ছিল, মানে যথেষ্ট পরিমাণ ফোন করতে দিত, তার ফোন দিতে ছিল তো ফোন দে
ফরহাদ,
হ্যাঁ ফরহাদ, রুবেল তো ফোনও দিতে দিত না, ও আবার ফোন দিতে দিত। যাক ফোন করে বললাম, তো বলার পর আম্মুরে বললাম যে 3 দিন টাইম দিছে, 3 দিনের মধ্যে টাকা দিতে হবে। তো আম্মু কতক্ষণ কান্নাকাটি করে কি বলবে, আর বলে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। পরে যাই হোক, আম্মু আপুদের কাছ থেকে পরবর্তী যেটা শুনছি আর কি, গ্রিস যাওয়ার পরে আপুদের কাছ থেকে ম্যানেজ ট্যানেজ করে,
অনেক কষ্ট করে যেভাবে তিনি ম্যানেজ করেছেন, কিছুদিন আগে হয়তো বা এক সপ্তাহ হয়নি,
না এক সপ্তাহ না, 8-10 দিন আগে,
8-10 দিন আগেই বাসা থেকে প্রায় 2,50,000 টাকা দেওয়া হয়েছে, এবং তারপরে 8-10 দিনের মধ্যে, এর মধ্যে কি বাসায় জানিয়েছেন যে আমি এরকম এরকম বিপদের মধ্যে আছি? 2,50,000 টাকা যখন দিয়েছেন তখন তো সেটা জাস্ট গ্রিস যাওয়ার পেমেন্ট হিসেবে বাসা থেকে নিয়ে দিয়েছেন, তখন পর্যন্ত বাসার লোকজন যারা সবাই তো জানেন যে না মোটামুটি ভালো আছেন।
আমি টোটাল, আমি যাওয়া পর্যন্ত আমি কখনোই বলি না যে আমি কিভাবে যাইতেছি, আমি কতটুকু কষ্ট করেছি আমি কোনটাই বলিনি।
এই যে 3,00,000 টাকার জন্য যে আপনি ফোন দিলেন ফরহাদের আন্ডারে যখন ছিলেন, তখন কি জানিয়েছেন যে কি অবস্থার মধ্যে?
না আমি তাও বলিনি, শুধু এইটুকু বলছি যে টাকা না দিলে মারি।
আচ্ছা আচ্ছা,
শুধু এইটুকু বলছি টাকা না দিলে মারে, কিন্তু আমাকে কি করছে আমি কি বুঝতেছি আমি এগুলো কিছুই বলিনি।
এখন কোথায় আছি এটা তো বলেছেন?
হ্যাঁ, এখন কোথায় আছি সেটা বলছি, যে আমি তুরস্কে আছি, কোথায় আছি, মানে যখনই ফোন দিতে তো সেটা জানাইতাম যে কোথায় আছি। আমি চিন্তা করতাম যে আমি ফোন দিলে শুধু আমি যদি বলি এগুলো শুধু শুধু আরেকটা টেনশন, কিভাবে যাইতেছি এটা বলতেছি না, আমি শুধু মাঝে মাঝে ফোন দিতে পারি। আমি এর মধ্যে মানে প্রায় 1 মাস লাগছে আমার যাইতে, আমি টোটাল ফোন দিতে পারছি 4-5 বার, ফোনই তো দেওয়া যায় না। আর টাকা পয়সা দেওয়া হয়েছে ওকে, দেওয়ার পর আচ্ছা ঠিক আছে তোমাদের তো টাকা দেওয়া শেষ, এবার তোমাদেরকে পাঠাবো কই গ্রিস, কিভাবে আচ্ছা ঠিক আছে যেভাবে এটা উনি পাঠাবে। তো আমাদেরকে একদিন সন্ধ্যার পরে, ও আমি আবার টাকা নেওয়াছিলাম এখান থেকে, আমি আম্মুকে বললাম কি যে আম্মু তুমি 12,000 টাকা বেশি দিয়ে দেবে, ওর সাথে আগে কথা হয়েছে যে 12,000 টাকা দিলেও আমার 100 ইউরো দিবে।
100 ইউরো দিবে?
হ্যাঁ,
মানে ইউরোপের যখন ঢুকবেন আপনি।
হ্যাঁ, তো আমি চিন্তা 7-8 ইউরো নিয়ে যাই। তো আম্মুকে বলছি, বলার পর আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তোকে আমি 12,000 না, আমি 20,000 টাকা দিতেছি, তুই কিছু কিনানিস লাগে। তো আমিও চিন্তা করলাম যে জুতা গুলো নষ্ট হয়ে গেছে, কারণ 1 মাসে জুতা পরা, তার জন্য জুতা কিনে নেবো, 20,000 টাকা এক্সট্রা দেওয়া হয়েছে। ওরে দেওয়ার পর আমার দেওয়ার কথা হইলো গিয়ে 200 ইউরো, বলছে আচ্ছা ঠিক আছে তুমি কম দিও, 20,000 টাকা পাঠা দিতে বললো, আমি তোমার 200 ইউরো দিয়া দিব না। ও আমার ধরাই দিল 70 ইউরো, দিল না টাকা। আচ্ছা যাক 70 ইউরো দিচ্ছে, কিচ্ছু করার নাই,
ফরহাদ,
হ্যাঁ ফরহাদ, আর ওর থেকে দিছে 70 ইউরো, এটা সবাইকে দেয়, মানে ওর রুম থেকে যখন বের হয়ে যাবে তখন 70 ইউরো করে সবাই দেয়। কেন, গ্রিসের যে বর্ডার থেকে অ্যাথেন্স যেতে হলে ট্রেন ভাড়া,
আচ্ছা
ওই হিসেবে 70 ইউরো দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আমাদেরকে দিছে, দেওয়ার পর গাড়িতে উঠলাম, ওঠার পর নিয়ে গেছে, নেওয়ার পর এক জঙ্গলে গেছি, জঙ্গলে যাওয়ার পরই আমরা আমাদের এখান থেকে গেছি, আমরা 7 জন ছিলাম, আরেক রুম থেকে আসতো, ওখানে আর্মেনিয়ার লোক আসছে, তারপর আফগানি ছিল, ফিলিস্তিনি ছিল, এভাবে মিলে টোটাল 22 জনের মতো ছিলাম আমরা। জঙ্গলের এক জায়গা নিয়ে বসাইলো যে এবার তোমাদেরকে বর্ডার পার করে গ্রিস ঢুকে দেওয়া। আচ্ছা ঠিক আছে,
তুরস্ক এবং গ্রিসের বর্ডার এরিয়াতে আপনারা?
হ্যাঁ,
আচ্ছা,
ইস্তাম্বুল থেকে নিয়ে গেছে আর কি। তো বসে আছে জঙ্গলে, তো গাড়ি একটা আসছে, গাড়ি আসার পর বলতেছে যে এখানে তো সবাই একসাথে নেওয়া যাবে না, 11 জন নিবো, পরের ট্রিপে 11 জন নিবো। আচ্ছা, তো 10 জন ঢুকার পর একজন নিবে কি, একটু ছোটখাটো লোক লাগবে। তো এখানে বাঙালি আছি, আমি, ইমরান আর 2টা ছেলে ছিল বরিশালের, এই 4 জন, আর বাকি উল্লেখ আর্মেনিয়ার, আর্মেনিয়ার ফিলিস্তিনি। তো ইমরান একটু ছোটখাটো, আমি বললাম ঠিক আছে ইমরান, আমরা সবাই বললাম ইমরান চলে যাও, দেখ আমরা তো পরের গাড়িতে আসতেছি। ইমরানকে উঠায় দেওয়া হয়েছে, উঠায় দেওয়ার পর ইমরান তো চলে গেছে, চলে যাওয়ার পর পরের গাড়ি আসছে যে আমরা যাবো, ও এসে বলছে আমরা তোরা যাইতে পারবি না। কেন, বর্ডারে যে অফিসারের সাথে কথা ছিল, ও বলছে আজকের লোক পাঠাইতে পারবো না, আজকে সমস্যা হয়ে গেছে। তা আমরা তো এখানে বসে রয়েছি বোকার মতো, কিচ্ছু করার নাই, ইমরান তো চলে গেছে। তো আমরা এখানে বসে আছি, আমাদের তো রাতের বেলা কোনো খাবার নাই, কিচ্ছু নাই, আর যে কি মশা জঙ্গলের ভিতরে, প্রচুর মশা, বড় বড় মশা, মানে আমরা যখন গ্রিস ঢুকছি আমাদের পুরা শরীর মুখ সব এরকম ফুলা ছিল, পুরা বডি মশার কামড়ে। ওই জঙ্গলে রয়েছি, সারা রাত রইলাম জঙ্গলে, সারাদিন জঙ্গলে, পরদিন রাতের বেলা লোক আসছে ওদের, আমরা কিন্তু একা একাই, আমাদের সাথে কেউ নাই, ওরা তো চলে গেছে, ওরা তো কি আরামে রয়েছে, আমরা তো জঙ্গলের মধ্যে সারাদিন রয়েছি, সারা রাত রয়েছি, রাতের বেলা মানে গভীর রাতে রুটি নিয়ে আসছে, শশা টমেটো নিয়ে আসছে কিছু।
আচ্ছা কারা নিয়ে আসলো এটা?
ওই যে ওই তুরস্কের লোক কিছু, ওইখানে আর কোনো পাকিস্তানি বা কেউ নেই, ওইগুলো সব তুর্কিরাই নিয়ে আসছে। আমাদেরকে বললো যে এইগুলো তোরা খা, তা আমাদের কাছে আমরা ওইগুলো খাইলাম। খাওয়াটার পরে ও বলতেছে যে আজকে তোদেরকে পাঠায় দিব, তো পাঠাবে কেমনে? ওরা বলতেছে কি যাইতে হবে কি ওইখানে, আবার দুইটা খাল আছে নাকি সাদা, ওইখানে দুইটা খাল আছে, ওই খাল নাকি পানি দিতে হবে। তো আমি ওরা বলতেছি কি যে খাল যে পানি দিব, আমি তো সাঁতার জানি না। কয় না তোদের তো খাল পাড়ি দিবি, কোনো সমস্যা নেই, সাঁতার জানা লাগবে না, তোদের নৌকায় পাড়ি দিবি। আচ্ছা ঠিক আছে, তো খালের ওইখানে ওই বাঙালি বা পাকিস্তানি যারা আছে ওরা বলে সাদা খাল আর পচা খাল, একটা পানি একটু পরিষ্কার, একটা পানি খুব নোংরা, কিন্তু দুইটার মধ্যে প্রচন্ড পরিমাণে স্রোত, পানি বেশি না, পানি ধরেন কোমর পানির চেয়ে একটু বেশি, কিন্তু ওইখানে প্রচন্ড।
সেই জায়গাটির নাম কি আপনার মনে আছে?
জায়গাটার নাম আমি বললাম না, ওই মানে আমরা জানতাম সাদা খাল পচা খাল।
আচ্ছা আচ্ছা,
নেটে নাকি আপনার সার্চ দিলে, আপনার সাদা খাল দিয়ে সার্চ দিলে নাকি পাওয়া যাবে, যেটা শুনছি, আমি সঠিক বলতে পারি না, আমি কখনো ট্রাই করি নাই। তো যাই হোক, আমরা ওইখানে গাড়িতে উঠাইছে, উঠাই যখন খালের পানি নিয়ে গেছে, নেওয়ার পর তো দেখি পানি যে নামতেছে প্রচন্ড পরিমাণ, স্রোত যে বলছে সেটাই। তো বোটে উঠাইছে, বোট হয়ে যে রাবারের টিউব বোট গুলো আছে না নৌকা, এই টিউবের মধ্যে একটার মধ্যে তো এমনিতে নর্মালি চারজন পাঁচজন ছয়জন উঠা যায়, আমাদের তো পনেরো জন উঠাই দিছে একটার মধ্যে। তো পনেরো জন উঠাই দিছে, পনেরো জন চাইতেছি, অর্ধেক যাওয়ার পরে ও মাঝখানে আবার দড়ি দেওয়া আছে যে দড়ি ধরে যাবি।
আচ্ছা,
তো কিছু দূর যাওয়ার পরেই মানে চিল্লা চিল্লিতে বোট গেছে উল্টায়, উল্টা যাওয়ার পর আমি তো জানি না সাঁতার। পরে যাই হোক, আমরা ওই ই ধরে রেখা দড়ি ধরে ছিলাম, আর যারা সাঁতার জানতো ওইখান থেকে, আবার তুরস্কের একটা লোক ছিল, ও লাভ দিয়ে নেমে গেছে, নাইমে ওরা মিলে আমাদেরকে যাই ওই পারে উঠাইছে। ওঠানোর পরে আপনার ধরা ওইখানে আপনার বর্ডার গার্ড যারা আছে ওদের কাছে ধরা দিতে হয়, কারণ বর্ডার গার্ডের কাছে যদি ধরা না দেন তাহলে আপনার আবার গ্রিসের শহরে ঢুকতে পারবেন না। বর্ডার গার্ডের কাছে ধরা দিলেই ওইখান থেকে দেখা গেছে কি আপনাকে একটা স্টে পেপার দেয়, দুই মাস তিন মাস বা এক মাস স্টে পেপার দিলে, তারপর ওই পেপার ছাড়া ওরা আপনার আপনার কোন টিকিট দিবে না, কিছু দিবে না।
আচ্ছা,
তো যাই হোক, বর্ডার গার্ডের কাছে আমরা ধরা দিলাম। ধরা দেওয়ার পর ওই সময়টাতে আবার তুরস্কের গ্রিসের নির্বাচন শেষ হয়েছে মাত্র, আপনার আমরা ঢুকলাম জুলাইয়ের দশ আট তারিখ বা সাত তারিখের দিকে,
2012,
হ্যাঁ 2012 জুলাইয়ের সাত আট তারিখের দিকে ঢুকলাম। ওই সময় কিছুদিন আগে নির্বাচন শেষ হয়েছে, ওইখানে নিয়ম হলো দেখা গেছে কি যে ধরে নিয়ে গেছে, নিয়ে থানার থেকে বড় জোর চব্বিশ ঘন্টার মধ্যে কাগজে ছেড়ে দেয়। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা নির্বাচন শেষ হওয়ার পরে গেছি, তখন ওদের কোন ডিসিশন হয় নাই, আমাদেরকে টোটাল রাখলো কয়েকদিন, আমরা ছিলাম আট দিন ওইখানে।
আচ্ছা,
আট দিন ছিলাম, তো আট দিন থাকার পর ওরা আমাদেরকে কি ওই আট দিন ওইখানে ছিলাম, আট দিনের পরে আমাদেরকে কাগজ দিয়ে ছেড়ে দিল, এক মাসের করে হিস্ট্রি দিছে। তো হিস্ট্রি নিয়ে আমরা গেলাম, গিয়ে আমরা অ্যাথেন্স, ওই অ্যাথেন্স এর টিকিট কাটলাম, টিকিট কেটে আমরা অ্যাথেন্স পৌঁছেছি। এখন পৌঁছানোর পর যখন আমরা ওই ক্যাম্প থেকে ছাড়া পাইলাম, ছাড়া পাওয়ার পর আমি ফারুককে ফোন করছিলাম যে ভাই আমার তো ওইখানে কেউ নাই, আমি তো আমি ওনার আগেই বলছি যে ভাই আমার কিন্তু কেউ নাই, আপনি যাই করেন, টাকা মানে টাকা পয়সা সব দেওয়ার পর আমি ওর এই কথাটা বলছি যে ওইখানে কেউ নাই, আপনি আমার শুধু রিসিপ্টটা করেন, যে কোথায় যাবো কি করবো আমি কিন্তু কিছু বুঝতেছি না, আপনি শুধু রিসিপ্টটা করেন। ও বলছে ভাই কোনো সমস্যা না, তুমি বাইরে এসো তো সমস্যা কি, তুমি আসো, তুমি এত আমি রিসিভ করবো। ট্রেন থেকে নামছি, নামার পরে ফোন দেওয়া, তো ফোন রিসিভ করে না, অনেকক্ষণ ফোন দিতে দিতে ফোন আর রিসিভ করে না। তো রিসিভ না করার পর কি করবো আমরা, আমরা ওই দিন একদিনে 80 জন না 85 জন ছাড়া পাইছিলাম ক্যাম্প থেকে, 85 জন লোক ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে প্রতিটা লোক চলে গেছে, অনলি আমরা দুইটা লোক বসে আছি, দুইটা লোক বসে আছিলাম, আমি আমার যাওয়ার কেউ নাই, আর ওর একজন আছে, ওরে নিতে আসবে, নারায়ণগঞ্জের একটা ছেলে ছিল, ওরে নিতে আসবে, ওরে তো আমি বসে আছি, আমার মানে খুব খারাপ লাগতেছে কি করব।
অবশেষে আপনি গ্রিসে পৌঁছে গেলেন,
গ্রিসে পৌঁছে গেছি তো
এথেন্সে এখন,
না হ্যাঁ এথেন্সে পৌঁছে গেছি,
এথেন্সে স্টেশনে আপনি বসে আছেন। এত কিছুর পরে আপনি গ্রিসে পৌঁছালেন, কিন্তু আপনাকে নেবার মতো কেউ নেই,
নেবার মতো কেউ নেই,
এবং ওখানে কোথায় যাবেন কি করবেন কিছুই জানেন না,
কিছুই জানি না।
আচ্ছা, ইমরানের কি খবর, তার কি কোনো
খবর? ও ইমরান তো আমার আগে চলে আসছে, হ্যাঁ
হ্যাঁ,
তো ইমরান তো ঢুকে গেছে, ইমরানের সাথে আমার কোনো তখন কন্ট্যাক্ট হইতে পারতেছে না, কারণ ইমরান আমার কাছে ওর মোবাইল নাম্বার নাই, আমাদের মোবাইল তাকিয়ে রেখেছে নাম্বার পাবো কোথেকা। আমাদের ওইখানে ওই ইমরান যে ওর এক ফুয়াদো ভাই ছিল, জাস্ট ওনার একটা নাম্বার আছে আমার কাছে, তো ওনাকে যে সকালবেলা ফোন দিচ্ছে উনি আর ফোন রিসিভ করতে পারেন, ওনার কাজ করে, হয়তো বা ঘুমাছিল, উনি আর ফোন রিসিভ করেন, দালাল তো ফোন রিসিভ করলই না। তো ওইখানে আমি প্রায় দুই ঘন্টার উপরে আমি স্টেশন থেকে বের হয়ে একটা পার্কে বসেছিলাম। থাকার পর মাদারীপুরের একটা ছেলে রাসেল নাম, ও ভাই আমার বিদেশ লাইফে যদি হেল্প করতে যথেষ্ট পরিমাণে হেল্প করছে আমি এটুকু বলতে হবে। ও দেখে আমার দেখে বুঝতেছে, কারণ আমাদের বেশভূষাই তো অন্যরকম, এতদিন ধরে এক কাপড় পরা। আসতে আসে বলতেছে, কি ব্যাপার ভাই আপনি এখানে বসে আছেন? আমি বললাম যে ভাই এরকম এরকম আসছি, কিন্তু আমার তো এখন যাওয়ার কোনো জায়গা নেই। ও মানবতা দেখে বলল, ঠিক আছে চলেন আপনি আমার বাসায় চলেন। ও আমাকে নিয়ে গেছে, নিয়ে কাপড় চোপড় চেঞ্জ করাইছে, সবকিছু খাওয়া দাওয়া করার পর মোবাইল দিছে, আমার সাথে কথা বললাম। বলার পর আমি বললাম কি ভাই, ওই আমি যে বললাম যে ইমরানের ফুয়াদ ভাই ছিল, ওনার নাম্বারে ফোন দিলাম। তো তখন হাসান ভাই রিসিভ করছে, রিসিভ করার পর হাসান ভাইয়ের সাথে কথা বললাম। তো কথা বলার পর হাসান ভাই আমার সাথে পরবর্তীতে এসে দেখা করছে। তো এখন আম্মুরে বললাম যে আম্মু এরকম এরকম, তো আম্মু তো বল এখন কি করবো, ওইখানে তো আমার কেউ নাই।
জি
তো চুপচাপ ওইখানে কয়দিন থাকবো আমি ওনার বাসায়, ওনার আমি চিনি না জানি না কিচ্ছু না। তো হাসান ভাই আসছে, হাসান ভাই আসা দেখা করছি বিকালবেলা। হাসান ভাই বললো তাহলে চলো আমার বাসায়। আমি বললাম উনি বলতেছে যে আমি তোমার কালকে এসে নিয়ে যাবো সন্ধ্যার সময়, ওনারা বলে দিন কাজ আছে যে কালকে আমি ছুটি নিয়ে আমি তোমার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তো আম্মুর সাথে কথা
বলছি তো এর আগে হাসান ভাইয়ের কাছে
না, ইমরান যায় ইমরান আবার হাসান ভাইয়ের সাথে তখনও যোগাযোগ হয়নি।
আচ্ছা আচ্ছা
আমি বলতেছি ওটা। তো আম্মুকে তো জানাইছিলাম, তো আমাদের বাসায় এক ভাড়াটিয়া ছিল, ওনার এক চাচা ছিল গ্রিসে, এই ওনার সাথে ওনার নাম্বার দিছে আম্মু। দেওয়ার পর ওনার সাথে কথা হইলা, যাই হোক এক রুমে উঠলাম, এক মেসে আর কি। ওইখানে আবার আমাদের বাংলাদেশের মতো মেস সিস্টেম আছে, এই মেসও চলে আবার বাঙালিরা, ওইখানে ব্যবসায়ীদের।
আচ্ছা
এক মেসে উঠলাম, মেসে ওঠার পর ওইখানে ছিলাম তিন চার মাসের কোনো কাজ তো নাই। ও এর মধ্যে আবার হাসান ভাইয়ের সাথে যোগাযোগ হইলো, হাসান ভাই তার সাথে দেখা করছে কয়েকবার। তো ইমরানের কথা জিজ্ঞেস করলাম, ইমরানের সাথে আপনার প্রায় আমি ঢুকার প্রায় আট দশ দিন পরে ইমরানের সাথে যোগাযোগ হয়েছে, ও ওইখানে গিয়ে ওর এক আত্মীয়র সাথে দেখা হয়েছে, ওনার ওইখানে ছিল। তো ওইখানে ও তো আছে ওইখানে, তো আমার তো এখানে কোনো গ্রিসে যাওয়ার পর মানে এত কষ্ট করে যে গেলাম, গ্রিসে যাওয়ার পর মনটা একদম পুরোপুরি ভেঙে গেল, গ্রিসে কোনো কাজ নেই। আমি চার মাস টোটাল চার মাস প্রথম চার মাস আমি বাড়ির থেকে টাকা নিয়ে নিয়ে চলছি, থাকা খাওয়ার কোনো ই নেই, কোনো কাজ নেই, কি করব। এই যে আমরা বাইরে যাই এখানে আইসা, বাইরের থেকে আইসা এখানে সবাই খুব একটা ভাবনি যে বাইরে খুব ভালো ভালো কাজ করে এসছি, কিন্তু আমি তো দেখছি ওইখানে গিয়ে আপনার এই গ্রিস যাওয়ার পর এখানে কাজ করতে হলে কি করা লাগবে, ওই ফুল বিক্রি করতে হবে, পানি বিক্রি করতে হবে, মানে রাস্তায় দ্বারা হকারি সোজা হিসাব, এই কাজ ছাড়া কোনো কাজ নেই। তো আমি চার মাস যাওয়ার পর দেখতেছি এরকম তো আর কিছু করা যায় না। তো চার মাস করার পর, চার মাস বসে থাকার পর আমি ওনার কাছ থেকে ওই আমার যে মেস মালিক ছিল, আমি যে মেসে ছিলাম আলমগীর ভাই, ওনার সাথে আমি একটু উনি আমাকে বুদ্ধি শিখিয়ে দিল যে তোমরা সিগারেটের ব্যবসা করো।
আচ্ছা
তো আমি কিছুদিন করলাম, করার পর এরকম মানে মাস দেড় যাওয়ার পর একদিন হঠাৎ পুলিশ এসে ধরে নিয়ে গেছে।
মাস দুয়েক আপনি সিগারেটের ব্যবসা শুরু করলেন?
হ্যাঁ।
থাকতেন হাসান ভাইয়ের ওখানে?
না আমি মেসে ছিলাম।
ওই যে মেসে থাকতেন?
হ্যাঁ এথেন্সেই ছিলাম, ওমনিয়া যে জায়গাটাতে ছিলাম, জায়গার নাম হচ্ছে ওমনিয়া।
এবং সেখানে সব বাঙালি ভাইরাই ছিল?
হ্যাঁ সব বাঙালি আছে, পাকিস্তানি আছে, ওখানে বিভিন্ন ধরনের লোক আছে।
ওকে আমরা আপনার গল্প শুনছিলাম, এই মুহূর্তে একটু ছোট একটু বিরতিতে যাব, বিরতি বলতে এমন এই মুহূর্তে আমরা একজনের সঙ্গে কথা বলবো, শাকিল রয়েছেন আমাদের সঙ্গে, শাকিলের বোন এই মুহূর্তে আমাদের সঙ্গে, পলি আপু।
জি
হ্যালো আপু, কেমন আছেন? সালাম আলাইকুম। আপু আমার নাম জুয়েল, আমি ঢাকায় ফোন থেকে ফোন করেছি। আজকে আমার স্টুডিওতে আপনার খুব আদরের একমাত্র ভাই শাকিল আমাদের সঙ্গে। শাকিলের কাছ থেকে আমরা শুনছিলাম যে শাকিল শাকিলের যে গ্রিসে যাওয়ার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন, কিভাবে সে গেল, কিভাবে কত কি ফেস করে সে গেল, এবং দুবাই থেকে প্রথমে গেল ওমান, ওমান থেকে ইরান, ইরান থেকে টার্কি, তারপরে গ্রিস, আমরা এতদূর শুনেছি। তো আপু আপনারা যখন, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে যখন ও বাসায় জানালো যে সে দেশে বাইরে যেতে চায়, তখন আপনারা আসলে কি বলেছিলেন, বাধা দিয়েছিলেন নাকি উৎসাহিত করেছিলেন? যখন প্রথম সে বলল যে দুবাই যেতে চায়,
প্রথমে যখন আমাদের জানলেন যে দুবাই যেতে চায়, আমরা তখনই ওকে বাধা দিয়েছিলাম।
জি
আমাদের ইচ্ছা ছিল যে ও লেখাপড়াটা কমপ্লিট করুক এবং ও আমাদের একমাত্র ভাই, আমাদের কাছেই থাকুক। তো খুব বায়না করলো, তখন শেষ পর্যন্ত আম্মা রাজি হলো যে আচ্ছা ঠিক আছে যাক। গেল, ওখানে যাওয়ার পর যখন ওইখানে কাজের সুযোগ সুবিধা হলো না, তখন ও আমাদেরকে জানালো গ্রিসে যাওয়ার জন্য। জানানোর পরে আমরা অনেক নিষেধ করেছি, কিন্তু তারপরেও ও শেষে আমাদেরকে না জানিয়ে মানে নিজে নিজে এভাবে ঠিকঠাক করে একদম রওনা দেওয়ার আগ মুহূর্তে আমাদের জানালো যে ও গ্রীষ্মে রওনা দিচ্ছে। পরে রওনা দিচ্ছে, এর মধ্যে তো অনেক বাধা বিপদ জানিয়েছে আপনাদের।
জি আমরা শুনেছি, আপনারা তো ওই সময় এগুলি জানতে পারেননি, আপনারা পরে শুনেছেন। তো যখন সে দেশে বাইরে থেকে মানে এই যে আমি জানি যে একটা সময় সে ফিরে আসবার মতো হয়ে গিয়েছিল, ইনফ্যাক্ট টিকেটও কনফার্ম ছিল, জাস্ট প্লেনে উঠবার কিছুক্ষণ কয়েকটি ঘন্টা আগে সে ডিসিশন নেয় যে সে না দেশে ফিরে যাবে না, সে গ্রিস যাবে। তখনও নিশ্চয়ই আপনারা অনেক বুঝিয়েছিলেন, তারপরও শাকিল কথা না শুনে এবং সে তার মতো করে চিন্তা করেই সে গ্রিসে যাবার সিদ্ধান্ত নেয়। তো আপনাদের ওই সময় নিশ্চয়ই খুব অসহায় লাগছিল, বিকজ সে দেশের বাইরে, সে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে সে অবৈধ উপায়ে গ্রিসে যাবার চিন্তা করছে, তাই তো আপু?
জি আমরা বুঝতে পারছিলাম, কিন্তু ও তো তখন রওনা দিয়ে দিয়েছে, ও মানে রওনা দেওয়ার কিছু আগ মুহূর্তে বললো যে মানে আমি এখন রওনা দিব,
তোমরা দোয়া করো এই টাইপের।
হ্যাঁ হ্যাঁ, ওই মুহূর্তে আমাদের আর কিছু করার ছিল না, আর যোগাযোগ করার তো ব্যবস্থা সেভাবে ছিলই না, বুঝতেই পারছেন।
জি, এবং আমরা জেনেছি যে ওমানে যাবার আগেই তাদের মোবাইল ফোন, জামা কাপড়, লাগেজ সবকিছু রেখে দেওয়া হয়।
তারপরে আমাদের সঙ্গে ও আর কোন যোগাযোগ করতে পারেনি, মানে এমন একটা সিচুয়েশন ছিল, ও আমাদের জানিয়েছে যে আমি সময় সময় মতো আপনাদেরকে খবর দিব, আমাদের তো আর কিছু করার ছিল না।
জি, ওই কয়টা দিন আপনাদের আসলে কেমন গেছে, যদি একটু ওই সময়কার ঘটনাগুলি একটু শেয়ার করতেন, পরিবারের অবস্থাটা আসলে কেমন ছিল আপনাদের, কজ আপনারা এক প্রকার অসহায় ছিলেন ওই সময়টাতে।
তা তো অবশ্যই, বুঝতেই পারেন ও আমাদের একমাত্র ভাই, আমরা চারটা বোন, ও আমাদের একমাত্র ভাই, বাবা মারও একমাত্র ছেলে। আমার আম্মা তো দিন রাত কান্নাকাটি করতে ঘুমায় নাই, খায় নাই, আম্মা খুব অসুস্থ হয়ে গেছিল, মানে আমরা এত অসহায় ছিলাম, আমরা কোনো খোঁজ খবর নিতেও পারি নাই, কাউকে বলতেও পারি নাই সেভাবে, আর কোনো খবরও পাই নাই, খুব কষ্ট কেটেছে সেই দিন।
জি আমরা সেটা বুঝতে পারছি আপু। এই যে সে যখন ওমানে গিয়ে টাকা না, সে যখন ইরানে গিয়ে টাকা চাইলো বাসায় ফোন করে, যে আপনারা তো জানতেন যে টাকা দেয়া লাগবে, শাকিল আমাদেরকে জানিয়েছে যে কন্ট্রাক্টটা ছিল এমন যে গ্রিসে যাবার পর কাজ করে টাকা দিতে হবে, আগে অ্যাডভান্স কোনো টাকাই দেয়া লাগবে না। তো সে তো ইরান থেকেই বাসা থেকে 2,50,000 টাকা চেয়ে পাঠালো, সেই সময়কার ঘটনা যদি একটু বলতেন, সেদিন আপনি কখন জেনেছেন, আপনাকে জানানো হয়েছিল কিনা?
হ্যাঁ, যখন নাকি ওইখান থেকে খবরটা দিল, তখনই মা আমাদের সব বোনদেরকে জানিয়েছে, কারণ ওই মুহূর্তে তো বুঝতেই পারছেন টাকা তো ওইভাবে থাকে না ঘরে।
জি,
তো সবাইকে জানানোর পর আম্মা বিভিন্ন ভাবে ছুটাছুটি করলো, যেখান থেকে যেভাবে পারলো কিছু কিছু করে অনেকজনের কাছ থেকে মানে ভাগে ভাগে টাকাটা জোগাড় করলো।
জি, আপু তখন তো আপনারা নিশ্চয়ই এটা আন্দাজ করতে পারেননি যে সে কিভাবে রয়েছে এবং কি অবস্থায় টাকাটি চাচ্ছে?
না, তখন আমরা ঠিক বুঝতে পারি নাই, কারণ ও আমাদেরকে বলছে যে না আমি ভালো আছি কিন্তু টাকাটা দিতে হবে। পরে ও আম্মাকে একটা ফোন নাম্বার দিচ্ছে, ওই লোকের ফোন নাম্বার বলছে তুমি ওর সাথে কথা বলো। পরে মা কথা বলছে, মানে মার সাথে খুব ভালো ব্যবহার করছে, খুব ভালো করে কথাবার্তা বলছে, বলার পর তারপর মা বলছে যে আচ্ছা ঠিক আছে, ও যখন রওনা দিয়েই দিল মানে আপনারা ওকে দেখবেন। তখন আম্মাকে বললো যে আপনি চিন্তা করবেন না, মানে ওখানে পৌঁছায় দিয়ে আমরা একদম থাকা খাওয়া কাজ সব ব্যবস্থা করে তারপর দিব।
তখনও তো আপনারা জানতেও পারেননি যে সেই লোকটা যে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, সেই লোকটা এক প্রকার শাকিলকে জিম্মি করে টাকাটা নিয়েছে, এবং তখনও তো আপনারা কিছুই আন্দাজ করতে পারেননি।
আন্দাজ করব কিভাবে, ওনারা তো মানে শাকিল তো আমাদের কিছু বলেই নাই, একদিকে শাকিল কথা বললো এরা খুব ভালো লোক, মানে টাকাটা দিতে হবে, গেলে পরে আম্মা আবার ডিটেলস জিজ্ঞেস করলো যে ও তো এইভাবে গেল, তো ওইখানে গিয়ে ও কাউকেই চিনে না, আমাদের কেউ নাই, ও কোথায় উঠবে, বলে কি যে আপা আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলেরা যাওয়ার পর পর কাজে আর কোন মানে সমস্যা হয় না, গেলে আমরাই মানে আমাদের লোকই ওইখানে থাকে, ওরাই ওদেরকে দেখবে, কাজ দিয়ে দিকে সবকিছু করবে। আমরা তো সেভাবেই বিশ্বাস করছি যে হ্যাঁ ওটাই হয়তো সত্যি।
প্রথমবার টাকা 2,50,000 পাঠাবার পর ঠিক 8-10 দিন পরে আবারও শাকিল ফোন দেয় বাসায় 3,00,000 টাকার জন্য। সো তখন আসলে ব্যাপারটা কি কেমন ছিল আপনাদের জন্য? তখন কি কোনো প্রকার সন্দেহ হয়েছিল যে কিছুদিন আগে 2,50,000 টাকা পাঠানো হয়েছে, তারপরও কেন এখন আবারও 3,00,000 টাকার জন্য শাকিল ফোন দিয়েছে?
ওই টাকাটা ও যখন চাইল তখনও মানে আমরা ওইভাবে বুঝতে পারি নাই যে ও এতটা বিপদের মুখে আসছে। মানে টাকাটা জোগাড় করতে আম্মা খুব কষ্ট হয়েছে, আমাদের মানে প্রচুর এটার জন্য আমাদেরকে। তারপরে তো বিভিন্ন ভাবে আরো ছেলেরা আসছে যে ওর সাথে গেছে, ওদের যে আত্মীয় স্বজন মানে সবার মধ্যে যোগাযোগ হয়ে গেছে, মানে সবাই তো টাকাটা পাঠাবে। এখন মানে কি যে একটা সিচুয়েশন ছিল সেই মুহূর্তে আমাদের তো খুব কষ্ট হয়েছে। আরো কেউ কেউ আছে মানে ওদের কষ্টটা শুনে মানে এতটা কষ্ট পাইছি আমরা যে ওরা কিভাবে টাকাগুলো জোগাড় করছে, এবং ওই মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে টাকাটা পাঠানো, মানে এটা এখন আর ওইভাবে বর্ণনাই করতে পারবো না যে কতটা কঠিন ছিল সেই দিন, খুব কষ্টের ছিল।
আপু আমি সামি বলছিলাম যে আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে টাকাটা নাকি সিলেটে দেয়া হতো সম্ভবত, তো টাকাটা আপনারা আসলে কিভাবে দিতেন যখন টাকাটা পাস করতেন? এস এ পরিবহনের কথা বলা হতো, তো একটু সেই দিনের স্মৃতি কি একটু মনে আছে কিনা?
ওই তো এস এ পরিবহনের একটা মানে একটা নাম্বার দিত, বলতো যে এখানে পাঠিয়ে দিবেন, তো আম্মা গিয়ে ওইখানে ওই নাম্বারে দিয়ে দিত টাকাটা জমা দিয়ে দিলে ওইভাবে চলে যেত। ওটা বলতো যে ওনার ওই ভদ্রলোকের যে ওয়াইফ আছে বা মানে ছেলের কথা বললো ওইভাবে, মানে কিভাবে যেন আম্মা নিজে করতো তো ব্যাপারটা, ওইভাবেই আর কি টাকাটা দিলে পরে ওনাদের নামে যেত।
আচ্ছা, তো কখনো কি এরকম খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন যে যারা টাকাটা নিচ্ছে তারা আসলে কে বাংলাদেশের, তাদের খোঁজ নেওয়ার কি চেষ্টা করেছেন কখনো?
না ভাই, আমরা আসলে ওইভাবে মানে ভাবি নাই, আমরা বিশ্বাসই করতে পারি না যে ও এতটা বিপদের মুখে। আমরা তখনও ভাবছি যে হয়তো মানে ও রওনা দিয়েছে ঠিকই, এবার হয়তো ওখানে গিয়ে একটু ভালো থাকবে, ভালো কিছু করবে, মানে আমরা ওইভাবে আশায় ছিলাম, কিন্তু ও যে এতখানি বিপদে পড়ে আছে এটা আমরা ভাবতেই পারিনি।
আচ্ছা, বাসার লোককে আসলে দুশ্চিন্তায় না ফেলবার জন্যই শাকিল কিন্তু এগুলি আপনাদের কাছে গোপন করেছে?
হ্যাঁ হ্যাঁ, ও কখনো আমাদেরকে কিছু জানতে দেয়নি।
আচ্ছা, আরেকটা বিষয় যে শাকিল যেমনটা বলছিলেন যে আপনার সঙ্গে সবচেয়ে বেশি শেয়ার করতেন আপনার সঙ্গে যে ওনার যে কোনো সমস্যাগুলো বাসায় হয়তো বা তেমনটা না জানালেও আপনাকে কিন্তু তেমনটা জানাতেন বিস্তারিতভাবে, এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে নিতেন, বা যখন নাকি আপনি জানছেন যে শাকিল খুবই বিপদে আছে কিন্তু বাসায় ব্যাপারটা শেয়ার করা যাচ্ছে না, তখন নিজের কাছে আসলে কেমন লাগতো?
ওকে তো বলতেই পারবো না, ও যখন প্রথম দুবাইতে গেল, যাওয়ার পর সপ্তাহে কাজ করার পর যখন নাকি ও সেই কাজটা করতে পারছিল না, ও আমাকে যেদিন মেসেজ দিল, মেসেজ পেয়ে তো মানে আমি এতটা কান্না করছি, আমি তখন তো মাকে বলতেই পারবো না, কারণ মা ওকে পাঠিয়ে দিয়ে এমনিতেই দিন রাত কান্না করছিল, খাওয়া ঘুম সবকিছু মা চলে গেছিল। তো এরপর যদি এই কথাটা মাকে আমি জানাই তাহলে তো আর কথাই নেই, তখন আমি ওই মুহূর্তে ওই লোকটাকে ফোন দিলাম মানে যার মাধ্যমে ও গেছিল। ওনাকে ফোন দেওয়ার পর ওনাকে আমি বললাম যে এরকম এরকম, আপনি তো তখন অফিসিয়াল কাজ দিবেন বলে নিলেন, এখন তো এইভাবে কষ্ট দিচ্ছেন, ওর পক্ষে তো সম্ভব না, ও কোনোদিন ভালো করে এক গ্লাস পানি ভরে খায় না, ও কিভাবে এইসব কাজ করবে। লোকটা বলছে সান্ত্বনা দিল যে আপা এখন হঠাৎ করে তো মানে এই হয়ে গেছে, আচ্ছা আমি আজকেই শাকিল ভাইয়াকে চেঞ্জ করে দিব কাজে। এখন আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ভালোই হয়। বলার পর উনি ই করলো, তারপরে পরদিন আমি আবার ওকে ফোন করলাম যে কি রে কি ব্যাপার, মানে তখন এমন একটা অবস্থা ছিল আমি সকাল বিকাল ওকে ফোন করতাম, দেশের বাইরে যে তারপর আমি সকাল বিকাল ফোন করতাম, আমি তো আম্মাকে কিচ্ছু জানাইনি। তো এইভাবে এক সপ্তাহ যাওয়ার পর পরে বললো যে আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনার ভাই একে জিজ্ঞেস করে না। এখন ওকে জিজ্ঞেস করছি, ও বললো যে মানে ও খুব রাগারাগি করছে যে মানে এতটা কষ্টের কাজ ওর পক্ষে করা সম্ভব হচ্ছিল না। হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে মানে কি লাভ, ওই ধরনেরই কাজ, মানে আর কিছু বলার নেই। এখন লাস্ট মুহূর্তে উনি দুই তিন দিন ভালোই কথা বললো, শেষে গিয়ে বলে যে কোনো কাজ যদি উনি করতে না পারে তাহলে আমি কি করবো। মানে এরপর ওনার কথাবার্তা অন্যরকম, এরপর থেকে আর ফোন টোন দিলে আমরা মানে ফোন দিলে উনি ফোন ধরেন।
কিছুতেই
বিশ্বাস করছিল না। আম্মা মানে যতই কান্নাকাটি করে যতই ওদের বলে, ওরা শুধু সবসময় বলে যে না মানে এইরকম লুকি নাও, আপনার ছেলেই আসলে কাজ টাজ করতে পারে না তো এর জন্য এরকম কথা বলে।
আচ্ছা, মানে আপনাদের কিছুটা ভুল ভুল বোঝানোর একটা চেষ্টা করছিল।
হ্যাঁ, উল্টা আর শাকিলের সম্বন্ধে নানান কথা বলতো। পরে যখন মানে যেই ফ্রেন্ডের মাধ্যমে গেল লোকটা যে শ্যালক হয়, ওই ছেলে আর আরেকটা মানে আমাদের এলাকারই আরেকটা ছেলে, এই দুইজন আবার গেল কয়েক মাস পর। তো যাওয়ার পর ওরা তখন বিশ্বাসই করছিল না, এরপর যখন ওরা গেল তখন ওরাও যে দেখলো যে ঠিক একই অবস্থা।
আচ্ছা,
মানে শাকিলের অবস্থা তবুও ভালো, ওদেরটা আরো খারাপ।
আচ্ছা,
এতটা খারাপ থাকা সম্ভব হচ্ছিল না। তখন সবাই বিশ্বাস করলো যে না লোকটা আসলে ফ্রড, এরপর বিশ্বাস করতে হবে।
আচ্ছা আপু, শাকিল আপনার ঠিক কত বছরের ছোট?
শাকিল আমার অনেক ছোট।
আচ্ছা,
আমার পরে এক বোন, তারপরেও।
আচ্ছা, তো খুবই আদরের আপনার ভাই এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং এই এই প্ল্যাটফর্মে বর্তমানে আমাদের সঙ্গে আছেন ঢাকা এফএম 90.4 এ। সরাসরি যদি কিছু বলতে চান, আপনি অন এয়ারে আছেন এই মুহূর্তে, হয়তো বা অনেক কথাই আপনাদের মাঝখানে থাকে যে কথাগুলো হয়তো বা আপনি বলেননি, শাকিল এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। শাকিল।
হ্যাঁ ভাইয়া।
হ্যালো।
তুমি আমাদের খুব আদরের, আমাদের একমাত্র ভাই, আমরা চাই তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক কষ্ট করেছো তুমি, আমরা চাই তুমি ভবিষ্যতে অনেক ভালো হও, অনেক ভালো থাকো, মা বাবাকে সুখী করো, তুমি জীবনে বড় হও, এটাই।
জি আপু, আমিও তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে আব্বু আম্মুকে সবাইকে, আমার কষ্টগুলোর কষ্ট দিয়েছি, ভুল করেছি সবকিছুই, আমার ভুলগুলোর ক্ষমা করে দিও।
আপু আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, আর বাংলাদেশে আর কোন শাকিল যেন এভাবে এত বিপদের মধ্যে না পড়ে সেই বিষয়ে আপনি তো দোয়া করবেন। আর যারা এরকম পরিকল্পনা করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
আমি বলবো কোন সন্তান যেন আর কোন ভাই যেন কোন দিন তার মা বাবা ভাই বোন কে ছেড়ে আর দূরে চলে না যায়, কোনো দিন যেন ওদের মতো খারাপ লোকের হাতে আর না পড়ে, এটাই আমি চাই।
ওকে আপু, আপনাকে অনেক
ধন্যবাদ, আমার ভাইয়ের মতো কষ্ট যেন আর কোনো ভাই না করে।
জি আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
হ্যাঁ ধন্যবাদ।
কথা ছিল শাকিলের মেজ বোনের সঙ্গে, মেজ আপু পলি আপুর সঙ্গে। একটা ব্যাপার খুবই অবাক লেগেছে আমার, এটাই হচ্ছে আমাদের সেই স্নেহময়ী বোন, এটাই আমাদের বাঙালি নারী। তিনি একই সঙ্গে শাকিলের কথা না, ওই সময় যারা অন্যান্যরা ছিল তাদের কথাও চিন্তা করেছেন যে আমাদের টাকা দিতে এতটা কষ্ট হচ্ছে, ওদের কি অবস্থা। শাকিল, আমরা বড় বোধহয় গল্পে ফিরে যেতে পারি। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ। চলছে অন্ধকারের গল্প, আজকে আমাদের সঙ্গে শাকিল, যে দুবাই থেকে পরিকল্পনা করেছে গ্রিসে যাবার জন্য, অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে ফাইনালি গ্রিসে পৌঁছেছে শাকিল, এবং সেখানে সে আশানুরূপ কোনো কাজই পাচ্ছে না, কোন রকমে থাকছে এবং খুবই খারাপ অবস্থা। এমন একটা সময় সে গ্রিসে পৌঁছেছে যে সময় গ্রিসের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ইনফ্যাক্ট এখনো বোধহয় খুব একটা ভালো হয়নি, এবং সেই সময়ের আরো কিছু বছর আগে থেকে গ্রিসের অর্থনৈতিক অবস্থা খারাপ,
8-9 থেকে গ্রিসের অবস্থা অনেক খারাপ,
এবং এত এত বেকারের সংখ্যা
সেখানে এবং
প্রচুর বেকার ওইখানের যারা গ্রিক অরিজিনাল গ্রিক তারাই কাজ পায় না আর বাইরের লোকেরা কাজ করবে কোথেকে
এবং এমন একটা অবস্থার মধ্যে গিয়ে পড়েছে শাকিল শাকিল তারপর
তো যাই হোক আমি চেষ্টা করতেছিলাম যে হ্যাঁ দেখি কিছু করা যায় নাকি প্রথম মাস চারেক আমি বাড়ির থেকে টাকা নিয়ে চললাম চলার পরে দেখা গেল আমার যে আমি যে মেসে থাকতাম ওই মেস মালিক দেখা গেল কি ও বললো যে এরকম কিছু টুকটাক ব্যবসা করো কোনোদিন দেখা গেছে ফুল নিয়ে গেছি তো ফুল নিয়ে গেলে ফুলও বিক্রি হয় না তো উনি বললো কি ঠিক আছে তুমি এক কাজ করো সিগারেটের ব্যবসা করো তো আমি ওটা কিছুদিন করলাম তো
ডিয়ার লিসনার আমরা যে শাকিলের গল্প শুনছি যে গ্রিসে গিয়ে এত এত ঝুঁকি নিয়ে এত কিছুর পরে যে গ্রিসে গিয়ে ফুল বিক্রি করেছে শাকিল বিবিএ কমপ্লিট করা একটা স্টুডেন্ট ইউটা থেকে সে পড়ালেখা করেছে সো ভাগ্য এবং আমি বলবো দুর্ভাগ্য তাকে কোথায় নিয়ে পৌঁছেছে যাই হোক শাকিল সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম
তো সিগারেট বিক্রি করতাম এরকম তিন চার মাসের মতো ব্যবসা করলাম তো মোটামুটি আমি নিজের মতো চলতে পারতাম হয়তো বাড়িতে কিছু পাঠাতে পারি না কিন্তু নিজে থাকে খায় চলতে পারতাম আর বাড়ি থেকে ওই তিন চার মাসের টাকা নেওয়া লাগে প্রথম চার মাস নেওয়ার পর পরবর্তীতে নেওয়া লাগে নাই তো এরকম কিছুদিন করার পর চার মাসের মতো যাওয়ার পর হঠাৎ একদিন পুলিশ ধরলো আমাদের আমাদের রুমে এসে রেড দিল রুমের থেকে আমাদেরকে টোটাল আমরা রুমে ছিলাম দশ এগারো জন ছিলাম তো এর মধ্যে দুইজনের কাগজ ছিল ওদের দুজন ছাড়া আমাদের নয়জনকে নিয়ে চলে গেল এগুলো তো আমাদের চিন্তা হলো যে নিলে সমস্যা নেই কারণ এর আগে এরকম দুই তিনবার ধরছে ওই নিয়ে গেলে দেখা যাচ্ছে কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে একদিন রাখে বা এক ঘন্টা মানে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রেখে আবার এক মাসের কিস্তি দিয়ে ছেড়ে দেয় তো আমি চিন্তা করলাম এরকমই হবে তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর
আপনাদের কাছে বৈধ কাগজ বলতে সেটাই ওই যে
হ্যাঁ ওই যে স্টে পেপার দিয়ে দেয় এক মাসের মেয়াদ ওটা শেষ হয়ে গেলে দেখা গেছে আবার ধরলে আবার একটা এক মাসের স্টে দিয়ে দেয় কারণ ইউরোপের আইন হচ্ছে ইউরোপের ইউনিয়নের আইনটা হলো ওইখানে কেউ একবার ঢুকার পর এখানে জোরজবস্তি পাঠানোর কোন সিস্টেম নেই ওরা ডিপোর্ট করে না আর কি জোর করে
আচ্ছা আচ্ছা
যদি কেউ স্বেচ্ছা বলে চলে যাবে তাহলে সেক্ষেত্রে তারা ডিপোর্ট করে বাট জোর করে যে পাঠাতে ওইটার কোন সিস্টেম নেই
আচ্ছা
তো যাই হোক আমাদেরকে পুলিশ ধরলো ধরার পর আমাদেরকে নিয়ে গেল এক প্রথমে এক থানায় ছিলাম ওই থানার নাম ছিল গেলিফাদার ওই গেলিফাদাতে ছিলাম তিন দিন থাকার পর কি ব্যাপার আমাদের এখনো ছাড়ে না
গ্রিসের একটা থানা
হ্যাঁ এথেন্সেরই গেলিফাদার জায়গাটার নাম গেলিফাদা আলফা ওয়ানে ছিলাম আমরা তো ওইখানে তিন দিন পার হওয়ার পর দেখি কি ব্যাপার ছাড়ে না তো আমার সাথে তখন টাকা ছিল অল্প কিছু তো ওইখান থেকে কার্ড একটা কিনা বাড়িতে ফোন দিলাম যে আমার কোনো টেনশন করে না এরকম আমাদের তো ছেড়ে দেবে দু একদিনের মধ্যেই তো এর আগে তো এরকম নিচ্ছে আমাদের তো একদিনের বেশি রাখে না এবার কেন যেন চার পাঁচ দিন হয়ে গেল তিন দিনের ওয়ার হয়ে গেল এখনো ছাড়তেছে না ছাইড়া দিবে না তো ওইখান থেকে কি করলো চার দিন পাঁচ দিন পার হওয়ার পর পাঁচ দিন না সপ্তাহখানিক পর আমাদেরকে নিয়ে গেল এক ক্যাম্পে এথেন্সের থেকে একটু বাইরে মেনিতি জায়গাটার নাম ওইখানে নিয়ে গেল এক ক্যাম্পে তো ওইখানে যা দেখি বিশাল এক ক্যাম্প মানে কয়েকটা ভাগ করার পর আমরা যেটা ছিলাম আমরা ছিলাম ১৩ নম্বর ক্যাম্পে ওরকম ১৩টা ক্যাম্প আছে এক একটা ক্যাম্পের মধ্যে টোটাল রুম ছিল মানে এক একটা ক্যাম্পে দেখা গেছে ২০০ জন করে ছিল যে প্লাটুন গুলো ছিল ২০০ জনের করে
এই ক্যাম্পটা আসলে কিসের ক্যাম্প
এই ক্যাম্পটা হচ্ছে রিফিউজি ক্যাম্প
আচ্ছা আচ্ছা
আমরা তো রিফিউজি ওইখানে যারা কাগজপত্র না পেয়েছে তারা তো সবাই রিফিউজি রিফিউজি ক্যাম্প মানে ওদের তো এতদিন আইন ছিল যে ধরতো এক মাসের স্থিতি ছেড়ে দিত আর এখন মানে আমি যাওয়ার পর আমারই কপাল খারাপ তখন নতুন আইন করছে এখন আর ছাড়া ছাড়ি নেই মানে আমরা থাকার পর তিন চার মাস মানে প্রায় সাত আট মাস পরে এই নতুন আইন করলো যে এখন আর ছাড়বে না ধরে নিয়ে গেছে ওই ক্যাম্পে ছিলাম তো ক্যাম্পে নেওয়ার পর তো ক্যাম্পে দেখা গেছে যে এক রুমে চারজন করে থাকতাম রুমগুলো এমনি ভালো সবকিছু ভালো ছিল খাবারটা দিতেও পরিমাণে খুব কম এমনিতে কোনো সমস্যা ছিল না আমাদের কোনো কাজও করা হতো না প্লাস কিছুই না শুধু বন্দি আর কি
আচ্ছা
তো এখানে ছাড়ে না নতুন মানে দুদিন পর নতুন করে একটা করে আইন এসে পুলিশ তো আছে পুলিশ এসে জানায় তো লাস্ট শুনলাম যে দুই বছরের আইন আড়াই বছরের আগে ছাড়বে না আড়াই বছর পর তারপর কাগজ দিয়ে ছাড়বে তো আমি ওখানে ছিলাম প্রায় সাত আট মাস তো তখন আম্মুর সাথে রেগুলার যোগাযোগ হইতো
ওখানে কি আপনারা বন্দি থাকতেন
হ্যাঁ বন্দি
মানে ওই রুম থেকে বেরোনো যেত না
রুম থেকে বললাম না যে মানে একটা খোলা জায়গা বাউন্ডারি দেওয়া আছে কাঠাতারের বেড়া দেওয়া বাউন্ডারি দেওয়া যে বাইরে যাওয়া যাবে না ওইটুকুর ভিতরে আপনি ঘুরতে পারবেন
আচ্ছা
অসুনির্দিষ্ট সময় আছে যে সকালে একবার বেরোবেন বিকালে একবার তো পরবর্তীতে প্রথম দুই মাস এরকম ছিল পরবর্তীতে আমরা সবসময় বাইরে বের হতে পারতাম কিন্তু ওই বাউন্ডারির বাইরে না হ্যাঁ এক প্রকার জেলি জাস্ট ওটা জেলের বদলে রিফিউজি ক্যাম্প বলে আর কি এখানে তো ওরকম ছিলাম তো ওই সময়টা তো দেখা গেছে যে বাসাতে জাস্ট ফোন দিতে পারতাম কোনো কাজটা তো নাই তো বাড়িতে তো কিছু তো টাকা তো পাঠানোর প্রশ্ন নেই বরঞ্চ ওই সময়টা তো কিছু কিছু করে নেওয়া হইতো তো ওই টাকা নিতাম কি ওই টাকাও নিতাম, ওইখানে দেখা যাচ্ছে বাঙালি আছে, ওই বাঙালির বলতাম যে ঠিক আছে ভাই আপনি আমার এদিক দিয়ে ইউরো দেন, আমি আপনাকে ওইখানে বাংলাদেশে টাকা দিয়ে দিতেছি। এবারে ছিলাম তো প্রায় 8-9 মাস হওয়ার পর দেখা গেছে আম্মু সাথে কথাবার্তা হয়েছে, দেখ বাবা তুই তো গেছস, যাওয়ার হয়েছে, এখন তো আর ওইখানে কিছু করার নাই, কারণ 2.5 বছর থাকতে হবে, 2.5 বছর পর যে আমি গ্রিসের অবস্থা ভালো পাবো এরকম কোনো গ্যারান্টি নেই যে বের হওয়ার পর আমি একটা কাজ পাবো, ভালো কিছু করতে পারবো, কারণ গ্রিসে যারা পুরান লোক তারাই কাজ পায় না, আর আমরা তো নতুন। তো এরকম যখন নাকি 7-8 মাস হয়ে গেল তখন বাসার থেকে ওই বললো যে চলে আয়, তো সেজন্য দেখা গেছে যে বাসার থেকে কাগজপত্র পাঠানো হয়েছে, আমি ওইখানে রিপোর্ট সাইন করলাম, রিপোর্ট সাইন করার পর এই আপনার 2014 মার্চের 5 তারিখে আর কি দেশে চলে আসছি।
আচ্ছা,
ওইখানে ভাই মানে মানুষ খুব স্বপ্ন নিয়ে যায় গ্রিসে যে চিন্তা করে ইউরোপ, ইউরোপ আসতে আমি মনে হয় অনেক ভালো একটা দেশে আসলাম, ভালো কিছু করতে পারবো, আমার লাইফটা হয়তো সেটেল হয়ে যাবে, বাট যাওয়ার পরে মানুষ এতটাই আশাহত হয় যে ওইখানে কিছু করার থাকে না, এত টাকা খরচ করে যায় কিছু করতে পারে না, তারপরে থাকতে হয় কারণ এতগুলো টাকা খরচ করে গেছে, থাকবেই তো।
তাহলে ওমান থেকে দুবাই থেকে আপনি গেলেন 2011 জুনে 2012 জুনে, আর বাংলাদেশে ফেরত আসলেন?
বাংলাদেশে ফেরত আসলাম 2014 মার্চের 5 তারিখে।
ওকে, সব মিলিয়ে কতদিন লাগলো আপনার?
আমার গ্রিস পৌঁছাইতে লাগছে প্রায় মাসখানিক, আমি রওনা দিছিলাম জুনের 5 তারিখে, আর পৌঁছেছি জুলাইয়ের 3 তারিখ বা 4 তারিখ এরকম সময়, আর ওইখানে ছিলাম জুলাই থেকে হিসাব করলে 12 জুলাই, 1 বছর 1.5 বছরের মতো ছিলাম।
দেড় বছর
কিছু বেশি, তো এর মধ্যে আমার প্রায় 7-8 মাস চলে গেছে ক্যাম্পের ভিতরেই।
মানে ওখানে এক প্রকার সিকিউর ছিলেন আপনি, যে রিফিউজি ক্যাম্পে ছিলেন, এক প্রকার সিকিউর ছিলেন, ওখানে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন?
হ্যাঁ, সিকিউর ছিলাম, বাট ওইখানে তো কোনো আপনার ইনকাম ছিল না, আমি যে এত টাকা খরচ করে গেলাম, যে স্বপ্ন নিয়ে গেছিলাম তার তো কিছুই হয় নাই,
কষ্টে ছিলেন, বাট মানে
আমরা যে ফোন করতাম তাও কিন্তু চুরি করে করতে হতো, আমাদের মোবাইল তো আর ওইখানে তো মোবাইল এলাও ছিল না, ওই দেখা গেছে কারো লোক আসতে দেখা করতে ওখান থেকে একটা মোবাইল ঢুকে গেছে, ওই মোবাইলটা সবাই একটা মোবাইল দিয়ে চুরি চুরি করে সবাই ফোন করতে হত, এমনি সবকিছু ছিল, ফোন করার ব্যবস্থা ছিল না, এই একটা সমস্যা ছিল এখানেও।
জি, তো একেবারে শেষের দিকে আমরা অনেক ধন্যবাদ শাকিল আজকে আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং এই ঘটনাগুলি শেয়ার করবার জন্য, আশা করছি আপনার একটু হালকা লাগছে। বাসায় আসবার পরে সিচুয়েশন গুলি যদি একটু শেয়ার করতেন, দেশে ফিরবার পর বাড়িতে গেলেন প্রথম মাকে দেখা।
দেশে আসার পর প্রথম তো আম্মু, তারপর আমার দুলাভাই, আপুরা সবাই এয়ারপোর্টে গেছিল, বাট আমার আসতে আসতে খালি হাতে, আমি কিছুই আনতে পারি নাই, কারণ আমি তো আসছি এখান থেকে ক্যাম্প থেকে। তো আসার পর আমি অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার আগে বুঝতাম না যে বাবা মা কি জিনিস, বোনেরা কি জিনিস, ওরা একভাবে বলতো আমার ভাবে, আমি চলতাম ওদের ভাবে, মানে ওরা একদিক দিয়ে বলছে এক কান দিয়ে ঢুকেছি আর এক কান দিয়ে বের করে ফেলছি। তো যখন দেশে আসলাম বাবা, আমি যখন বাইরে ছিলাম তখনই বুঝতে পারছি যে বাবা মা কি জিনিস, বোনেরা কি জিনিস, আর যখন আসলাম, আসার পর মানে আমি আমাকে মনে হয় কাঁদতে কখনো দেখে নেই, ওই ফার্স্ট মনে আমি আমার বাবা মাকে জড়াই দিলাম, আপুদেরকে অনেক কান্নাকাটি হয়েছে অনেক, এটা মানে বলে বুঝাইতে পারবো না যে তখন যে আমার কি ফিলিংসটা ছিল, যে মনে হলো যে না আমি মনে সত্যি আমি আমার মায়ের কোলেই ফিরে আসলাম এত বছর পর, হয়তো সময়টা খুব দীর্ঘ ছিল না কিন্তু আমার কাছে সময়টা ছিল অনেক দীর্ঘ অনেক।
অন্যদের খবর কি? ইমরান
কাগজ বানানো হয়েছে ওর, ও কাগজ পাইছে, এখন কাজ করতেছে। আরেকজন ছিল যে টিটু ভাই, ও ওইখান থেকে ফ্রান্স চলে গেছে, আর বাকিদের কারোর সাথে অ্যাকচুয়ালি আমার কন্টাক্ট নাই।
জি, আজকে কি বলবেন? আমরা তো সবাই আপনার গল্প শুনলাম, সবশেষে কি বলবেন?
আমি বলতে চাই যে আমরা যে স্বপ্ন দেখি যে আমি বাইরে যাব, দেশের বাইরে যাব, দেশের বাইরে যে আমি এটা করবো ওইটা করবো, মানে বড় হবো। আমার কথা হলো দেশের বাইরে না, যে আমার আমার যতটুকু সামর্থ্য আছে আমি দেশের বাইরে যে শ্রমটা দিব ওই শ্রমটা দেশের বাইরে না, যে আমি দেশের শ্রমটা দিই, এতে আমরা বরঞ্চ বহুত ভালো থাকবো। আমি এখানে হয়তো বা ওইখানে গিয়ে আমি যে শ্রমটা দিব শ্রমটা দিয়ে হয়তো বা কিছু টাকা বেশি ইনকাম করতে পারবো, বাট যে শান্তিটা সেই শান্তিটা আমি কখনই পাওয়া সম্ভব না। এখানে কিছু টাকা কম ইনকাম করলো বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে থাকা যায়, তো আমি চাবো যে কেউ যাতে আর বিশেষ করে কেউ যাতে এরকম অবৈধ পথে পাড়ি দেওয়ার কোন চিন্তাও যাতে কেউ না করে, চাওয়া তো পরিষেবা, কেউ যাতে চিন্তাও না করে যে আমি অবৈধভাবে আমি বাইরে যাব এই জায়গায় যাবো, কেউ যাতে চিন্তাও না করে
অবৈধ কোনো কিছুই আসলে ভালো।
হ্যাঁ
অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন আমাদের সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি শাকিলের গল্প শুনে আপনি একটু হলেও সচেতন হবেন, যারা এই মুহূর্তে শুনছেন, যারা পরিকল্পনা করছেন যে সামনে দেশে বাইরে গিয়ে আপনারা কাজ করবেন, আপনারা বিভিন্ন দেশে যেতে চান, তারা অবশ্যই, আমরা চাই না কেউ যাওয়া বন্ধ করবেন, যাবেন তো অবশ্যই, যারা যেতে চান অবশ্যই খোঁজ খবর নিয়ে দালালের খপ্পরে না পড়ে বৈধ উপায়ে দেশের বাইরে যাবেন। সরকারের অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে, সেসব জায়গাতে খোঁজ খবর নিয়ে তারপরে যাবেন। আর যারা দুবাই রয়েছেন এই মুহূর্তে, দুবাই থেকে আমাদের সঙ্গে অনেকে থাকেন আমি জানি, তারা শুনছেন, তারা নিশ্চয়ই শাকিলের মতো করে ঝুঁকি নেবেন না যে দুবাই থেকে ওমান, ওমান থেকে ইরান, ইরান থেকে তারপরে তুরস্ক, তুরস্ক থেকে গ্রিস, এই রুটে গ্রিসে যাবেন। দয়া করে আজকে শাকিলের গল্পটি মাথায় রাখবেন, এবং আপনাদের ভাই বোন যারা রয়েছে যারা এই ধরনের পরিকল্পনা করছে, তারাও যেন এই ধরনের পরিকল্পনা না করে, তারাও যেন এই ধরনের চিন্তা একেবারেই না করে। এমন অনেক ঘটনাই ঘটেছিল শাকিলের পথে যে সেখানে তার মৃত্যু হতে পারত, আরো অনেক কিছু হতে পারত। আল্লাহর অশেষ রহমতে শাকিল এই মুহূর্তে আমার স্টুডিওতে, সে দেশে ফিরে এসছে, সে তার মায়ের কোলে ফিরে এসছে, বোনেদের কাছে ফিরে এসছে, বাবার কাছে ফিরে আসতে পেরেছে। তো শাকিল, দেশে আসার পরের দিনগুলি আপনার কেমন, মাঝে মধ্যে কি দুঃস্বপ্নের মতো লাগে?
মাঝে মধ্যে এটা ভাবতে পারলো যে আমি এখনো বাইচে আসি।
আচ্ছা, মানে কি হুটহাট করে কখনো মনে হয় যে এরকম এরকম হয়েছিল, মানে দুঃস্বপ্ন দেখেন কিনা?
দুঃস্বপ্ন দেখি না, বাট প্রায় প্রায় মনে হয়, কিছু কিছু সিচুয়েশনে গেলে মনে হয় যে না আমার কাছে এটা তো কোনো ব্যাপার না, মানে কষ্টের কিছু হইলেও মনে হয় না আমি যে কষ্ট পার করে আসছি ওইটা এই ক্ষেত্রে এখন কিছুই না।
অন্যদের খবর আর কি জানতে পেরেছেন আপনাদের সঙ্গে যারা দুবাই থেকে বের হয়েছিলেন, তারা কি
দুবাই থেকে বের হয়েছে? বললাম না, একজন চলে আসছে, একজন তো গ্রিসেই আছে, আর আমি তো দেশে, আমরা তিনজন এখানে, আর দুইজনেরটা জানি, দুইজন ফ্রান্স চলে গেছিল এখান থেকে, আর একজনের কোনো খবর কেউই জানে না। কারণ ইমরান, যে ইমরানের সাথে মোটামুটি সবারই যোগাযোগ আছে, শুধু ওই একজন সুরুজ নামের ছিল, ওর সাথে কারো কোনো কন্ট্যাক্ট নাই, আর দুজন আছে ফ্রান্সে,
কেউ কিছু বলতে পারছে না।
না, ওর খবর কেউ বলতে পারে না,
খুবই দুঃখজনক। আমরা বুঝতেও পারছি না যে কি হয়েছে। তাকে আপনারা শেষ কোথায় ছেড়েছেন?
শেষ ওই যে গ্রিসে লাস্ট, মানে আমরা ঢুকার পরপরই সপ্তাহ 10-15 দিন পরে একবার দেখা হইলো। ও বললো যে ওর নাকি কোন মামাকে না কাকে, কার সাথে যোগাযোগ হয়েছিল, মামার সাথে আছে।
আচ্ছা,
এরপর থেকে যে নাম্বার ছিল নাম্বারও বন্ধ, ওর সাথে আর কোনো যোগাযোগ নেই, হয়তো বা আমার মতো কোনো ক্যাম্পে আছে সে।
আবার এমন হতে পারে,
কারণ ক্যাম্পে জানি শুধু এরকম না, হ্যাঁ হয়তো বা খুব ভালো থাকতে পারে, বা হয়তো বা কোনো ক্যাম্পেও আছে।
ওকে, আজকের এই গল্পটি শুনতে শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এই ধরনের ঘটনা সিনেমাতে দেখি, তাই না? আমরা মেক্সিকান ইউএস যে বর্ডার নিয়ে, এই যে ট্রাফিকিং নিয়ে অনেক সিনেমা কিন্তু রয়েছে, তাই না? বর্ডার পাসিং নিয়ে যে ধরনের সিনেমা রয়েছে সেটার চেয়েও ভয়াবহ, কারণ কয়েকটি দেশের বর্ডার ক্রস করতে হয়েছে। কখনো কি মানে ছোটবেলায় অথবা মানে বিদেশ যাওয়ার আগে কখনো কি কল্পনা করতে পেরেছিলেন যে আপনাকে এইভাবে অ্যাডভেঞ্চার করতে হবে?
জি না,
এতগুলি বর্ডার ক্রস করতে
এরকম কল্পনা মনে কারো করা পসিবল না।
এবং আমরা
একমাত্র এই পথে না গেলে কারো মনে এই কল্পনা করাও পসিবল না।
আমরা যদি ঢাকা থেকে চিটাগং অথবা সিলেট যাই, তাও তো আমরা চিন্তা করি যে কোথায় যাব, কোথায় গিয়ে উঠবো, কোথায় থাকবো, আমরা একটা প্রিপারেশন নিয়ে রাখি, কিন্তু অনিশ্চিত পথযাত্রা।
জি,
তাই না? একেবারে
গন্তব্য ঠিক আছে যে আমি যাবো ওই গন্তব্যে, কিন্তু কিভাবে যাব, কেন যেতেছি,
সেই গন্তব্যটা তো একটা নির্দিষ্ট জায়গা না, একটা দেশের মধ্যে না, কয়েকটি দেশ পাড়ি দিয়ে। সেখানে শুরুতে শুনেছিলেন গাড়িতে করে যাবেন, শিপে করে জাহাজ পার হয়ে তারপর আবার গাড়িতে করে ব্রিজ চলে যাবেন,
শুধু বর্ডার গুলো একটু হাঁটা লাগবে।
সো দয়া করে শাকিলের ঘটনাটি আজকে আপনারা শুনে এখান থেকে কিছু শিক্ষা নেবার চেষ্টা করবেন। আমি আশা করব, অনুরোধ করব, এটা আসলে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, শাকিলের ব্যাপারটা মাথায় রাখা, শাকিল কি কি ফেস করেছে শাকিল শেয়ার করেছে। এর আগেও কিন্তু একজন বন্ধু যার নাম সিরাজুল খুব সম্ভবত মনে পড়ছে, সেও দুবাই থেকে এরকম ইটালি, সে গ্রিস না, সে ইটালি যাওয়ার পথে মোটামুটি এইভাবেই, কিন্তু তার ভাগ্যটা আরো খারাপ ছিল যে সে গ্রিসে না পৌঁছে, ইটালি না পৌঁছে সে পাকিস্তানি মাফিয়াদের হাতে ধরা পড়ে এবং সেখানে তাকে অত্যাচার, তারপরে টাকা পয়সা নিয়ে, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করেছে। সেই এপিসোডটিও আমাদের আপলোড করা আছে আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে শুনে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.dhakafm904.com। আজকের এপিসোড যারা পুরোপুরি শুনতে পারেননি তারাও দয়া করে ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে শুনবেন। এবং অনুরোধ থাকবে যারা যারা এই ধরনের পরিকল্পনা করছেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, ভাই বোন যারা, তাদেরকে এই ডাউনলোড করে এটা শোনাবেন, জানাবেন যে শাকিল এত স্মার্ট একটা ছেলে, এত শিক্ষিত একটা ছেলে, বিবিএ করা একটা ছেলে, সেও কিন্তু ফেঁসে গিয়েছে এবং সেও কিন্তু এই ধরনের বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে, ভাগ্য ভালো, মানসিক অবস্থা ভালো ছিল, ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থা ছিল, ওই সময়টাতে যদি সাপোর্ট না দিতে পারত এমন হতে পারত। শাকিল জানিয়েছে যারা জিম্মি করে, যারা টাকা পয়সা চায়, টাকা না দিলে তারা পা ভেঙে দেয়, পিটিয়ে, পাইপ দিয়ে পিটিয়ে, কাঠ দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয়। তো শাকিল সৌভাগ্যবান যে তার বাসা থেকে টাকা পাঠানোর মতো অ্যাবিলিটি তাদের ছিল, অনেক কষ্ট করে হয়তোবা পাঠিয়েছেন, তারপরও সেটা পাঠাতে পারার কারণেই হয়তোবা শাকিল এই মুহূর্তে সুস্থ স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু যদি টাকাটা না পাঠাতে পারত তাহলে কি হতো? সো আজকে বিদায় নিব, ভালো থাকুন, সুস্থ থাকুন। শাকিল সবশেষে শ্রোতা বন্ধুদেরকে কি বলবেন, বলেছেন, তারপর যদি একটু বিদায় নিয়ে নিতে চান, এই মুহূর্তে কি করছেন আমাদেরকে একটু জানাবেন, কেমন কাটছে আপনার দিন, সারাদিন কি করেন যদি একটু জানান।
জি, এই মুহূর্তে আমি একটা ছোট একটা জব করতেছি, আসার পর আপনার এই নতুন একটা গভর্নমেন্ট হসপিটাল হচ্ছে মুগদাতে,
জি,
ওইখানে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আছি।
বাহ,
আর এই তো জবটাই করতেছি, আর এই দেখা গেছে ওইখান থেকে আমার জবটা হচ্ছে 8টা থেকে 2টা, তারপর ফ্রেন্ডের সাথে একটু আড্ডা মারি। তো আমি চাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর কেউ যাতে কখনো এই ভুলগুলো না করে, কোনো কিছু করার আগে সে যাতে চিন্তা ভাবনা করে না, ডিসিশন নেওয়ার আগে সবকিছু ভাই বা সবকিছু যায় না, তারপরে যাতে কোনো ডিসিশন নেয়, হুট করে যাতে কেউ কোনো ডিসিশন নিয়ে না নেয়।
শাকিল বিবিএ তো কমপ্লিট, এমবিএ করবেন কি
দেখা যাক,
আমরা দোয়া করি, আমরা আশা করি আপনি আপনার এমবিএ শেষ করে আরো ভালো পজিশনে যাবেন। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আগামী রবিবার ঠিক রাত 10:30 অন্ধকারের গল্পে। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে টিম অন্ধকারের গল্প, বাড়ি ফেরা অনিশ্চিত টিম অন্ধকারের গল্পের, তাদের কাজ আবারও এমন গল্প খুঁজে বের করা, আপনাদের সামনে উপস্থাপন করা। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেতে যেতে পারভেজের তরি মায়াই।
This track was downloaded from FusionBD.com.